This track was downloaded from FusionBD.com.
আমরা বলবো এবং আরো একজন বন্ধু লাখো মানুষের সামনে নিজের অপরাধ গুলো নিয়ে হাজির হয়ে গেছেন বলার জন্য যে কিভাবে অপরাধী হয়েছিলেন, কি অপরাধ করেছিলেন এবং শেষ পর্যন্ত সেই অপরাধের প্রায়শ্চিত্ত তার জীবনে কি দাঁড়িয়েছে। আমরা অনুষ্ঠানের যাবতীয় নিয়ম কারণ একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো, তবে তার আগে চলুন আমরা পরিচিত হই যে বন্ধুটি আজকে আমাদের সঙ্গে রয়েছে তার সাথে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিডি আমাদের আজকের অতিথি অরণ্য। তিনি বিভিন্ন জায়গায় নিজেকে নিয়োজিত রেখেছেন, বিশেষ করে সামাজিক সেবা, সামাজিক বিভিন্ন প্রতিকূলতার মুহূর্তে তিনি এগিয়ে এসেছেন। এছাড়াও খেলাধুলা করতে ভীষণ পছন্দ করেন অরণ্য, বিশেষ করে ফুটবল খেলা। এছাড়াও খেতে ভালোবাসেন অরণ্য টমেটোর চাটনি এবং গরুর মাংস ভুনা তার পছন্দের খাবার। অবসর সময় পেলে তিনি ফিল্ম দেখেন, বাংলা সিনেমা বিশেষ করে। মনের মাঝে একটি স্বপ্ন রয়েছে, সেটা হচ্ছে ভবিষ্যতে তিনি ফিল্ম ডিরেক্টর হবেন। মায়ের প্রতি দুর্বলতা তার সব থেকে বেশি এবং মা তার সব থেকে বেশি পছন্দের একজন মানুষ। সব মিলিয়ে অরণ্যের বেশ কিছু ভালো গুণ আমরা লক্ষ্য করি, কিন্তু তারপরেও যাহা বলিব সত্য বলিব মঞ্চে আজ অরণ্য। কিন্তু কেন তা শুনতে চলে যাচ্ছি আর যে কিডিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে এখানে অরণ্য রয়েছে এবং অরণ্যের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা আজকে এখানে রিভিল করব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, বরাবরের মধ্যে থাকছে SMS কল। যে কোনো মুহূর্তে অরণ্যকে অবিশ্বাস্য মনে হলে আপনি চাইলে না ভোট দিয়ে ওকে থামিয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে অরণ্য তার বলার সুযোগ হারাবে। বরাবরের মধ্যে আমাদের সঙ্গে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই তার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। ডক্টর তাজুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ওকে ডক্টর তাজুল ইসলাম, আপনি আপনার মতামত পরবর্তীতে আপনি আমাদের অনুষ্ঠানে জানিয়ে দেবেন একেবারে শেষের দিকে গিয়ে, এবং সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আপনি চাইলে আমাদেরকে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে পারেন, এই অর্থে যে আপনার মতো করে ভুল কেউ না করুক। সেজন্য আমাদের ফোন নাম্বার হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আপনাকে যে জিনিসটি আমি জানতে চাইব, সব শ্রোতার মতো করে, আপনি যে বিবেকের তাড়না বোধ থেকে আজকে লাখো মানুষের সামনে কনফেস করতে এসছেন, এই বিবেকটা জাগানোর কাজ মূলত কি করেছে?
আসলে কি দিদি ভাই, আমার এই বিবেক কেমন কাজ করছে আপনার রেডিও
রেডিও
আপনাদের এই যাহা বলিব সত্য বলিব আমি অনেকদিন ধরে শুনি, তো অপরাধ করার সময়ও শুনি, তো শুনতে শুনতে আমার বিবেক বলছে না এগুলি তো হয় না। অনেকের মুখে শুনতাম যে অপরাধ করে কখনো অপরাধ পার পাওয়া যায় না, একটা না একটা তার প্রাচিত হয়। তো আমি চাই যে আমার জীবনের ভুলগুলি সব কখনো যদি সব মামলা চাই।
আপনার যে কথা বলার মধ্যে জিহোবার যে এক ধরনের প্রবলেম, এটা এটা কিভাবে হয়েছে? শুনবেন সবাই আশা করছি, এবং ওর জিহবায় যে প্রবলেমটি আছে সেটা ছোটবেলা টাইফয়েড জ্বর হওয়ার কারণে। আর সবাইকে বলছি ওর বিবেক জাগানোর কাজটি করছে স্বয়ং এই অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। আমরা শুরু করছি অনুষ্ঠানের মূল পর্ব। জি, আপনি শুরু করুন একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে থাকে।
আমার কিভাবে যেখান থেকে মনে পড়ে সেটা হলে অনেক ছোট, আমি এখনো কিন্তু এটা নিয়ে গর্ববোধ করি যে আমার এখনো এত ছোটবেলার কথা মনে আছে। অবশ্য অনেকে বিশ্বাস করবে না, কারণ আমি যেখান থেকে মনে ছিল ফার্স্ট, আমি দেখি তখন হাঁপুর দিয়ে চলাফেরা করতাম, দেখি আমার বাবা মানে আমার খাটের পাশে বসে কান্না করতেছে এবং তার চোখের পানি নাক দিয়ে বেরিয়ে করতেছে।
হ্যাঁ
আমার বাবা কেন কান্না করতে সেটা তো ছোটবেলায় আমি বুঝতে পারি নাই, পরে এতটুকু মনে ছিল, এরপর আর বলতামি না। এরপর যেখানে মনে আসছিল ছোটবেলায় দেখি যে আমাদের বাড়িতে অনেক মানুষ মানে মেহমান আসলে যে ধরনের মানুষ থাকে অনেক মানুষ, তো বুঝতে পারিনি কারা, দেখলাম যে আমাকে দুইটা মহিলা কোলে নিল, কোলে নিয়ে চুম্মা দিল অনেকগুলা, বুঝতে পারছি না কারা বা কি, দেখলাম একজন লোক কোলে নিল আমাকে পাপি দিল।
এই ছোট ছোট মেমোরি গুলো মনে আছে?
হ্যাঁ, ওই মানে ওই লোকটা যখন কোলে নিল মানে আমি বুঝতে পারিনি যেটা আমার বাবা, যখন কোলে নিয়ে দোকানে নিয়ে গেল, দোকানে গিয়ে লজেন্স কিনে দিল আমাকে সব আরো যারা ছিল ছোট মামা ছোট ভাই, তখন ওনারা কেন আসিল এটা আমি আলটিমেটলি জানি না, কিন্তু কয়েকদিন পরে বলতে কি যখন আমার একটু বুঝ হয় তখন মানে শুনেছিলাম মায়ের মুখ থেকে যে আমার বাবা ছিল আর উনি এসেছিল থাকার জন্য নয়, আমার মা ওনাকে ডিভোর্স দিয়ে দিবে এই কারণে।
আমি যদি একটু আপনাদের সবার উদ্দেশ্যে ব্যাপারটাকে ক্লিয়ার করি, ওর একেবারে প্রাথমিক জীবনের যে মেমোরি সেটা হচ্ছে বাবা বলতে এমন কেউ যে তাকে চকলেট কিনে দিচ্ছে, এবং আমি যতটুকু বুঝতে পারলাম সেই সময় ওই বাবা আপনাদের সঙ্গে থাকতো না, আপনার ফ্যামিলিতে থাকতো না, বাবা থেকে এসেছিলেন এবং ডিভোর্স দেওয়ার একটা প্রসিডিউর চলতেছিল, ব্যাপারটা এরকম তাই তো? ওকে হ্যাঁ বলুন। তারপর
ডিভোর্স হওয়ার কারণ হলো যে উনি ওখানে গিয়ে মানে ওনার দেশে গিয়ে আরকে বিয়ে করছে, তো এখানে আর কি বলি আমার মা কিন্তু নারায়ণগঞ্জের মেয়ে,
নারায়ণগঞ্জের মেয়ে। আর বাবা ছিলেন?
বাবা ছিলেন মুন্সিগঞ্জ,
মুন্সিগঞ্জ। আচ্ছা,
উনি মুন্সিগঞ্জে আরেকটা বিয়ে করেছেন, ওখানে আরো দু একটা সন্তানও আছে ওনার, তো এই কারণে আমার মা দেখাই না ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্সের সময় এখানে কিন্তু একটা কথা উঠে যে সন্তান কার কাছে থাকবে, তখন আমার মা বললো যে ছেলেকে আমি কোনোভাবেই দিব না, ও যেখানে খুশি চলে যাক আমার ছেলেকে আমি রাখবো, আমার ছেলেকে আমি মানুষ করে ওকে দেখা দিব যে আমার ছেলে ওর মতো হয় নেই, এরকম কিছু বললো। পরে আমার বাবা তেমন একটা ই আবদার করলো না যে আমি ওকে ছেলেকে নিবো, বলেছে ঠিক আছে তোমার ছেলে তুমি রেখা দাও কোনো সমস্যা নেই আমি ভেবেছি। পরে ওখানে কাজটা আছে ওনার সব কিছু যেটা চলে আসে, তো এরপরে যখন আমি আস্তে আস্তে একটু বড় হই যখন আমাকে স্কুলে ভর্তি করা দেয় আমাদের এলাকাতে, যেমন ওয়ানে ভর্তি করা দেয়, ওয়ানে পড়ালেখা করে যখন টুতে উঠি, টুতে পরীক্ষা দিয়ে যখন থ্রিতে উঠলাম তখন মানে পড়ালেখার কথা যেমন পড়ালেখা মানে ঠিক মতো হয় না।
আচ্ছা,
এই কারণ হচ্ছে আমরা প্রতিদিন ক্লাস পালাইতাম, থ্রি থেকে ফোর পর্যন্ত ক্লাস পালাইয়েই আমরা এগুলো আছি, আর এভাবে অনেক দিন ক্লাস পালাইছি, তো এক পর্যায়ে এটার বিচার চলে গেছে ম্যাডামের কাছে, মানে ক্লাসের যে বড় ম্যাডাম ওনার কাছে, মানে ছাত্ররা বিচার দিয়ে ওরা প্রতিদিনই ভাবে ক্লাস পালায়। পরের দিন যখন ক্লাসে যাই তখন ম্যাডাম আমাদেরকে ডাকাইলো অফিসে নিয়ে গেল, গিয়ে বললো যে তোরা কি গতকালকে স্কুল পালাইছিলি, বললাম যে হ্যাঁ ম্যাডাম আর কখন হবে না ক্ষমা করে দেন। তো ম্যাডাম কোনো কথাই শোনায় জালি বেদ দিয়ে অনেক গুলি বাড়ি দিয়েছে হাতের পথে, হাতটা লাল হয়ে
গেছে,
মার খেয়ে দুই দিন ক্লাসে আসিও নাই মানে ভয়ে। এরপরে বললো যে যাও আর পালাইও না, ম্যাডাম কিছু বলবে না। আমি পরে মা ক্লাসে আইসা ম্যাডামে বুঝাই টুজাই দিয়ে গেল, আমার মাকে ও চিনতো নানিকেও চিনতো।
আচ্ছা আচ্ছা,
বললো যাতে ও আর এরকম করবে না, ওকে তুই দেখে রাখেন। ওকে, আমি তখন ক্লাস করি সুন্দরভাবে করলাম, যখন ক্লাস ফাইভে উঠলাম, ফাইভে ওঠার মধ্যে এখানে একটা ই হইতো মানে কেউ যদি বাইরে যেত কয়েকটা পোলো ছিল মানে বকাটের ছেলে, ওরা কি করতো দুষ্টুমি করে ব্যাগগুলি অফিসে জমা দিত যারা বাইরে যেত, মানে পরে বলতো যে ক্লাসের ম্যাডামরা বইলা দিছে যারা বাইরে যাবো এবং দেরিতে আসবো তাদের ব্যাগ অফিসে নিয়ে জমা দেবেন।
আচ্ছা,
ওনা নিয়ে কি করতো অফিসে ব্যাগ জমা দিত, আমি ভাইয়া ক্লাসে ঢুকছি দুইটা ব্যাগটা থিয়া একটু দোকানে গেছিলাম এবার কিছু একটা খাওয়ার জন্য, পরে আচ্ছা দেখে আমার ব্যাগ নেই কি ব্যাপার ব্যাগ গেল কই, পরে আমার সাথে একজন যেছিল সাহেলও বলতেছে যে তোর ব্যাগটা অফিসে জমা দিলে, অফিসে জমা দিচ্ছে মানে অফিসে ব্যাগ জমা দিবে কেন, এটা কি ব্যাপার। পরে অফিসে ব্যাগ আনতে যাওয়া মানে মাই খাওয়া, কারণ ম্যাডামরা মনে করবে যে আমি হয়তো বা দুষ্টমি করছি বা কোথাও গিয়েছিলাম। পরে বলো যে তোর ব্যাগ অফিসে আসছে কেন, ম্যাডাম বলতেছে, বলে ম্যাডাম দেখেন আমি তো কোথাও যাই না আমি তো পানি খাইতে গেছিলাম, ওরা ইচ্ছা এইভাবে ব্যাগটা জমা দিচ্ছে আমার কোনো ভাই, পরে তুই কত ভালো এটা আমার ভালো করে জানা আছে। পরে মানে পাঁচটা মানে ও তো মানে ২০টা কানাপটি নেওয়া হয়েছে সবার সামনে ক্লাসে,
২০টা
কানাপটি।
কানাপটি কি জিনিস?
মানে কানে ধরে ওঠার বসা,
কানে ধরে ওঠার বসাকে বলে কানাপটি,
কানাপটি এটা নেওয়া হয়েছে।
ওকে, কানাপটি
নেওয়ার ২০টা নেওয়ার পর বলো যার কখন এমন করবি না ভালো না, ঠিক আছে পড়ালেখা এভাবে হয় না, এটাই করতাম ওইভাবেই ক্লাস পালাইতাম। তখন মার কাছে বিষয় কয়ে তোরা তো এইভাবে পড়ালেখা হইব না, তোরা একটা কাজ করি তোরা মাদ্রাসে বইতে পারি, এই পরামর্শটা দিল আবার মামাই বললো যে ওকে মাদ্রাসে দাও, মাদ্রাসে পালাই আসতে পারবো না কোথাও যেতে পারবো না, হুজুরের মায়ের খেলে ঠিক হয়ে যাবো। পরে মা মাদ্রাসে দিয়ে এলো পাঞ্জাবি পাজামা বানাই দিয়ে মাদ্রাসে দিয়ে এলো, মাদ্রাসে কয়েকদিন পড়লাম ভালোই, মাদ্রাসার একটা ছাত্র ছিল তা ওরা অনেক প্রভাবশালীও ছিল যে আমাদের সাথে পড়াশোনা কত, ওই ছেলেটা মানে একটু মানে বড় হয়ে চলতে চাইতো মানে সবাইকে মাতো ধরতো ওই তোরা লড়াচড়া করিস কেন এটা সেটাই ভাবে পাবো কি করে? তো আমার এটা সহ্য হইতো না, আমাদের এলাকা আমাদের মাদ্রাসা, ও কইতে না কইতে আইসা আমাদের উপর হুঙ্গি নাম কি করে, এটা কি ব্যাপার? ও ওর সাথে আবার কয়েকজন ছেলে ছিল, ওদের সাথে মানে মাছটা নিয়ে এরকম করতো। পরে একদিন করলাম কি, পরে বললাম যে দেখ তুই সবার সাথে করিস আমার সাথে করিস না, তোর জানালা হইব। পরে বললো যে আমি করমই, তুই সবাই করে দিস আমি তোর মারমই, তুই বেশি করলে তোর এই মাদ্রাসে পড়তে দিব না, এভাবে বলে। আলিয়া মাদ্রাসা তো আউটডেস করে পুরো যাওয়া যায় কি, ওইটা ওইভাবে যায়। তো আমি করি তোরা তো ছাত্র মনে হয় না, তুই যে আউটডেস পুরো ঢুকো, তুই কি ছাত্র, তুই তো গুন্ডা। পরে ও আমার আগে থাপড় লাগে জানে মনে। ওরা আমি রাগ করে ওর সাথে আরো দুই তিনজন, মানে ও আমার মাঝে রেখা ওর সাথে আরো যে দুজন ছিল, ওরও আমার ডাকা রাখি শুরু করে দিচ্ছে যে তোরা তো বসা বসি যত কথা বললি। ওর আমি জিদ্দে কিছু কথা না পাইরা মানে ব্যাগ থেকে প্যান্টা বাইর করে যে কোনো জন যারে পাশে হাতে সামনে ইচ্ছা মতো কুবাইলাম। দুইজনকে মারার পর আর জনাইছে ওর মারছি আর বাকি দুজন দৌড় দেখেই।
আমরা একটা জিনিস এখানে নোট করছি প্রিয় শ্রোতা, ছোটবেলাটা খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের বড় হয়ে ওঠার জন্য। সোশ্যাল ভ্যালুস এবং একই সাথে ফ্যামিলি ভ্যালুস বলে আমাদের একটা ব্যাপার থাকে। ছোটবেলাতে আদব কায়দা লেহাজ যেটা শেখানো হয় যে পরিবেশের মধ্যে বড় হয় সেটা কিন্তু সে সারাটা জীবন ধরে ক্যারি করে। ও যে পরিবেশের মধ্যে বড় হচ্ছে, যেভাবে বড় হচ্ছে, সেটা কোনো না কোনো ভাবে ওকে বর্তমান জীবনে রিফ্লেক্ট করাবেই। এবং ও দেখুন এক ধরনের বকেট এনভায়রনমেন্ট, মারামারি করা, এগুলো নিয়ে বাসায় তেমন একটা ট্রিটমেন্ট না পাওয়া, এই এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একসময় বড় আকার ধারণ করে। ওর ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা ক্রোনোলজিক্যালি জানবো। তারপর কি হলো, আপনার কি হলো?
পরে আমার ওই যে বাসায় কমপ্লেন করছে, পরে বাড়াবাড়ি সবাই মারা মার দিল।
কে মার দিয়েছে আপনাকে?
এটা আমার মা মামা সবাই
সবাই
সবাই মিলে মার দিচ্ছে এবং জরিমানা দিচ্ছে ওই ছেলেকে, যাকে যে কজনকে কলম মারছে সবাইকে জরিমানা দিয়ে দিচ্ছে। কয়ে ওরে তো কি করা যায়, ওরা স্কুলে দেওয়া পারি না, মাদ্রাসায় দেওয়া পারি না, কি করবো? আমি তো কান্না করতে আমি কিছু বলতে পারি না, একটা কাজ করো, কাজে দিয়ে দাও,
কাজে দিয়ে দাও,
কাজে দিয়ে দাও। তখন তখন বয়স নয়
কিংবা দশ বছর হবে, ক্লাস ফাইভ এর স্টুডেন্ট যেহেতু দশ থেকে বারো বছরের মতো বয়স।
বলো যে ওকে কাজে দিয়ে দাও। বলো কি কাজে? ওরে এই বয়সে কি কাজে নিব? তো আমার মামার এক বন্ধু একটা কারখানা ছিল, চশমার কারখানা,
চশমার কারখানা,
চশমার গ্লাস গুলি যে পালিশ করে সেটা পাওয়ারের চশমা গুলি ওই জায়গাতে দিয়ে দিই। তো উনি বন্ধুর সাথে কথা বলে বলো যে ওরা তোর সাথে নিয়ে যা, দেখে রাখি আর কাজ শিখে দিয়ে দিল। ওখান থেকেই আমার কাজের জীবন শুরু হইলো ভাইয়া,
পড়াশোনা বন্ধ হয়ে গেল,
পড়াশোনা ওখান থেকে বন্ধ।
মানে এই যে মারামারি করলেন এবং এরপরে
পড়াশোনা বন্ধ। হ্যাঁ
সেটাই বলছিলাম যে প্রত্যেকটা কাজেরই একটা কজ এন্ড ইফেক্ট থাকে। এই যে কাজটা করলো পড়াশোনা বন্ধ হয়ে গেল, এবং এটা ইট ওয়াজ নট এ গুড ডিসিশন বাই ফ্যামিলি, পরিবার থেকে এটা কোনো ভালো সিদ্ধান্ত ছিল না। একটা হচ্ছে নর্মাল বা জেনারেল মিডিয়ামে সে পড়াশোনা করছিল, সেখানে ভালো করতে পারছে না, যে কারণে তাকে মাদ্রাসাতে নিয়ে আসা হলো, মাদ্রাসায় মারামারি করলো তো পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো। এটা কোনোভাবেই একটা ভালো সিদ্ধান্ত ছিল না। দেখা যাক সামনে যাই। তারপর
ওরা আমার কাজে নিয়ে দিল, বললো যে তুই এই কাজগুলো করবি। দেখালো যে দুদিন মানে কাজ করিনি, দুদিন দেখছিলাম কিভাবে কি করে। দেখলাম যে চশমা পালিশ করে পানি দিয়ে, পরে আস্তে আস্তে দুই এক সপ্তাহ থাকার পরে এক মাসের মধ্যে অলরেডি কাজ হাতে ধরাই দিছে আমাকে।
কয় টাকা পেতেন আপনি কাজ করে?
তখন আমার বেতন ছিল মাত্র 3,000 টাকা।
3,000 টাকা প্রতি মাসে?
প্রতি মাসে। তো এভাবে কাজ করলাম অনেকদিন, 3-4 মাস কাজ করলাম। তো ওখানে কাজ করি মোটামুটি কিছুটা বড় হয়েছি, যখন 15-16 বছরের মধ্যে আসি। তো ওখানে আবার মানে আমরা যেখানে কাজ করি সেখানে আমার পাশে একটা বাড়ি ছিল, দুইতলা বাড়ি, এবং নিচে হচ্ছে আমাদের ফ্যাক্টরি। তো কাজ করার সময় ওখানে হঠাৎ মানে দেখি যে ছাদের মধ্যে একটা মেয়ে, আমি জানি না যে এটা কি, কিন্তু এটা গল্পের মধ্যে,
ছাদের মধ্যে, হ্যাঁ ছাদে, মানে কোন একটা বিল্ডিং এর ছাদে,
কোন একটা বিল্ডিং এর ছাদের মধ্যে একটা মেয়ে কাপড় মেরে দিচ্ছে, মানে কাপড় ধুয়ে ধুয়ে ছাদে রোদ দেওয়ার জন্য গেছে। পরে মানে তখন আমার কাজ শেষ ছুটি, তো আমি কাজ কাজ ছেড়ে গিয়ে ঘুরে উড়াইতে গেলাম। ঘুরি উড়াইতে আসি, তো ঘুরি উড়ানোর সময় মানে আমার ঘুড়িটা উড়া গিয়া ওই ওদের যে ছাদটা, ছাদের টাঙ্কিটা আছে না, ওই যে পানি টাঙ্গি, টাঙ্গির মধ্যে ঘুড়িটা আইটকে গেছে। তো আমি ওকে বললাম যে একটু জুনি দিয়ে দেন ওখান থেকে, মানে পরে ও সুন্দর ঘুড়িটা জুনি দিয়ে দিল, বাস উড়া গেল। মানে মেয়েটা অনেক খুবই সুন্দর ছিল ভাইয়া, মানে দেখার মতোই, তার চুলগুলিও খুবই সুন্দর, চোখগুলিও অনেক সুন্দর, তাকায় থাকতাম। তো কাজে যখন যেতাম না, কাজে গেলে আমি কেউ সাথে তাকায় দেন যে উনি ও আছে কিনা। খুবই সুন্দর তো দেখছে, মানে যে কোনোভাবে কিছু করা যায়, কথা বলা যায় কিনা। তো একটা সময় দেখি যে ও বিয়ে হয়ে আসলো, তো দুইতলা থেকে তো কথা বলা যায় ঠিকই তো। ছোট বললাম যে দেখেন কালকে আপনি ঘুড়িটা উড়াই জুলি দিয়ে দিয়েছেন বলে উঠছে, নাহলে কিন্তু উঠতো না, আপনার সত্যি ভাগ্যবান, আপনারই দরকার। তো দেখলাম মিষ্টি করে একটা হাসি দিয়ে চলে গেছে। আমি বললাম যে হাসি যখন দিচ্ছে তো মেয়ের মনে কিছু না কিছু একটা আছে, ওর সাথে কথা বলা যাবে, রাগ করেনি। তো এভাবে যখনই কাজ করি ও আসতো সাথে, টাকা থাকতাম, ও কোথায় আমাকে টিকিট দিত, হাই দিত, আমিও হাত দিয়ে হাই দিতাম। তো কয়েকদিন ইকোনমি ওর সাথে কথা বলতে হবে। তো কাজটা শেষ করে নিচে গিয়ে ধারায় মানে বসে আসছিলাম, সেখানে মানে আড্ডা দেওয়ার জন্য দেয়াল আসছিল, সবাই ওখানে আড্ডা টাড্ডা দেয় যাতার ওখানে। ওর দেখি যে ও একটা বাচ্চা নিয়ে মানে বের হয়ে আসলো দোকানে যাওয়ার জন্য বা কিছু একটা। তখন আমি ওকে বললাম যে তোমার নাম কি, বললো যে আমার নাম সঞ্জিতা, খুব সুন্দর নামই তো, ও তোমার কি লাগে, বললাম আমার ছোট ভাই। বললাম তুমি কি করো, বলো যে আমি পড়ালেখা করি, এখানে থাকি না ঢাকাতে থাকি। তো বললাম যে ওকে তুমি তো খুবই সুন্দর বা কিছু একটা বলো পড়ানোর চেষ্টা করো। তো ওইভাবে একদিন ওদিন কথা বললাম, তো লজ্জা পেয়ে হাইটা চলে গেলো। তো আমি একটু মনে মনে ফিল করলাম যে ও যেহেতু কথা বলে যেহেতু অ্যান্সার দেয়, তো ওর সাথে কথা দেখি বলে দেখি কি হয়। তো এক পর্যায়ে ওকে মানে ও মেহেদি নিয়ে যাচ্ছিল ভাই, একবার মেহেদি আসে না গাছ থেকে ছিঁড়ে এদিকে নিয়ে যাচ্ছে। তো ওই সময় মেহেদি গাছে ফুলগুলি থাকে না সুন্দর, ওই ফুল গাছে একটা ফুল ছিঁড়া নিয়ে আসছে, আইনে আমাকে দিল, ফুলটা আমার হাতে দিয়ে দেয় সহজে আই লাভ ইউ বলে বলে।
ছোট্ট বিরতির শব্দ শুনতে পেয়েছি, আমাদেরকে বিরতিও নিতে হবে, খুব ছোট্ট একটা বিরতি, মাত্র 3 মিনিটের বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের সামনে দাঁড়িয়েছে অরণ্য। আমরা অরণ্যের কাছে ফিরব তবে 3 মিনিট পর, আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। পিছিয়ে ঠিক 3 মিনিট পর। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর আজকে এখানে কন্টেক্ট করছে অরণ্য। অরণ্যের জীবনের অপ্রিয় সত্যের যে ভয়াবহতা, সেখানে আমরা এখনো যাইনি, কিন্তু সেটার পেছনের ব্যাকগ্রাউন্ড গুলো আমরা আবিষ্কার করছি। আমরা আবারও ফিরছি অরণ্যর কাছে। আর যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613 892 892। আমি আরো একবার বলছি 09613 892 892। ওকে অরণ্য, যেটা আপনি বলছিলেন যে এক ধরনের ভালোবাসা হয়ে গেল আপনাদের মধ্যে এবং আপনাকে প্রপোজ করলো, জি তারপর
পরে ওর সাথে আমার রিলেশন অলরেডি হয়ে গেল, এবার দুজন দুজন কথা বলি, সবচেয়ে ফ্রি হয়ে কথা বলি। তো একদিন মানে আমি বললাম যে কালকে তো বন্ধ আছে, শুক্রবার কিন্তু বের হয়ে তোমার সাথে কথা বলবো। বলে যে আচ্ছা ঠিক আছে। আমি ওয়েট করতেছিলাম আমার সত্যি, দেখি যে ব্যাগ নিয়ে বের হলো। তো বললাম যে ব্যাগ নিয়ে করে যাবো, বললো যে এই তো খালামনির বাসায় যাবো। তো আমি কথা বলতে চাই হাফতাছি, তো তো এর মধ্যে আবার যার বাসায় থাকে উনি করতে জানি খবর পাইছি যে আমি ওর সাথে সম্পর্ক করি বা ওর সাথে আমাকে রিলেশন আছে। তো উনি এই জিনিসটাকে এইভাবে কাজে লাগাইছে যে তখন জানতে পারি যে উনি ওই বাড়ির মেয়ে না, ও হচ্ছে কাজের মেয়ে। তখন জানতে পারবো আর জানলাম কিভাবে, এটা হলো যে ওই মহিলাটা মানে ও কাজে ব্যাগ ছিল, আমি হাতে গিয়ে কথা বলেছি। তো আরেকজনকে ডেকে বললো যে দেখেন ওর দুইটা পালা যেতে পারে, আর দুইজনকে ডাকছিল। এর মধ্যে আমার নানিও চলে আসছে, আমার নানিও মনে করছে হ্যাঁ এরকম বা কিছু একটা, কিন্তু ও যেতেছিল ওর ওই যে ম্যাডামটা আছে ওনাকে মানে গাড়িতে উঠে দেওয়ার জন্য ব্যাগ নিয়ে, যেহেতু ওখানে কাজ করে ওর কাছে ব্যাগটা ছিল, আমি তো জানি না। আমার উদ্দেশ্য ছিল কথা বলা, পরে আমাকে নানি তখন সবার সামনে জুতা পেটা করছে।
আপনার নানি ওকে জুতা পেটা
করে আমাকে
আপনাকে জুতা পেটা করে,
এমন একটা ছেলে একটা কাজের মেয়ের সাথে যাবে কেন?
আপনি কিছুই বুঝে উঠতে পারেন
না, কিছুই বুঝতে করতে পারেন না যে মানে কি হয়ে গেছে আমি কিছুই জানি না। তখন আমি আমার মাকে এত পরিমাণে ভয় পাই ভাইয়া বুঝানো না, আমার মামা খুব মারে, খুব শাসন করে,
খুবই মারতো আপনাকে,
খুবই মারতো মানে এমন ভাবে মারতো আমি 5 জনে ধরে রাখতে পারতাম না, বিশেষ করে 10 জনে ধরে রাখতো আমাকে মার হয়ে। এবং হাতে বডি টডি যেটা পাই সেটা নিয়ে আমি খুব ভয় পেতাম। তো তখন মনে করলাম যে না এখন আমার হয়তো বা খবর আছে, যেহেতু একটা কাজের মেয়ে আমি তো জানি না, যদি একটা বার বুঝাইতে পারতাম যে আমি জানতাম না যে একটা কাজের মেয়ে বা এটা যদি বলতে পারতাম যে আমি ওর সাথে পালাই যেতেছি না, শুধু কথা বলতেছিলাম। ওরা আমি ওখান থেকে তো পালাই চলে আসলাম, মায়ের ভয়ে ওখান থেকে চলে অন্য জায়গায় গেলাম। বন্ধুরা গিয়ে সেদিন সারা রাত থাকলাম, সকালবেলা বাসে চলে আসলাম। যত আমি যাই হয়ে হোক বলবো যেটা যায়, তখন আমার মামার মাধ্যমে আমার মামা
রাতের বেলা আপনি বাইরে ছিলেন?
হ্যাঁ বাইরে।
কোথায় ছিলেন?
এটা আমি সিলেটে গিয়েছিলাম।
সিলেট চলে গিয়েছিলেন?
সিলেট চলে গিয়েছিলাম একেবারে।
এই কি প্রথম আপনার বাড়ি পালানো?
হ্যাঁ প্রথম বাড়ি পালানো।
সিলেটে আপনি কিভাবে গেলেন?
এক বন্ধু গাড়িতে কাজ করতো তো ওর সাথে, মানে ওদিন সারাদিন গাড়িতে ঘুরছি এবং রাস্তা ছিলাম ও গাড়িতে
গাড়িতে ছিলাম।
হ্যাঁ আমার ওই একটা বাজনা ছিল ছোট, ও আমাকে ফোন দিয়েছে যে চলে আয় বাসায় কোনো জানালা হতো না, তখন ফোন ছিল আবার আমার
সাথে
বলেছে বাসায় চলে কোনো জানালা হতো না, সব মিট করে চলে আসলাম বাসায়। পরে মায়ের একটু ঘোরায় তাকাইছে, আমি ভয়ে মানে মানে মা তাকানো দেখে আমি অলরেডি প্রসাদ করে দিয়েছি এত পরিমাণে ভয় পাইতাম।
ও
পরে বললো যে দিদি ভালো চাস, কোনো সময় এই ভুল টুল করিস না, এত রূপের মধ্যে একটা কাজের মেয়ে লাগবে করস তোর কি কোনো দিকে কম আছে? পরে বললেন যে না আমি তো জানি না যে ওটা কাজের মেয়ে, সরি মেয়েকে বললাম ক্ষমা টমা চেয়া বাস বললাম। তো এইভাবে ওই জায়গায় কাজ করতাসি, ওর দিকে তাকাইতাসি না। তো এর মধ্যে ওই জায়গা থেকে আমার কাজও বন্ধ করে দিচ্ছে যে ওর ওই জায়গায় কাজ করার কোনো প্রয়োজন নেই, তুই ওই এলাকায় আজকে ঠিক আছে যাবি না পানাও দিবি না, যদি দেখি তাহলে পা কাটে ফেলাম।
আপনার মা বলে
মা বলছে এইভাবে একবারে শুনেছি। ওর আমি তো যে কথা সেই গাছ আমি সেখানে যাই না। এইভাবে কিছুদিন কাটে, দুই মাস পরে সেলুনে গেছিলাম চুল কাটার জন্য। তো এমন সময় মানে দেখে বরগা পরে একটা মেয়ে রাখিছে, তো সামনে গেলাম সালাম দিলাম কি ভাইয়া, বললো যে মানে চিন্তা করতেছ না, বললো বরগা পরে তাহলে কিভাবে চিনবো, বলো যে আমি সঞ্জিতা। পড়াশোনা করো টাকায় থাকো, মানে এইখানে কথা বলতে পারে যাও কিছু একটা কথা বলতে বলে যাচ্ছে। এর মধ্যে আমার মামা দেখা বলা তুই জানি, তো মামা দেখা ফোন দিছে, মামার ফোন দেখা তো আমি মানে এত পরিমাণে ভয় পেলাম যে কিছু একটা হয়েছে হয়তো ভাই এটা নিয়ে কোনো জানালা হইবে। এখন ফোনটা রিসিভ করলাম, মামা বলো যে তাড়াতাড়ি বাসায় আয়। আবার আমি তো মানে ভয় কাঁপতেছি যে তাড়াতাড়ি বাসায় এখানে কিছু একটা আছে, মানে দূরে বাসায় গেলাম, যাওয়ার পরে কইলে কই গেছিলি? আমি কই এখানে ওখানে, মানে মানে বাঁচার জন্য মিথ্যা কথা বলতে বলতেছি। পরে মামাদের গজারি লাঠি আছে না ভাই, চিনন তো যে গজারি লাঠি বিয়ে বাড়ির মধ্যে যে রান্না করে ডেকের ভিতরে, ওই গজারি লাঠিটা এমন ভারি দিছে চারটা মানে ভাগ্য বলা তখন মা কিন্তু ছিল না, ওখানে মা ছিল বাজারে গিয়েছিল কিছু টানার জন্য। তো বলতে তুই বল তোর মায়া আছে, তোর মায়া বিচার আর সুন্দর ভাবে করবো।
যদিও আমরা এখানে খুব পানি মনে হচ্ছে বিষয়টা, কিন্তু ট্রিটমেন্টটা দেখুন ভেরি ইম্পর্টেন্ট। ও কিন্তু তখন একেবারেই কিশোর, এবং সেটার জন্য কথায় কথায় ওকে শাসন করা, বলতে ওর গায়ে হাত তোলা, দিস ইজ ভেরি ভেরি এম্বারেসিং। এবং এটা কিন্তু মারাত্মক ভাবে ওর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে ভবিষ্যতে। সেটা কিভাবে হয়েছে আমরা ভবিষ্যতেই জানবো। ওকে বলুন আপনি। তারপর
পরে বলে যে তোর মা বিচারটা ভালোভাবে করবো, খেয়াল এখানে বল। যখন মার কথা বলছে আমি তো আর বুঝতে পারছি যে কি অবস্থা। পরে মানে যেভাবে পারি মানে পালাই আসলাম।
আবারও পালালে?
হ্যাঁ আবার পালালাম, পালাই মানে আবার ওই ওর কাছে আমার বন্ধুর কাছে গেলাম। বন্ধুর কাছে গিয়ে
আপনার ওই বন্ধু বাসে কি করতো?
গাড়িতে কাজ করলাম কন্ট্রাক্টর হিসাবে, গাড়িতে কাজ টাজ করে কিছু মোটামুটি টাকা হয়েছে, মানে বাসায় দিতে হয় না, টাকা তো আমার কাছে থাকবে, অনেকগুলি টাকা ছিল তখন। ওই টাকা দিয়ে দিয়ে মোটামুটি কিছু করা যাবে, টাকা দিয়ে রাতে বেলা ছবি দেখে গেছিলাম কাজ, মানে গাড়ির কাজ শেষ করে ছবি টবি দেখে আয়সা গাড়িতে ঘুমাইলাম। গাড়ি মলে এত মশা ভাইয়া, মশার কামড় সহ্য হয় না, যেমন মশার কামড় হবে শীতের দিন ছিল তো অনেক শীতের মধ্যে ঠান্ডার মধ্যে মানে কিছুই ভালো লাগে না, কাপতাছি একটা খাতাও নাই, এত কষ্ট। পরে বললাম যে দোস্ত এইভাবে তো থাকা যায় না, এমন কি হয়ে যায় বইতে একটা কাজ কর, তুই গার্মেন্টসে কাজ কর এবং পাশাপাশি আমার ভাই আছে স্যার, আমার ভাই ইসে থাকে মানে কারণ বাজারের তেজগাঁ থানা ওখানে থাকে, তুই আমার ভাইয়ের সাথে হয় তো ওখানে থাইকা খাইয়া লইয়া থাইকা আমার ভাইকে 300 টাকা দিয়ে দিস। কিভাবে দিবি এটা আমার ভাইয়া বলে দিব, বললাম যে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দিই। পরে ও মোটামুটি একটা ব্যবস্থা করে দিল আমাকে। তো ওর ভাইয়ের বাসায় রওনা হয়েছি গাড়িতে, তো গাড়িতে চলতেছি এমন সময় মানে আমার পাশে একটা মহিলা বসা ছিল, মহিলার কোলে ছিল একটা বাচ্চা, এবং ওই বাচ্চাটা কোনো একটা কারণে বমি করে দিছে। বমি করে দেওয়ার কারণে বমিটায় আর একটা ছেলের পায়ে গিয়ে পড়ছে। তো ওই ছেলেটা মানে দাঁড়ায় মহিলাটাকে মানে বিভৎস ভাবে মানে অপমান করতেছে, যে মানে
পচা
গালাগালি দিছে, মানে অনেক দুর্ব্যবহার করেছে আমার সাথে। মহিলাটা এক পর্যায়ে মানে ওর আচরণ দেখে কান্না করে দিয়েছে, মানে এমন একটা বাচ্চা তো আর বোঝে না ভাইয়া।
জি
তো পিস থেকে আমি দাঁড়ায় ওর কালারটা দিয়ে বললাম যে ওই বাচ্চা কি বোঝে, তোর তো মা আছে, তুই এটা তো করা ঠিক হয়নি। তুই কি মহিলা মানুষ দিকে উকালতি কথা শোন, মহিলা মানুষের লেগে উকালতি কথা মন চায়? তোর এটা বলার পর সাথে সাথে থা দেয় মানুষ একটা মানে গালে আমাদের চল মারলাম, চল মেরে দিলাম। তো এটা দেখে মানে শুধু চল মারি নেই, মানে ব্রাশ আছে তো ব্রাশ চিনো তো ঝাড়ু দেয়, মানে পাশে ছিটে কথা ছিলাম তো সেই মানে ব্রাশ নিয়ে।
এটা কি আপনার ওই বাস মানে যে বাসের মধ্যে আছেন সেটা আপনার ওই বন্ধুর বাস?
বন্ধুর বাস ও সাথে ছিল। ও আচ্ছা মানে কোথা থেকে কি হয়েছে, বড় ব্রাশটা নিয়ে ইচ্ছার মতো দিলাম কোথায় বাড়িতে, মাথার মধ্যে বাড়ি দিয়েছি, মাথা সাইটা মানে রক্ত পাওয়া যাবে
ওই লোক ওই ছেলেটা
ওই ছেলেটা ওরে গাড়ি থেকে অলরেডি নামাই দিয়েছি দুজনে মিলে। পরে বইলাম, পরে পাঁচ থেকে দেখি দুইটা ছেলে আমাকে বলতেছে তোমার নাম কি ভাইয়া, মানে গাড়ি হাত দিয়া মানে কি ব্যাপার, নাম দিয়ে কি হবে? বললো যে বলো না, বলো না যে আমার নাম অরণ্য, বলো যে তুমি কি করো, মানে আমি বললাম যে এত কিছু আপনার জেনে হাত বলো না সমস্যা নাই। পরে বললাম যে আমি এটা এখন কিছু করি না, মানে এক বাইরের বাসায় যেতেছি অমুক জায়গায় অমুক বাড়িতে। বললাম তুমি যেই ছেলেটাকে মানুষ ওই ছেলেটাকে চিনো, ইভেন আমাদেরকে চিনো? বললাম যে না তো আপনাদেরকে চিনবো কিভাবে, আর আপনার এত কথা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? তোমার ঠিকানাটা দাও, তুমি পরে সব কিছু খবর পাই যাবা। আমি কিন্তু ভাইয়া একটু বলি, আমি কিন্তু একটু রাগি ছিলাম, একটু সাহসী ছিলাম, মানে কোনো
কথা শুনি আমার
ভয় পাই, কোনো কিছুকে ভয় পাইতাম না। পরে বললাম যে কেন তো যে কোনো ঝামেলা হয়েছে, আপনার কি ভাই লাগে, যদি কিছু করার ইচ্ছে থাকে করতে পারেন সমস্যা নেই। পরে বলো যে যা করার আমরা সময় মতোই করবো, তুই তোর মানে ওই যেটা সত এটা আমার ঠিকানাটা দিদি, এবার মেয়ে নিয়ে আমার ঠিকানা, তোর কিছু করার ইচ্ছা থাকে করিস যায়া। তো ওর আবার একটা গ্রুপের লোক ছিল, সেটা আমি তখন জানি না, দেখলাম তারপরে বাইকে বললাম সব কিছু যে গাড়িতে এরকম এরকম হয়েছে, দুইটা ছেলে এরকম ঝামেলা করেছে আমাদের সাথে। পরে ওরা তো ওই এলাকা দিয়েছিল আবার ঠাটা দিয়ে, দেখলাম কি বাড়ির বাড়ির গেটের সামনে একটা গাড়ি আসলো, মাইকো মাইকো টিকা, ওই দুইটা লোক আসলো, মানে ওই দুই ছেলে দুইটা, ওই ছেলে দুইটা নামছে নাই না, এবং দেখলাম আরেকটা মুরব্বি করে একটা লোক নামলো, পাঞ্জাবি পরা মানে চোখে ছিল চশমা, কালো চশমা, মানে দেখে একটু ভয় পাইছি।
মানে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ওরাই আপনার সঙ্গে দেখা করতে আসবে?
ওরাই দেখে করতে
আসবে, আপনি
আরেকটা লোক নিয়েও আসছে সাথে,
মানে যে ছেলেটা আপনাকে প্রশ্ন করেছিল সেই ছেলেটা ওখানে ছিল?
সেই ছেলেটা দুজন ছিল।
এই জায়গাটা কোথায়, মানে কোথায় আপনি ছিলেন এবং কোথায় ওরা আসলো?
মানে আমি তখন এই যে অলরেডি ওই যে ভাইয়ের বাসা,
ভাইয়ের বাসা মানে
তেজগাঁওটা থানা।
হ্যাঁ, এই ভাই কেমন ভাই আপনার?
ওইটা ওই যে ওর ভাই, মানে যার মানে যে যার আমার বন্ধু কন্ডাক্টর,
কন্ডাক্টরের ভাই,
কন্ডাক্টরের ভাই মানে আমার ভাই। হ্যাঁ আপন ভাই।
আচ্ছা, কন্ডাক্টরের ছেলেটার নাম কি ছিল?
কন্ডাক্টর নাম ছিল সাজ্জাদ।
সাজ্জাদ মানে সাজ্জাদের ভাই, মানে আপনার বন্ধুর ভাই,
আমার বন্ধু,
তার বাসায় আপনি আছেন। ওকে বলুন। তারপর
পরে দেখলাম মাইকো আসলো, মাইকো থেকে ওই দুইটা ছেলে নামলো, নামার পরে দেখলাম যে আরেকজন নামলো মুরব্বী, মানে চাপদারি, চোখে কালো চশমা, বাসা দিয়ে আগায় আসতে আসতে আগায় আসতে দেখলাম ওই ভাইও দেখলাম একটু ভয়ে মানে একটু ঘাবড়ে উঠছে ওর দেখা, কি ব্যাপার দাদা ভাই আসতেছে, মানে ওরা ঠিক তখন বুঝতে পারছে কি নাকি দাদা ভাই কিছু একটা বলো নাকি। পরে ঘরে নক করলো, ফোনিং মেন বাজাইলো, দরজা খুলে দিয়ে সালাম দালাম দিল যে দাদা ভাই আপনি এখানে কি ব্যাপার? কয়ে তোমার বাসায় কি অরণ্য নামে কেউ আছে? বললো যে হ্যাঁ অরণ্য আমার ছোট ভাই, কেন ভাই কোনো ঝামেলা হয়েছে ভাই? বললো যে ঝামেলা না, একটু করে ডাকো, আমার ডাক দিল আসলাম, উনি আমার সালাম দিচ্ছে দাদা ভাই যিনি, উনি আমাকে সালাম দিল, আসসালাম আলাইকুম কেমন আছো? বেজি ভালো। তোমার নাম অরণ্য? বললাম হ্যাঁ। তুমি কি কালকে গাড়িতে কাউকে মারছিলা? বললাম যে হ্যাঁ ভাইয়া। কেন আপনার সামনে যদি একটা মহিলাকে কেউ এরকম করে আপনাকে কিছু বলবেন না? এই জন্য আমি মানে একটু অন্যায়ের প্রতিবাদ করছি আর কি। পরে বললো হ্যাঁ তুমি যেটা করছো এটা ভালোই করছো, ভালো কিছু করো নেই, তুমি এখন কি করো? বললাম যে আমি কিছু করি না, এখানে আসি কাজ, গার্মেন্টসে কাজ করার জন্য। তো এত বুকে এত সাহস নিয়ে গার্মেন্টসে কাজ করবে? তোমার গার্মেন্টসে কাজ করলে কটা পছন্দ পাবে? 4,000 টাকা বা 4,500 টাকা। তুমি আমার কাছে কাজ করো, আমাকে সবাই চিনি এলাকার, এই যে তোমার বড় ভাই উনিও চিনে, দেখো না দাদা ভাই বলছি যে বলো যে আমাকে সবাই দাদা ভাই নামে জানে। পরে বললাম যে হ্যাঁ ঠিক আছে দাদা ভাই, বলো যে তুমি আমার সাথে চলো, আমার সাথে কাজ করবা, তোমার মাসে 15,000 টাকা বেতন দিব আমি। এটা শুনে আমি আনন্দ হলাম যে 15,000 টাকা বেতন,
15,000 টাকা বেতন,
15,000 টাকা বেতন। যদি আমার বাড়িতেও জানে 15,000 টাকা বেতন, তখন আমাকে বাড়িতে কেউ কিছু বলবে না, আমি বাসায় চলে যেতে পারবো। আমার বাসায় যাওয়ার অনেক শখ ছিল ভাই, আমি কই দুই দিন কাজ করে মাসে বেতনটা দিলেই বাসায় চলে যাবো, আমার শখ ছিল। পরে
যে লোকটা আপনাকে অফার করছে এই 15,000 টাকা দিবে আপনাকে কাজ করার জন্য, তখন আপনি জিজ্ঞেস করেন কি ধরনের কাজ?
হ্যাঁ জিজ্ঞেস করছিলাম, তখন আমাকে বললো যে তোমাকে কাজ যখন করবা তখনই বুঝতে পারবা কিসের কাজ, এখন আর কিছু বলার সময় নেই, সময় আমি চলে যাবো, তোমাকে ঠিকানা দিয়ে দিলাম, তুমি ঠিকানা মতো চলে যাবে। ওই ঠিকানা ঠিকানা সব কিছু দিল, দেওয়ার পরে ওই ওই বড় ভাই যার বাসায় আমি আসলাম, ওই সাজ্জাদের বড় ভাই, উনি আমাকে মানে দাদাদের ইয়ে মানে বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বললো যে ও আসো বসো, সকালবেলা নাস্তা ওখানে ছাড়ছি।
দাদা ভাইয়ের বাসা? দাদা ভাইটা কি?
এটা ভাই আমি বলতে পারবো না।
এটা আপনি বলতে পারবেন না?
বলতে চাচ্ছি না।
বলতে চাচ্ছেন না আপনি? এই দাদা ভাইয়ের অ্যাড্রেসটাই আপনাকে দেওয়া হয়েছে। আর আপনি সাজ্জাদের বড় ভাইকে সাথে করে নিয়ে দাদা ভাইয়ের ওখানে গেলেন?
ওখানে গেলাম, কারণ আমি বাসা তো সঠিকভাবে চিনি না।
সাজ্জাদের বড় ভাই কি আপনাকে একবারে জানতে চায়নি যে আপনি কি ধরনের কাজের সাথে জড়াচ্ছেন বা কি অবস্থা, এগুলো জানতে চায়?
এগুলো জানতে চায়নি,
শুধু আপনাকে অ্যাড্রেসটা বলে দিয়েছে। বলুন তারপর।
পরে দাদাভাই সকালে নাস্তা দাদাভাইয়ের বাসায় ছাড়া হয়েছে। পরে বললো বসো। পরে আরো দুজন লোক ফোন দিয়ে আনাইলো, আনাই বললো যে এই যে ওরে অরণ ওরে তোর সাথে নিয়ে যা, তোর সাথে রাখবি। পরে নিয়ে গেল ওদের সাথে, ওদের আস্তানায়। আস্তানা বলতে একটা বাড়ি আর কি, মেসের মতোই, ওরা সবাই থাকে খায় সুন্দর পরিবেশই। ওখানে গেলাম, গিয়ে থাকলাম। বলে যে আমি আমার কাজটা কি সেটা বলো, তোমার কাজ রাতের বেলা যে কাজ হবে সেটা তোমাকে বলে দেওয়া হবে, এবং তুমি করবা আমরা বলে দেবো। আচ্ছা ঠিক আছে।
মেসের ভিতর কি কয়জন পেলেন আপনি?
ওখানে কমপক্ষে আত্মীয়জনের মতো ছিল।
এদের মধ্যে কাকে কাকে আপনি চিনতেন? পরিচয়
শুধু ওই দুজনকে, যে দুজন গাড়ি থেকে নামছে।
গাড়ি থেকে নেমেছে? হ্যাঁ। বাসের মধ্যে যে ভদ্রলোকের সঙ্গে আপনার পরিচয় হলো, ওনার নাম কি ছিল?
ওনার নাম ছিল, একটা নাম ছিল আলামিন, আর একটা নাম ভাই বলা যাবে না।
আপনি আলামিন নামেই চিনতেন?
হ্যাঁ, আলামিন নামে।
প্রিয় শ্রোতা, এখানে ও বারবার কিছু নাম হাইড করতে চাচ্ছে, সেটা আসলে ও যে জগতের সাথে কাজ করে সেখানে ওর পরিচয়ের জায়গাটা থেকে ওর ব্যক্তিগত জায়গাতে অনেক বড় সমস্যা হতে পারে, যে কারণে নামটা হাইড করছে। আমরা এখানে কারো পরিচয়টা রিভিল করাটা মূল উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে গল্পের এসেন্সটা বের করে নিয়ে আসা, সেটা এই নামের গোপন করার জায়গাতে দিয়ে কোনো রকমের কোনো সমস্যা তৈরি করবে না। ওকে বলুন তারপর।
পরে ওখানে থাকলাম, বললাম যে রাতের বেলা কি কাজ দিবো, আমাকে বললো যে আমার সাথে যাই হোক। ও দেখবার দাদা ভাই আসলো রাতের বেলা, আমি মেসের ভিতরে।
দাদা ভাই আসলো?
দাদা ভাই আসছে সাথে আরো কয়েকজন।
আপনাকে সবাই দাদা ভাই নামেই ডাকে?
হ্যাঁ, দাদা ভাই। পরে বললো যে অরণ্য তোমার তো আজকে রাতে কাজ আছে, তুমি ওরা যেভাবে বলে এভাবে করো ভাইয়া। হ্যাঁ, কোনো ঝামেলা হলে আমি তো আসি, আর কোনো ঝামেলা হবে না। পরে বললাম যে আচ্ছা ভাইয়া, আমার যত কাজ 15,000 টাকা বেতন কাজ তো করতেই হবে, আবার এটাও বলছে তোমার সপ্তাহে শুধু 3 দিন কাজ, এবং 3 দিনের মধ্যে কাজ করো মাত্র 3 ঘন্টা করে, 3 দিন মানে 3 দিন কাজ, সেও 15,000 টাকা বেতন। বললো যে হ্যাঁ। পরে বললো রাত হইলো, রাতের বেলা পরে বললাম যে কাজটা কি, বললো চলো আমার সাথে। দেখলাম ওরা একটা ব্যাগ নিল, কালো ব্যাগ। বললো যে আমি তোমাকে দেখা দিব, তুমি ওই পাশে এই ব্যাগটা দিয়ে আসবা, দিয়া চুপচাপ দিয়ে আসবা, কোনো দিকে তাকাইবা না। তো আমি ভাইয়া সঠিক জানি না যে কাজটা কি বা ব্যাগের ভিতরে কি, কিছুই জানি না। আমার কাঁধে নিয়ে আমি ওই পরিচয় মানে ওই ঠিকানা ভাবে যা ব্যাগটা দিয়া চলে আসলাম। যখন আমি ব্যাগটা দিতে গেলাম, ভিতরে যখন ঢুকি ওই বাচ্চাটার, মানে এমন একটা জিনিস দেখলাম আমার আর বুঝতে বাকি রইল না যে কি সে জায়গা। এটা ছিল একটা হোটেল যেখানে অবৈধ শারীরিক সম্পর্ক করা হয়। কিছু আলটিমেটলি আমি দেখলাম যে এরকম কাজ হয়ে যাচ্ছে
হোটেলের ভিতরে।
হ্যাঁ, এবং কিছু লোক ছেলেরা মানে বকাটা ছেলেরা জুয়া খেলতেছে, এবং দেখি যে পিস্তল মানে জমা দিয়ে জুয়া পোশাক করছে।
পিস্তল কি করতেছে?
পোশাক করছে, মানে জুয়া পোশাক আর কি জমা দিয়ে
পিস্তল পরিষ্কার করছে।
হ্যাঁ,
এটা আপনি দেখলেন?
হ্যাঁ, দেখে আমি বুঝতে পারলাম যে এখানে কোনো একটা ঝামেলা আছে সত্যি।
তখন আপনি কি বুঝতে পেরেছেন আপনার ব্যাগের মধ্যে কি আছে?
না, তখন
আপনি
তখন বুঝতে পারিনি।
আপনাকে ব্যাগ দেওয়ার পর কি বলেছিল? ব্যাগ খুলবে না, এরকম কোনো
না বলেছিল। ওখান থেকে বলে দিয়েছে ব্যাগটা খোলা দরকার নেই, তুমি শুধু নিয়ে যাবে তোমার কাজ শুধু এটা।
আচ্ছা।
পরে ব্যাগটা নিয়ে গেলাম, নিয়ে দিলাম, বললাম যে ভাই ব্যাগের মধ্যে কি। বললো যে তুই নিয়ে এসো, তুই জানো ব্যাগের মধ্যে কি, কেমন কামড়। পরে উনি তো জানো না যে আমি নতুন কাজ করি বা কিছু একটা। মানে চিন্তা খুললো, দেখলো যে ব্যাগ, দেখলাম ব্যাগের ভিতরে দুইটা মানে 71 ইয়ের ম্যাগজিন ছিল, দুইটা
71 ম্যাগাজিন।
হ্যাঁ, ম্যাগজিন আর একটা কয়েকটা পোটলা ছিল,
পোটলা
সাদা সাদা পোটলা কি আমি বলতে পারি না। আস্তে আস্তে বুঝতে পারি যে এটা মধ্যে হিরোইন, এটা মধ্যে অস্ত্র, এগুলি আর কি পলাচার করা হলো জিনিসটা।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.3 এ। আমি আরজে কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে অরণ্য তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরছে। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ফিরে আসছি ঠিক রাত 12:06। সময় 12:06, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএমএর 9.2 এ। আমি আরজে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএমএর 9.2। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য আছে অরণ্য। অরণ্যের জীবনে যে ভুল পথে যাওয়া সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল, সেই ব্যাকগ্রাউন্ড আমরা জেনেছি। অরণ্য, আমরা যে জায়গাটিতে ছিলাম এটা আপনি কত সালে করেছেন বা কতদিন আগে মনে
আছে? সালটার কথা অবশ্য মনে নেই, সালটা মনে নাই সঠিক, কিন্তু ঘটনাটাই শুধু বলে যাচ্ছি।
ঘটনাটা আপনার কত বছর বয়সের ঘটনা?
তখন এটা আমার 16-17
বয়সের ঘটনা। রাইট নাও বয়স কত?
এখন আমার 22।
জি বলুন। তারপর
পরে দেখলাম যে গাড়ি আমাদের ওগুলা, পরে থানা থেকে বাইরে চলে আসলাম। মোটামুটি দেখি যে বাইরে কিছু গাড়ি, পুলিশের গাড়ি, গুলি গুলি দেখা ধরে চলে আসছে। আচ্ছা
আপনার ওই মুহূর্তে ফ্রিটা কি হচ্ছিল? মানে
আমাদের ফিল্ডটা হচ্ছিল যে আমি এখন আর বাইরে যাইতে পারবোই না, নিজে এখন আমার একটা জামেলা আছে, যেহেতু এখন এরকম একটা জায়গা, মানে আমার ভাইয়ের কিভাবে আমি বের হবো আর কিভাবে যাবো, তখন আমার শুধু মনে মধ্যে এই ব্যাপার, তুমি যেভাবে হোক আমার যাইতে হবে। কারণ এই জন্যই আমার 15,000 টাকা বেতন, এই জন্যই এত কিছু, এই জন্য দাদা ভাই। পরে দেরিতে 15 রকম দেরি হয়ে গেলাম, পরে ওখানে ওদের গিয়ে বললাম যে দাদা ভাইকে বললাম যে এটা তো আপনার ঠিক হয় না, আমাকে বলা উচিত ছিল যে এই কাজ, কারণ এখন কিন্তু আমার জীবনে এখানে কিন্তু সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। কারণ আমি তো জানি না, আমি যদি জানতাম তাহলে এমন হইতে পারতো আমি কাজটা করতাম না। যখন আমার আমাকে দিয়ে করাইলেন, ইভেন আপনার একটা অপরাধ করলেন, এটা কিন্তু আপনার অপরাধ। কয়েক তোমার কি 15,000 টাকা বেতন, 3 ঘন্টা কাম করে কি এইভাবেই এখন তুমি কি এটা করবা না দেখো। এখন যত কইরা ফেলাইছে, এখন বাসায় বাড়িতে যে তার বলতে পারবো না যে কাজ করতে। বাসায় যে বললাম যে আমার বাড়ি যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো সেখান থেকে আমার বাড়ি যাওয়ার মানে সব ইভেনিং হয়ে গেল, বাড়িতে যাওয়া আর ইচ্ছেটা রইল না,
বাড়ি যাওয়ার আগ্রহটা নষ্ট হয়ে গেল। এবং আপনি তখন কি সিদ্ধান্ত নিলেন, কাজটা করবেন নাকি?
তখন কাজ করতে হবে, কারণ
আপনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে বাড়িতে যে আমি 15,000 টাকা বেতনে চাকরি
না, কাউকে কিছু জানে।
তারপর আপনি সিদ্ধান্ত নিলেন আপনি কাজটা করবেন, কেন সিদ্ধান্ত নিলেন?
কারণ টাকা পাই, আবার দেখা যাচ্ছে যে ভালোই, আবার বাসায় গেলে আবার অনেকটা ঝামেলাও আছে।
পয়েন্ট প্রিয় শ্রোতা, যেখানে ফিরে যাবো বাসায় ওখানে তোমার নিরাপদ আশ্রয় নেই, ওখানে গেলেও আমাকে পেটাচ্ছে, ওখানে আমি মাকে খুব বেশি ভয় পাই, আবার এখানে কিছু টাকা পয়সাও আছে, টাকা পয়সা ছাড়া আমি কিছু লেখাপড়া করি না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বলুন তারপর।
বললাম যে ঠিক আছে কাজ করবো, কিন্তু আমার কিছু সমস্যাটা আপনি দেখে দিবেন। বল যে ওকে সমস্যা, তোমার কোনো সমস্যা হবে না, আমি তো দাদা ভেবে বসতে পারছো, আমার এই টাকা এত ক্ষমতা আছে, কারো যদি মাইরাও ফেলাই রাস্তায় ঠেকানার মতো কেউ নাই, এত ক্ষমতা।
তেজগাঁও?
হ্যাঁ,
ঢাকা তেজগাঁও।
পরে কাজে মানে অলরেডি ঢুকে গেলাম, এইভাবে মাদক ব্যবসা কিভাবে করে সব কিছু শিখে গেলাম। তো এর মধ্যে আমার ওই যে বন্ধুরা ফোন দিয়েছে, ওই যে সাজ্জাদ,
জি
বলো কি দোস্ত কি অবস্থা? হ্যাঁ অবস্থা তো ভালোই, কাজে তো ঢুকে গেলাম, একদিন কাজ করছি, একদিনে 5,000 টাকা একদম দিয়ে দিছে। বলো যে এখন কি এত টাকা পাইছো, কি করবা? কি করবো, টাকা পয়সা কয়ে আস্তে আসছি, আমি রাতের বেলা থাকবো ওখানে, রাতে গাড়ি বন্ধ করে আসবো। ওরা রাতের বেলা আসলো, এসে বললো যে চল টাকা যখন পাইছো অনেক জায়গায় তোর নিয়ে যাই। কোন জায়গায়? আরে বেটা টাকা পয়সা আর কয়দিন, আনন্দ চিরদিন, চল নিয়ে যাই। ওখানে দেখলাম একটা মানে ইয়ে নিয়ে গেলো, আপনার কি পট্টি জানিয়ে বলো কিছু একটা, মানে ওই পট্টি এলাকাতে নিয়ে গেলো। ওখানে আর কি আপনার এই সব মদ টদ ড্রিঙ্ক এগুলি বিক্রি করা হয় এবং ওই ঘরে বসে খাওয়া হয় জানি। ওখানে নিয়ে গেল, মানে ওখানে মানুষগুলি কি বাঙালি না, কিন্তু বেহারি টাইপের মানুষগুলি ওখানে ওই জায়গাতে থাকে। ওখানে নিয়ে গেল, ওই জায়গাটা এখন কিন্তু ভালো মানুষ থাকে, এখন বন্ধ হয়ে গেছে, এখন কিছু নাই জানা নেই। ওই জায়গাতে মানে ওই সময় নিয়ে গেল আমাকে, ঘরে ঢুকাইলো, দেখলাম একজন বৌদি আইলো, মানে বৌদি বলে ডাকে তাকে, যে কপালে এত বড় একটা ফোঁটা দেখে বোঝা যায় যে কোন বৌদি।
ওকে,
পরে বললো যে কিয়া, মানে কি ভাষা জানি বলা আছে বুঝি না, ও আবার বোঝে, বলে যে ইয়া আমারই দোষ, ওকে মানে আপ্যায়ন করো। এরকম বলছে, পরে বলো যাতে বসো। পরে দেখলাম যে একটা বোতল নিয়ে আসলো, বিশ্বাস করেন গলাতে যখন গেছে, গলা থেকে আমার পেট পর্যন্ত পুরো এমন জ্বলা, এমন যন্ত্রণা, মানে কখনো মানে এমন যন্ত্রণা হয় মনে হয় যে বিষ খাইছি এরকম একটা অবস্থা। প্রথম প্রথম মানে পরে আস্তে আস্তে ভালোই লাগে, ওইভাবে আস্তে আস্তে মানে খাইলাম, ওদিন থাকলাম। তো ওখানে আবার একটা মেয়েও থাকতো, শান্তানা দিন কি একটা নাম, ওই মেয়েটা মানে বলে যে এই পছন্দ হলো এটা রে, কিন্তু যা বেটা পছন্দ হয়ে বই দিয়ে কিনা কি লাগে কথা বলে বা মায়ের দিতে পারে। পরে বলে যে মাঝে কোনো দুই চাইলে ওর সাথে কথা বলতে পারিস। পরে বই দিকে বলে মানে ওই শান্তার সাথে আমাকে একটা রুমে দিয়ে দিল, ওখানে ওই মানে একটা কাজ দিল হয়, পরে ওখানে ওই শান্তার সাথে কিছু একটা মানে একটা সম্পর্ক, শারীরিক সম্পর্ক বলি হলো
আপনার সঙ্গে।
পরে রাতের বেলা চলে আসি খাওয়া দাওয়া শেষ, এরপর থেকে আর ওর বলে দেওয়া লাগে না, মাঝে মাঝে আমি একাই চলে যেতাম বুধির বাড়িতে, টাকা পয়সা হলে বুধির বাড়ি গিয়ে চোখ খাওয়া দাওয়া করে মানে ওই মেয়ের সাথে এভাবে অনেকদিন মানে শারীরিক সম্পর্ক হইত আর কি। পরে চলে আসলাম ওখান থেকে, মানে এভাবে চলতে থাকে আর কি ব্যবসা কাজ সব কিছু। তো এর মাঝে আবার
কাজই ছিল কি, শুধুমাত্র জিনিসপত্র পৌঁছায় দেওয়া,
এবং টুকটাক আসলে বিক্রি করো, এবং যখন কিনতো তখন মালটা নামায় নিয়ে আসা, নামাই নিয়ে আসার কিন্তু অনেক ঝামেলা, মানে
আপনি ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতে
হবে। হ্যাঁ
ওকে প্রিয় শ্রোতা, আমরা SMS পোলের আহ্বান করছি, যারা মনে করছেন বাকি বিষয়গুলো এখানে রিভিল হওয়া উচিত, বাকি বিষয়গুলো আপনারা শেষ পর্যন্ত জানতে চান, এবং যারা মনে করেন যে ওর গল্পটা কন্টিনিউ করা উচিত শেষ পর্যন্ত, ও যা বলতে এসছে এখানে তা বলা উচিত, সেগুলো আপনারা যদি জানতে চান তাহলে আপনারা আমাদেরকে ভোট করে সেটা জানাবেন। আমরা বারবারই একটা কথা বলি, যদি এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, আপনি যে ভোটটা দিচ্ছেন সেখানে যদি 9% বেশি হয় তাহলে ওর বলার ক্ষমতা এই অনুষ্ঠানে হারিয়ে ফেলবে। ভোট করার নিয়ম হচ্ছে, যদি আপনি মনে করেন যে অরণ্য যা বলছে সেটা বলা উচিত, ওকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, এবং আপনারা শেষ পর্যন্ত ওর স্টোরি জানতে চান, তাহলে আপনারা লিখবেন ইয়েস, আর যদি মনে করেন যে না জানবো না ও যা বলছে সেটা জানার দরকারও নেই, তাহলে লিখবেন নো। যেভাবে আপনি ভোট করবেন, প্রথমে আপনি আপনার সেল ফোনে লিখবেন ABC, যেটা আমাদের স্টেশনের নাম, ABC স্পেস ইয়েস অথবা নো, ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট পাঠিয়ে দিন, একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। জি বলুন। তারপর
পরে মানে এবার কাজের অভিজ্ঞতা হয়ে গেছে, শিখাও গেলাম, সবাই সম্মান দেয়, মানে এটা শুধু যে সাহসী তাকে এই দায়িত্বটা দেওয়া হয়। দাদা ভাই আমাকে এই দায়িত্ব দিয়েছিল, দাদা আমাকে খুবই ভালোবাসত এবং বলতো যে এই তেলগা শহরে, ইভেন এই ঢাকা শহরে, বেশি করে তুই যে জায়গায় থাকস নারায়ণগঞ্জ, তোর যদি কেউ কোনো ঝামেলা করে তুই খালি জাস্ট আমার কাছে ফোন দিবি, দেখবি ওর খবর হয়ে গেছে, তোর কেউ কিছু বলতে পারবে না, বুক খুলে আসবি,
মানে
একটা ক্ষমতা দিয়ে দিল। এদিকে আমার সাহস আরো বেড়ে গেল, এমনিতেই সাহসী, আবার দাদা ভাই আরো সাহস বাড়াই দিল। তো এভাবে চলতে থাকে, ওর ওই জায়গাটা আমাকে নিয়ে গেল আর কি।
কোন জায়গায়?
মানে সেদিন রাতে একটা কাজ ছিল আর কি, বলো যে চলতো সেই জায়গায় যাই, মানে যাদের সাথে থাকতাম ওই ইটাতে, মানে মেসটাতে।
আচ্ছা, বেশ কিছু বন্ধু হয়ে গেল আপনার।
হ্যাঁ এই লাইনেরই।
পরে
আমাকে মানে দেখলাম যে টার্মিনালে নিয়ে গেল, ওরা টার্মিনালে গিয়ে,
টার্মিনাল কোন টার্মিনাল, লঞ্চ
টার্মিনাল, এটা
লঞ্চ টার্মিনাল,
সদরঘাট আর কি,
সদরঘাট লঞ্চ টার্মিনাল,
লঞ্চ টার্মিনাল। তো সেখানে সচরাচর মানে মেয়ে ছেলে তো কেবিনে করে যায়,
কিন্তু এর আগে আপনি কি বাড়ি গিয়েছেন? তখন পর্যন্ত আপনি বাড়ি গিয়েছেন?
একবারেও বাসায় যাইনি।
বাসায় যাইনি?
অনেকবার ফোন আসছে আমার মোবাইলে বাসা থেকে, মানে ওই বাইকটা ফোন দিয়ে বলতে তোর মা কানাগারি কথা আছে কি? আমি তো বিশ্বাস করি না, এত দিন ধরে এই জায়গাতে আসি, বাসায় গেলে আসতো কি গো?
তখনও ভয় হতো?
তখনও ভয়, মানে তখন তো ভয়টা আরো বেশি, গিয়ে আমি এতদিন ধরে এই জায়গাতে আসি, কত বড় সাহস আমার, বাসায় গেলে কি না কি করে।
আচ্ছা আচ্ছা,
সেই ভয় আর যেতে যেতেছি না, ওদের সাথে থাকি, কাজকর্ম এইভাবে করতেছি। পরে যে টার্মিনালে যাওয়ার যে এটা উঠলো, ওদের সাথে রাতে বেলা আমি টার্মিনালে কি হবে, চলো টার্মিনালে লঞ্চ এর সাদু ইঠা আমাদের তাস খেলা হয় আর কি। ওখানে বসলাম তাস খেলতে, তো ওখানে আর কি এই খেলাটা শিখাও গেলাম। তো খেলছি, যে টাকা কামাই ভাইয়া টাকা সব খেলার পিছনে চলে যায়।
আচ্ছা,
টাকা রাখতে পারি না, যত টাকাই কামাই কি খেলতে বসলে আমি একদিনও মানে কিছু নিয়ে উঠতে পারি না, ওটা আমি দিয়ে আসতে হয়।
মানে জুয়া খেলার মধ্যে,
জুয়া খেলার মধ্যে ঢুকে গেলাম, জুয়া খেলার মধ্যে মাদক সাদক মানে খাওয়া দাওয়া হইতো আর কি। ওই বদির বাসায় যাও খাইতাম, টার্মিনালে যাও খাইতাম। পরে বলো যে চল আসছে একটা নতুন কাজ করবো, নতুন কাজ আমরা সব সময় করছি কিন্তু এটা তোর জন্য নতুন কাজ। কিরকম? বলো চল মানে লঞ্চে দেখো যে কেবিনে কোনো ছেলে বা কোনো মেয়ে ঢোকে কিনা, যদি ঢোকে তাহলে ওটা একটা ই করে মানে মেয়ে আসে একে কর দিয়ে দিবে, মানে কর বলতে কি মানে দুজনকে মানে ধরে যে তারা কই যাস কোথা থেকে আছে, যেটা কর দিয়ে কিছু নেওয়া বা কিছু একটা করা,
সোজা বাংলায় যদি বলি বিব্রত করা, একটা অবস্থার মধ্যে ফেলে কিছু আদায় করা।
হ্যাঁ, পরে মানে এভাবে এক ঘন্টা দুই ঘন্টা কেউ আসে না, তো হঠাৎ করে দেখি একটা ছেলে আর একটা মেয়ে আসলো, মেয়েটার কাছে একটা ব্যাগ, ছেলেটার হাতে কিছু নাই, মানে উঠলো, ওইটা কেবিনের ভিতরে ঢুকো, মানে কেবিন ভাড়া করছে। তো আমাদের সাথে একজন ছিল, ও আবার ফলো করছে যে কেবিনে ভাড়া করছে। পরে ওরা কেবিনে ঢোকার সময় ধরো যে ওরা কেবিনে ঢুকলো, এর মধ্যে আমরা কেবিনে ঢোকার সময় কি কিছু একটা করবো, পরে আমরা আগায় গেলাম কেবিনের সামনে, যখন মেয়েটাকে ঢুকাই দিল তখন ছেলেটা বাইরে ছিল, বললাম যে ভাই এদিকে সব নিয়ে গেলাম, বললাম নাম কি, যে কে লেগে ভাই আপনারা কারা, জিজ্ঞেস বা যেটা যেটা জিজ্ঞেস করি চুপচাপ সেটা সেটা বলো, বইলা চলে যাও।
আচ্ছা,
বলো যে নাম এরকম, যে কোথায় যেতেছ, অমুক জায়গাতে, আসছো কোথা থেকে, অমুক জায়গা থেকে, যে মেয়েটা তোমার কি হয়, এটা বলার সময় বলো যে কেন মেয়েটা আমার ওয়াইফ হয়, যে কি ধরনের ওয়াইফ, তোমাদের দেখি বিয়ের কাবিন নামা দেখি, আমরা খবর পাইছি তুমি মেয়েকে নিয়ে পালাই আসছো। এবার বললাম ছেলেটা মানে ঘাবড়ায় গেছে, মানে নার্ভাস হয়ে গেছে অনেক, বললাম যে তোমার তো রিপোর্ট আছে, তুমি মেয়ে নিয়ে পালা যেতেছ, এখন তোমাকে তো থানা দিয়ে দেওয়া হবে দুজনকে, দাদা ভাইয়ের অর্ডার। ও বলো যে দেখেন ভাই ঝামেলা করেন না, আমরা সত্যি পালাই যেতেছি, এখন আপনারা যদি ঝামেলা করেন কিভাবে হবে। ও বললাম যে তোর আমরা সুন্দরভাবে যাওয়ার ব্যবস্থা করে দিব, কিন্তু তোর হাতে যে মোবাইলটা আর ঘড়িটা আছে আর টিটি আছে দিয়ে দিই, কিন্তু তোরে আমরা শুধু যে জায়গাটা যাবো ওই জায়গায় যাওয়ার ভাড়াটা দিয়ে দিব। পরে মেয়েটা অনেক সুন্দরী ছিল ভাইয়া, দেখতে বোঝা যায় প্রভাবশালী
মেয়ে।
পরে মানে ওর কাছ থেকে মোবাইল টোবাইল সবকিছু টাকা পয়সা রেখে দিলাম, রেখে দিয়া আমাদের মধ্যে একজন গুলো দোষ, টাকা পয়সা কিছু দরকার নাই, চল আমরা মেয়েটা দিই। বললাম যে আচ্ছা করবি কর দেবো ইচ্ছা।
ওকে ওকে আমরা একটু থামাচ্ছি প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে এসএমএস পোলের রেজাল্ট আপনাদেরকে একটু জানাতে চাই। দেখা যাক কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট আজকে যারা এখানে জিবিএসবি শুনছেন তাদের মধ্যে এই স্টোরিটাকে কন্টিনিউ করতে চান, কত পার্সেন্ট চান না। এখানে আপনাকে একটু বলে নেই, যদি কোনো কারণে লিসনারদের ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আপনি জিবিএসবি শুনে এখানে এসছেন, যদি কোনো কারণে এরকম হয় যে 51% নো বলে, তাহলে আপনার এখানে বলাটা স্টপ হয়ে যাবে, আপনাকে আর আমরা বলার সুযোগ দিব না। এবং 51% যদি ইয়েসও হয়, 49% যদি নো হয়, তাহলে আমরা আপনাকে বলার সুযোগ দিব। এখানে আপনার কিছু বলার আছে লিসনারদের?
আমার বলার একটাই, আপনারা যারা ঘটনা শুনছেন না শেষ পর্যন্ত শুনেন, তাহলে এটা কিছু একটা আল্লাহ যে আপনারা পাইবেন এবং বুঝতে পারবেন। না শুনে এই জিনিসটাকে বন্ধ করে দেওয়াটা ঠিক না, আগে শুনতে হবে।
ওকে প্রিয় শ্রোতা, এখন এসএমএস পোলের জন্য আমরা সুযোগ রাখছি, আর একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো এবং ও যেটা বললো সেটার পরে আপনাদের আগ্রহের জায়গাটা দেখতে চাই। যারা মনে করেন যে ইয়েস ওকে সুযোগ দেওয়া উচিত, তাহলে লিখবেন ইয়েস, প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন আপনার বন্ধুরা এরকম একটা আগ্রহের কথা,
হ্যাঁ বন্ধু বলছি যে ওকে তো সে এটা রাজি হইতেছে না। পরে আমার সাথে একজন ছিল, ও কি করছে ম্যাগজিনটা বাড়ি দিল, মাথার মধ্যে তাস করে একটা বাড়ি মেরে দিছে, এটা তো হিসাবে তুই তো মানে এটা নিয়ে একটা ব্যবসা করতে পারবি বা এটা তো একটা ইয়ে হইতে পারে। বলো যে দেখা ভাই এটা ঠিক না, বোন তো আপনাদেরও আছে। পরে বলো যে বোন আমার বাসি, কিন্তু আমার বোন কাকুর সাথে ভাবে বাইকে যায় না। পরে বলো যে কথা কম কম বাথরুমের কোনো, এরপর ছেলেটা নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে আমার ওই বন্ধু আরো যারা চারজন ছিল, পাঁচজন ছিলাম, তো শুধু আমি ভাবে ওই চারজনই মেয়েটাকে,
মেয়েটা সেই মুহূর্তে কি বলছিল আপনি জানতেন
না? আমি কিভাবে জানবো, কারণ আমি তো মানে ওদের সাথে যাইনি, আমি শুধু ছেলেটাকে কন্ট্রোল করে রাখছি।
মানে ছেলেটাকে আপনি গার্ড দিয়ে রাখছেন?
হ্যাঁ গার্ড দিয়ে রাখছি। কথা
ছেলেটা কি বলছিল আপনাকে?
ছেলেটা মানে কান্নাকাটি করে বলতেছে, ভাইয়া দেখেন আপনি যদি এরকম অবস্থা হইতো আপনি কি করতেন?
মানে ছেলেটার কাছ থেকে সবকিছু চিন্তা করেছেন, টাকা পয়সা নিয়েছেন, তারপরে মেয়েটাকে ভাবে অবৈধ ভাবে অন্যায় ভাবে আপনারা সবাই মিলে,
এটাও বললাম যে তোমার এখন যে মনে মনে কষ্ট লাগতেছে বাসা গিয়ে দেখো, মেয়েটার বাপ মার মনে মনে কষ্ট লাগতেছে। এখন দুজন জিনিস সমান, কিছু করার নেই আমাদের, আমাদের চোখে যত পড়ছো আমরা এসব করে পাই, আমরা করতেছি কিছু করার।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে স্কুলের রেজাল্টটি এই মুহূর্তে আপনাদের সামনে রিভিল করতে চাই, চলুন দেখা যায় কম্পিউটার কি বলছে।
Yes, 85%. No, 10%. No comments. 5%.
কম্পিউটার বলছে 85% হচ্ছে ইয়েস, 85% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো এবং 5% হচ্ছে নো কমেন্টস। ওকে অনেক অনেক ধন্যবাদ, চলুন আমরা স্টোরিটা সামনের দিকে নিয়ে যাই। জি বলুন সবাই, আপনার গল্প আসলে যেটা আপনার জীবনে ঘটেছে সবাই শুনতে চাই।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ইয়েস এসএমএসটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে এটা শুনতে হবে, এটা আপনাদের দরকার জীবনের জন্য, আপনারা কোনো ভুল না করেন। হ্যাঁ সবাই সাথে থাকেন। যেখানে শ্রীরাম ভাইয়া যে ওই ছেলেটাকে গান দিয়ে রাখলাম, পরে আসে পরে ওরে ওর টাকা পয়সা মানে কিছু টাকা দিয়া বিদায় করে দিলাম যে তুমি চলে যাও। ওরে ওখানে আরো সারা ছিলাম, তো
মেয়েটার মুখোমুখি এরপরে আপনার হওয়ার সুযোগ হয়েছিল এই ঘটনা ঘটার পরে?
না মেয়েটার মুখোমুখি ছিল ওই যে যখন ওকে কেবিনে ঢুকিয়ে দিয়েছি এই পর্যন্তই।
তখন আপনি আজকে সব সত্য কথা স্বীকার করতে এসেছেন, আপনার চারজন বন্ধুরা মিলে কাজ করেছে, আপনি কাজে অংশগ্রহণ করেননি?
না আমি যাইনি।
কেন জানি
আমি যাইনি, আমার
আপনার জন্য তো সুযোগ ছিল, কারণ আপনি তো ধরনের কাজ করেন।
আমার তো এইভাবে, কারণ আমি এই যেটা বললাম যে বুদির বাড়িতে আমার এইভাবেই হয়, বুদি এখন যত দাদা ভাই লোক বুদির বুদি বাসায় গেলে এইভাবে এইভাবে ইভেন ইভেন পাওয়া যায়। তাছাড়া ওই সময় আমার ছিল বুদ্ধি দিয়ে ওকে আটকায় রাখা, যেন ওই জন্য কোনো চেঁচামেচি না করে, তাহলে আমরা দুনো দিক দিয়ে আটকায় হয়ে যাবো, দেওয়া হয়ে যাবো।
আচ্ছা ওকে, তারপর
পরে ওকে বিদায় করে দিলাম যে চলে যাও। তো ওখানে কাজটা শেষ, সারা রাত এইভাবে অনেকই কয়েকটা কাজ করলাম এইরকমই করে কাজটা শেষ করে, তারপরে রাতের বেলা সকালবেলা বাসায় আসলাম। এর মধ্যে আবার বাসা থেকে অলরেডি আমার মোবাইলে ফোন আসছে, মামায় ফোন দিছে যে ভাই না তুই তাড়াতাড়ি যায়, তোর মামা অসুস্থ।
একটু থামাচ্ছি আপনাকে, লঞ্চের ভিতরে আপনারা যখন এই কাজটা করলেন তখন কি লঞ্চ মুভিং অবস্থায় ছিল নাকি লঞ্চ
বন্ধ অবস্থায়?
লঞ্চ ঘাটে
ঘাটে মানে সারা সময় তো টাইম দেওয়া হয় যে এটা 8টা বাজে সারবে, এটা 9টা বাজে সারবে, এটা 9:30তে। তো যখন তখন টাইমটা থাকে টাইম অনুযায়ী আমরা কাজ করি,
মানে ছাড়ার আগে আপনারা কাজ কমপ্লিট করেন?
হ্যাঁ সব শেষ করে দিই।
ওকে বলুন, তারপর
ফোন আসার পরে বাসায় বললাম যে যাবো নাকি যাবো না, বাসায় চলে গেলাম।
বাসায় গেলেন আপনি, কতদিন পরে গেলেন?
এটা 8-9 মাস পরে,
আট নয় মাস পরে,
এই
যে টাকাগুলো আপনি পাচ্ছেন প্রতি মাসে, টাকা দিয়ে আপনি কি করছেন?
এই টাকা দিয়ে কিছু যে জুয়া খেলা শেষ হয়ে
যায়, জুয়া খেলে উড়ে দিচ্ছি,
জুয়া খেলে উড়ে দিচ্ছি বা নেশাতে,
মানে কোনো প্রকার কোনো জমা নিয়ে বা কিছু জমা
নেই, মাঝে মাঝে শপিং টপিং করতাম, সিনেমা দেখতাম, আর ওখানে যেতাম, আর যদি টোকা কিছু থাকতো,
আচ্ছা,
জমায় কিছু রাখতে পারিনি, সব চলে গেছে।
ওকে, তারপর
পরে বাসায় গেলাম, যাওয়ার পরে দেখি যে সত্যি অবস্থা এরকম, বলো যে কইছিলি কি করলি, আদর ভালো, মানে চেহারা দেখে তাদেরকে মোটামুটি মায়া হয়ে গেছে, যেরকম হয়ে গেছে ছেলেটা, যে বলো যে তুই কি চাস এখন আমি বাচ্চা না থাকি, মা বলতেছে, তুমি তো চাও যে আমি বাচ্চা থাকি না, তুমি তো এই জন্য আমার এইভাবে ই করতো, তুমি যদি আমার এইভাবে সাঁচলো না করতো তাহলে আমার কোথাও যাওয়া হইতো না। পরে বলে যাচ্ছা ঠিক আছে, তোর জন্য মানে ভালো একটা কাজ ঠিক করছি, ব্যাংকের চাকরি, তো মানে আমার আরেক মাও কিন্তু ব্যাংকে কাজ করতো, বলে যে ওনার সাথে ব্যাংকে কাজ করবি, উনি যেভাবে বলবো ওইভাবে কাজ করবি, মানে ব্যাংকের কাজ বলতে যে পিয়নের যে কাজটা আর কি, চাটা আনা বা চাটা দেওয়া ওই কাজ, বলে যেটা করবি, আমি কই ওই বেতন কত, কয় ওইটার বেতন কত টাকা হবে, 5,000 টাকা বা 7,000 টাকা, ওর আমি ডাইরেক্টলি বললাম যে আমি তো এখন মাসে 20,000 টাকা কাজ করি, 20,000 টাকা বেতনে কাজ করি, কিন্তু কি কাজ করি এটা বলি নাই।
ওকে,
বলো যে দেখো না আমার শরীরের অবস্থা দেখে কি বোঝা জানো আমি কত ইম্পর্টেন্ট হয়ে গেছি, বলো যে এটা তো বুঝে যেতেছে কিন্তু কি কাজ করো, বললাম যে সাজ্জাদের সাথে আমার বন্ধু হচ্ছে চিনই তো, ওর সাথে গিয়ে গাড়ি দিয়ে কদিন কাম করলাম, পরে ওখানে একটা ফ্যাক্টরি আছে, আমার জানা মতো ফ্যাক্টরিতে কাজ করি, মানে মিথ্যে কথা বললাম, মানে আমার তো এই কাজের মধ্যে নেশা ঢুকে আছে, আমার এই কাজ করতেই হবে, পরে বাসায় জানাই দিলাম যে আমি কাজ করি, এইভাবে কষ্ট হতে ঠিক না, আমার বিবেক একটু তুই দিল, মানে বইলাম যে আচ্ছা তাহলে কাজে যাই, সপ্তাহে একবার বাসায় আসবো বা মাসে একবার, বলে ঠিক আছে কাজ করে টাকা পয়সা পাঠাই দিস, তো গেলাম আবার চলে আসলাম, আবার চলে আসলাম দাদা ভাই এখানে, দাদা ভাই এখানে কাজ করতে করতে এর মধ্যে না আমার মোবাইলে হঠাৎ একটা ফোন আসলো, রং নাম্বার থেকে ফোনটি যে বললাম হ্যালো সালাম আলাইকুম কে, যদি মেয়ে কণ্ঠ, মেয়ে কণ্ঠ, আমি বললাম যে ভাই তা কি জানো, বললো তো আমি সজীবকে চাই, সজীব কিছু দেওয়া যাবে, আমি বললাম যে না এখানে সজীব টজীব কেউ থাকে না, আমি হচ্ছে অরণ্য, ও অরণ্য নামও তো অনেক সুন্দর, কি করেন আপনি অরণ্য, আমি কই এত কিছু আপনার দিয়ে কি হবে, আপনি কি কাকে যান সেটা বলেন, ফোন রাখেন, তখন ফোনটা আমি রাগ করে রেখে দিলাম, পরে সেদিন আর কথা হয় না, এইভাবে কিছুদিন ওই ব্যবসার মধ্যে আসি কাজ কর্ম কথা ওই আগের মতোই, তো এই দুদিন পরে আবার ওই একই নাম্বার থেকে আবার ফোন আসলো, তখন আমি কই কি ব্যাপার, মেয়েটা বারবার নক করতে আসে, ব্যাপারটা কি, আচ্ছা দেখি কি বলতে চায়, বলুন যে কি ব্যাপার আজকে ফোন দিয়েছেন, বললো আপনি তো খুব রাগী মানুষ, আসলে রাগী মানুষ আমার খুবই পছন্দ, আসলে এই যুগে এরকম ছেলে লাখে একটাও পাওয়া যায় না, যে অনেক ছেলে হলে ফোন রিসিভ করে বলতো হ্যাঁ আমি এটা সেটা, আপনার কণ্ঠ খুব সুন্দর, আপনার খুব ভালো ছেলে, কোথায় থাকেন কি আসার বিষয়ে বলে দেখা করতে যেত, কিন্তু আপনি সরাসরি বই কাজে ফোন রেখে দিয়েছেন, নিচে আপনার ভালো ছেলে, আমি বললাম হ্যাঁ আমি তো ভালো ছেলে, তো আপনি লাভ কি আমি ভালো ছেলে হলে, বললো যে আচ্ছা আপনি ভাইয়া আমাকে একটা উপকার করবেন, কি উপকার, দেখেন আমাকে কিছু ছেলে ডিস্টার্ব করে, আপনি যদি একটু আমার ভাই হয়ে যদি একটু দিতে পারতেন তাহলে একটু ভালো হইতো, বললাম যে কোথায় আপনাকে এই ছেলে ডিস্টার্ব করে, তো আমাদের আমাদের এই কলেজে আর কি, কলেজের মেয়ে ছিল, ইন্টার কাজ দেখে পড়াশোনা করতো, পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতে আসি, কোন দিন আসবো বলেন, অমুক দিন অমুক তারিখে অমুক সময় আসতেন, পরে গেলাম ফোন দিলাম যে আপনি কোথায়, ওই মেয়েটাকে ফোন দিলাম, বলো যে আমি তো বাসা থেকে বের হয়েছি, আসতেছি আপনি কই, আমি বললাম আমি কলেজে, তাড়াতাড়ি গেছিলাম চলে আসো, গেটে দাঁড়ায় আসি, আমাদের যে ইচ্ছে গাড়িটা নিয়ে গাড়ি ছিল, আরো কয়েকজন ছেলে ছিল, পরে দেখলাম ও আসলো লাল জামা পরে, বলে আগে বলে দিয়েছি যে আমি কিন্তু লাল জামা আমাকে চিনতে পারবেন, লাল জামা পরে আসবো আর হাতে একটা ব্যাগ থাকবে, পরে দেখলাম হ্যাঁ যে কথা ঠিক আছে, গাড়িতে একটা মেয়ে নামলো সুন্দরী আমার খুবই সুন্দর, পরে বলে যে এই আমাকে এই ছেলেরা ডিস্টার্ব করে এটা দেখাই দিতেছি, আপনি কিছুক্ষণ দাঁড়ান, পরে মেয়েটাকে বললাম আচ্ছা আপনি আমাকে কমপ্লেন করলেন, আপনার স্যারকেও কমপ্লেন করতে পারছেন, পরে বললো যে আমি স্যারকে কমপ্লেন করতে পারতাম কিন্তু স্যার এটা বিচার করতে পারবে না, আমি বললাম যে আমি তাহলে কিভাবে বিচার করবো, তো আপনি দাদা ভাই লোক সেটা ভালো করলেন,
মেয়েটা জানে আপনি
দাদা ভাই, হ্যাঁ আমি তো মানে ঘামড়াই গেলাম যে কি ব্যাপার দাদা ভাই লোক আপনি কিভাবে জানেন, পরে বললো যে আপনার সাথে যারা কাজ করে মানে আপনি তো এই দলের ক্যাপ্টেন, তো আপনার সাথে যারা কাজ করে তাদের কাছে কাজ হচ্ছে আমি নাম্বারটা নিছি আপনার, কারণ আপনার সাহসী মানুষ ও বলছিল আপনার বর্ণনা দিছে, এই মোতাবেক আমি আপনাকে ফোন দিছি যে দেখুন কিছু করতে পারেন কিনা, পরে আমি ওই ছেলেগুলা আমি ওই ছেলেগুলাকে দেখাই দেন কোনটা ডিস্টার্ব করে, পরে দেখালো যে ওই যে ওই যে কানে হেডফোন দেওয়া ওইটা, গেলাম ভাইয়া আপনি কোথায় থাকেন, বলে যে আপনি কে, আমি মানুষ আপনি কোথায় থাকেন যেটা বলেন, তো ওই মেয়েটা আপনাকে নামে কমপ্লেন করছে, মেয়েরও তো ওকালতি কথা এসে, আচ্ছা ঠিক আছে তাহলে মানে কি করতে চান আপনি, বললাম যে আপনার তো বিচার আছে আপনি একটা কলেজের মেয়েকে ডিস্টার্ব করেন, আপনি আমার চিনেন, পরে ওই মানে ও ক্ষমতা দেয় দাঁড়ে ওই ভাই ব্রাদার কই আছে রে সবাই, মানে এইভাবে বলতেছে, তো শিলবা গেলো দেখলাম মানে দোকানতে মানে এক বেশ পলাপান চক আইলো আগে আমার সাথে ছিল 500 জন, তখন আমি বললাম যে তুই জানো আমার একটা ফোন হচ্ছে দুই জায়গায় দিয়ে আবার 5 জন এতজন দাঁড়িয়েছ, পরে বললাম তুই দেখ তার কি করি, পরে ফোন দিলাম আমার দাদা ভাইয়ের আরেকজন যে ডান হাফ লিডার ওরা ফোন দিয়েছে আমাকে, দেখো ভাইয়া এই জানালা কথা আছে ছেলেটা কি করুন, আমাকে ওরা কি দিয়া করুন ইচ্ছা মতো নাকি কিছু, তোর যদি ভালো লাগে দিয়া পর যাওয়ার পর হইব না। পরে বললাম যে তোর তো কপালে শুনিয়া বসে তোর তো টিকিট কাটা হয়ে গেছে হসপিটালের বিয়েতে, কর না করে দেখা মুখটা ওইটা সত্যি সাথে সাথে মানে রুলটা বাই করলাম, অলরেডি কিছু যন্ত্রপাতি নিয়েও গেছে।
কি বের করলেন রুল? রুলটা কি?
রুলটা হচ্ছে বাড়ি দেওয়ার একটা মানে রটের মতো ইয়ে মানে ই বলা হয় হকি টকি ইচ্ছা মতো বাড়ি এমন ভাবে বাইরে আইছি মানে বাড়ি দেখে আরো যেগুলি আছে শব্দ মানে অলরেডি মাটিতে শুয়ে পড়ছে বাড়ি। হ্যাঁ, পরে মেয়েটাকে বললাম তুমি সুন্দর ভাবে যাও গা, বাকি যেটা হয় পরে যদি কিছু করে বেটা আমি দেখবো। পরে চলে আসলাম, পরে ওরা তো চিনতে পারতেছে না যে কে কইতে আইছি না আইছি। পরে পরের দিন নাকি ওই মেয়েকে দিয়া আমার ঠিকানা বাইর করছে, আমি কে ওই ছেলেটা এবং ছেলের গার্জেন ছিল প্রভাবশালী ছিল ওই এলাকার। পরে আমার ঠিকানা বাইর করে আমাকে ফোন দিছে, ওই মেয়েটাও ভয়ের নাম্বার দিয়ে দিছে ছেলের বাপ মাকে, বলতেছে তুমি যদি তোমার ভালো চাও তাড়াতাড়ি এমন জায়গাতে চলে আসো। আমি বললাম ঠিক আছে আসতেছি, ভালো চাও দরকার নেই আমি আসতেছি এখনই আসতেছি। বলেন কোথায় আসবে? তো আপনার বাসার ঠিকানা দিয়ে দেন, বাসায় আসতেছি। পরে আসলাম, পরে বাসায় যাওয়ার পরে বললো যে মানে মাস ওখানে
আপনার তো যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে,
মাথায় কাজ করছে ঠিক, কিন্তু আমি তো ভয় পাইনি তখন মানে সত্যি কথা বলতে মাদক চাদক করতে করতে মাথায় কোনো কিছু ঠিকা নেই। তুই যদি একটা বকা দেয় সেটা অনেক বড় কিছু মনে
হয়। আমরা যদি একটা ভিডিও দেখাতে পারতাম ও যখন গল্পগুলো এখানে বলছে ও যে মুভমেন্ট করছে বডির, এটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা জিনিসটাকে খুব সহজভাবেই নিতেন, কারণ ওর ভেতরে স্বাভাবিকতার জায়গাটা নাই এবং নাই এই কারণেই যে ও প্রচুর পরিমাণে ড্রাগ নিয়েছে কথার জায়গা থেকে ওর মুভমেন্টের জায়গায় বডি মুভমেন্টের জায়গা থেকে। হি ইজ ট্রুলি ডিফারেন্ট এবং কিছু কিছু মানুষ ডিফারেন্ট অর্থে খুব খারাপ কাজই করে, তারই একটা বেস্ট এক্সাম্পল হয়তো আজকে যে বিসবিতে। ওকে বলুন তারপরে।
পরে ওই যে এই জায়গায় আমার থানায় কিন্তু একটা জারি করা হয়েছে, মামলা হয়নি
জিডি,
হ্যাঁ জিডি করা হয়েছে আমার নামে। পরে গেলাম বাসায়, গেলাম যাওয়ার পরে বললাম যে আপনার ছেলে যেই অন্যায়টা করছে অনেক বড় একটা অন্যায়, ওরা যে এখন মাইরা ফেলাই।
আপনি কি একা গিয়েছিলেন না সাথে কয়েকজন?
অল টাইমলি সাথে 4-5 জন থাকবে যে কোনো কাজে।
আচ্ছা,
এরকম ছিল। পরে যাওয়ার পরে বাসে অলরেডি বাসায় উঠে গেছি, রুমে দুটো আমি দেখলাম যে সবাই ওর মামা মামা সবাই তো পুরো ঘন খেয়াল হইবো আমাদের। আমি বললাম যে আপনারা আমার শোনেন, পরে যা যা আছে সব কিছু ভাইঙ্গে বললাম, ওনারা মানতেছে না যে তোরা ওনার এই বাসা দিকে বাড়িতে দিব না, তুই এখানে ছেড়। আমি এখানে শেয়ার আমার একটা কথা আপনারা শেষ হয়ে যাবেন। কি কথা কি কবি দিই? আমি কি আপনি চিনেন? আমি কে? আমি দাদা ভাইরে যদি অনেকটা ফোন দেয় আপনার খেয়াল লাগবে। দাদা ভাই চিনেন? দাদা ভাই
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির শব্দ শুনতে পেয়েছি, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকের এই অপ্রিয় সত্যগুলো আপনাদের টনক নড়িয়ে দেবে যে একটা শিশুর প্রতি ভালো আচরণ করে তাকে ভালোভাবে বড় না করলে সেটা পরিবার এবং সমাজের জন্য কত বড় ভয়াবহ ঘটনা ঘটাতে পারে। আমরা মাত্র 4 মিনিট পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে অরণ্য তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে এবং সেটা আমাদেরকে অনেক বড় একটা লেসন দিয়ে দেবে, এই অর্থে যে ভুল করে অপরাধ করে কখনোই পার পাওয়া যায় না। আমরা আবারও ফিরছি অরণ্যের কাছে, আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে অরণ্য, আপনি যেটা বলছিলেন তারপর?
পরে ওর অবমধ্যে পারে আমার দাদা ভাই ভালোভাবে চিনতে বলতে, দাদা ভাইয়ের লোক মানে তুই যে দাদা ভাই নাম বিচ্ছা খাস? আমি কই নাম বিচ্ছা খাই না, বাস্তব বিচ্ছাই খাই। দেখবেন আমি কি বললো, অলরেডি মানে দাদা ভাইয়ের সাথে ছবি আসছিল, মোবাইলের একটা ছবি বাড়ি করে দেখাই দিছি এবং কথাও বলা দিছি দাদা ভাইয়ের সাথে। উনি বললো যে আমি দাদা ভাই এমন জায়গায় আছি, কি হয়েছে আমার লোকে? ওই লোকে ভয় বলছে নানা ভাই কিছু হয় নাই, কিছু হয় নাই, শেষ ওখানে জানো আসে। আর বললাম এইটা দেখে মুখে সাহস আরো বেড়ে গেল ভাই, এরকম একটা অবস্থা দেখে বাচ্চা গেলাম। পরে এইভাবে অনেক অপকর্ম করে বেড়াইতেছি, সবাই মাতাসি দতাসি বুকে সাহস ভাই হয়ে যেতেছে। পরে এর মাঝখান দিয়ে আবার একটা ইয়ে হয়েছিল, পরে ওই যে ওই মেয়েটা আমাকে রাতে বেলা ফোন দিছে।
কোন মেয়েটা?
ওই যে মেয়েটা আমাকে ফোন দিয়ে মানে বিচার করতে বলছিল,
যে মেয়েটাকে আপনি সেভ করেছিলেন আপনার জায়গা থেকে যেটা সেভ।
হ্যাঁ, ওকে। বললো যে ভাই আপনি খুব ভালো কাজ করেছেন, এখন একটু শান্তিতে কলেজে যাইতে পারি আপনি এই কারণে। ঠিক আছে যাও পড়াশোনা করো ভালো, কয় ভাই আপনি কি বিয়ে করছেন? যে না বিয়ে করি নাই, বিয়ে এখন করবো না, বিয়ে দিয়ে কি হবে, তোমার জায়গায় তুমি থাকো, এত কথা বলার সময় নেই আমার। বাবা একটু একটু কথা বলেন, সময় যদি দিতে না, এত কষ্ট করে এত রাতের বেলা ঘুম থেকে ওটা ফোন দিলাম, ফোনটা দিয়েছি দুইটার পরে কি বিয়ে হয়, ফোন দিয়ে মানে ও মানে ভয় তো কয় আপনি তো খুব টায়ার, একটু গান শোনেন এটা সেটা শোনায় তো মায়া মানে কি করে দিল, কয় আমার একটা বান্ধবী আপনার সাথে মানে এরকম রিলেশন করতে চায়, আপনাকে খুব পছন্দ করছে দেখা, ওখানে ওর কিছু বান্ধবী ছিল তো ভাইয়া, ওখান থেকে আবার ওর একটা বান্ধবী আমাকে অলরেডি পছন্দ করছে।
ওকে,
পরে বললাম যে আপনার বান্ধবী আমাকে পছন্দ করছে, আপনি জানেন আপনি তো দেখলেন আমি কেমন মানুষ, আপনার বান্ধবীকে আমাকে ভয় পায় না, কয় ভয় কিসের, ভালোবাসার মধ্যে কোনো ভয় থাকে নাকি, তো ওর সাথে কথা বলবেন। পরে ওর কানে ফোনটা ধরে দিল, পরে বলল যে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, আসলে ভয় পাইলে কি জীবন করা যায়, করা যায় না, আমি আপনাকে ভালোবাসি বা কিছু একটা এরকম বললো। আমি আবার ওই মেয়েটাকে দেখে নেই যার মানে যে আমাকে মানে অফার করছে, পরে বললাম যে ওই মেয়েটাকে বলে যে আমাদের পাশের বাড়িতেই থাকে, আমার জানা দিয়ে হাত দিলে ওর হাত ধরা যায়, এরকম পাশাপাশি আমার থাকি।
আচ্ছা,
বললাম যে আচ্ছা ঠিক আছে সকালবেলা দেখা করতেছি, আপনি কি বলো যে কোথায় দেখা করবেন, বলো যে বোটানিক্যাল গার্ডেন চলে আসেন আমি ওখানে যাবো।
এই সময়টা কি আপনি বাড়িতে টাকা পয়সা পাঠান?
হ্যাঁ মোটামুটি পাঠাইতাম, কারণ বাবার সাথে বলে আসছি যে আমি কাজ করি, এখন টাকা না পাঠালে সন্দেহ।
আপনার মা কি অবিবাহিত ছিলেন ওই সময়টাতে নাকি বিয়ে শাদী করেছেন?
তখন বিয়ে করেনি,
তখনও বিয়ে
করেনি, তখন বিয়ে করেনি।
আচ্ছা বলুন, তারপর?
পরে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার কথা ছিল সকালবেলা, পরে গেলাম গিয়ে দেখি যে মেয়েটা আসে নেই।
জি,
পরে যে বললো ভাইয়া আই এম সরি আমার বাবা খুব অসুস্থ, আমি হসপিটালে আসতে পারবো না, ক্ষমা করে দিন আমাকে, আমি আগামীকালকে আপনার সাথে দেখা করবো প্লিজ। পরে এর মধ্যে কথা হইতো অনেক, ফোনে কথা হইতো, হাই হ্যালো বা কি অবস্থা, মানে গান শোনাইতো, আমি অনেক গান শোনাইতাম, মানে কিছুটা ভালো মানে সারা দিনের মধ্যে যে এত কাজ করি এত কিছু করি, ভালো সময় যদি যাইতো ভাইয়া ওই ওই সময়টাই ওর সাথে যে ফোনে কথা বলতাম, এইভাবে কথা টথা বলতে বলতে এক পর্যায়ে ভালো মানে মনের মধ্যে ওর অনেক ভালো লেগে যায়, কথা বললাম, বললাম যে দেখো তোমার কথা খুবই ভালো, মনে হয় তুমি ভালো মেয়ে, ঠিক আছে তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও আমি সমস্যা নেই রাখো, আমি আমার তোমাকে খুব ভালো লাগে। পরে আমি তোমার বলাম যে তোমার বাসা তো ওর পাশেই, তো আমি তো গেলে ইচ্ছে করলে দেখতে পারি।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল মুন্নি। পরে বললাম যে চাইলে তোমাদের ওখানে এসে দেখা করতে পারি, বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আসবো আমি বারান্দা থাকবো, তুমি নিচে দেখে দেখা চলে যাও, কারণ বাবাকে সবাই জানালা হবে।
মুন্নি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল?
হ্যাঁ,
ওই যে মেয়েটাকে আপনি সেভ করেছিলেন ওই মেয়েটার কাছ থেকে শোনা,
ওই মেয়ের মাধ্যমে আমাকে মানে ই
করছেন। আপনার এরকম কারোর সাথে প্রেম করা দরকার এটাকে আপনি ওকে বুঝিয়েছিলেন নাকি মুন্নি আপনার ওর কাছ থেকে শোনার পরে মুন্নি নিজে? হ্যাঁ
মুন্নি, মুন্নির সাথে কথা বলার পর মনে মধ্যে একটু ফিল হয়েছিল যে না একদম দরকার।
তারপর
বললাম যে আচ্ছা কালকে আমি আসতেছি নি বারান্দায় থাইকো, পরেও দিন গেলাম সকালবেলা নাস্তা টাস্তা না করেই বারান্দায় চলে গেলাম, যে অনেকক্ষণ দাঁড়ায় আছি দেখে আসে না, ফোন দিলাম যে তুমি কই, বললো যে আমি তো রুমের মধ্যে পথ আছি, বাবা পাশে রুমে বসে আছে, বারান্দায় পেপার পড়ো সাহায্য যাবে না তুমি চলে যাও। পরে মাথা দেখে জানা চলে গেলাম, চলে যাওয়ার পরে রাতের বেলা ফোন দিয়েছে, আবার 12টার দিকে ফোন দিয়ে বলতেছে সরি আসতে পারলাম না কোনো ঝামেলা হয়েছিল, তো একটা দুঃখের কথা যে আগামীকালকে আমরা চলে যাবো দেশের বাড়িতে,
দেশের বাড়ি চলে যাবে ঢাকা
থেকে, মেয়েটা
আচ্ছা
দেশের বাড়ি চলে যাবো, তোমার সাথে দেখা আর হবে না, তুমি এখানে থাকবো, আমি যদি কোনো কারণে আছি তোমার সাথে দেখা করবো। পরে সত্যি মানে ওই দিন কথা বলে ওই দিন থেকে দুই দিন ফোন পুরো বন্ধ হয়ে, পরে আমি আমার কথা বলতে পারছি না, মনটা খারাপ যে গতকালকেও কথা বললাম, এর আগে দিয়ে কথা বললাম, অথচ আজকে রাতে কথা বলতে পারছি না, খুবই খারাপ লাগছে মনের ভিতরে, যে এটার জন্য আমি ফোন দিলাম ওই ওই যে অরই বান্ধবীটারে ওই মেয়েটাকে, বুঝতে বললাম যে কি ব্যাপার মুন্নি কি একটা বললো দেশে চলে যাবে কিনা, আর মুন্নি ফোনটা বন্ধ কেন, বললো যে ও তো গ্রামে চলে গেছে ওর ফোনটা বন্ধ, যদি খোলে তাহলে তোমাকে ফোন দিবে বলেছে। আচ্ছা ঠিক আছে যদি ফোন দেয় বাড়িতে গিয়ে ফোন দেখ, আমি অপেক্ষায় এলাম, ফোন টোন নাই, পাঁচ দিন পরে ফোন দিয়েছে ভাইয়া, পাঁচ দিন পরে ফোন দিয়ে বলতেছে যে হাই কেমন আছো ভালো, কিন্তু গ্রামে চলে আসছি ঢাকা আর যাবো না, বললাম যে এটা কি বলো তুমি আমাকে ভালোবাসা শিখাইলা এরকম একটা কিছু করলে, এখন যদি তোমাকে দেখাও করলাম না ঠিক মতো কথাই বলে গেলাম তাহলে কিভাবে কি, বললাম যে তোমাকে আমার দেখতে হবেই, বললাম আমি গ্রামে চলে আসবো গ্রামের নাম বলো, পরে বললো যে আমাদের বরিশাল হিজলা থানা ওখানে, বললো আমি বললাম আমি ওখানে আসতেছি তুমি শুধু আমাকে প্লিজ কোথাও থেকে রিসিভ করো।
আচ্ছা
বলো আচ্ছা ঠিক আছে তুমি আসো বরিশাল আসো হিজলা থানা থেকে আমি তোমাকে রিসিভ করবো, এবং ওই হিজলা থানার ওখানে আমাদের বাড়ি,
ওকে
তিনতলা বিল্ডিং ওখানে আমাদের বাড়ি আছে, তুমি আসলেই আমি তোমাকে দেখতে পারবো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে কালকে রওনা দিতেছি, তো দাদা ভাইকে বললাম যে দাদা ভাই তো বাসায় যাইতে হবে, পুরো কাজই কিন্তু আমার হাতে চলে আসে, এখন কাজ আমার কথা মতোই চলো, তো সবাইকে কাজ টাজ বুঝে দিলাম যে দেখো ভাইয়া তোমরা এখানে যারা থাকো কাজগুলি একটু দেখে শুনে রাখো, কারণ এখন কাজ লস হলে আমারও লস। পরে ওই ওকে ফোন দিয়ে বললাম যে তাহলে আমি আসতেছি মুন্নি তুমি আমাকে ইজলাস থেকে রিসিভ করো, ঠিক আছে তুমি চলে আসো আমি তোমাকে রিসিভ করবো। পরে অলরেডি আমি কি করলাম রওনা হয়ে গেলাম সকালবেলাতেই লঞ্চে, যাওয়ার পরে ওকে ফোন দিছি বললাম যে আমি তো এখানে আসি ইজলাস থানার এখানে, তুমি কোথায় তোমাদের বাসা কোনটা, বললো যে নীল বিল্ডিং দেখতে পাচ্ছ এই এরিয়াটার মধ্যে আমাদের কোনো একটা আমাদের বিল্ডিং,
ওকে
বললাম যে তুমি আসো আমাকে ইগোর ওডিসে করো নিয়ে যাও, নয়তো কিভাবে কি প্রয়োজন আমি এখানে কোথাও একটা ইবিএ ভাড়া নিই বা হোটেল ভাড়া নিয়ে থাকি, তারপর তোমার সাথে দেখা করি, অন্তত দেখাটা তো করো, দেখা করে আমি চলে যাই, সমস্যা আমার দেখা করা ইম্পর্টেন্ট, মাথায় এমন ভাবে গেটাল আছে দেখা আমি করবোই নাচবান্ধা। পরে বলো যে আচ্ছা ঠিক আছে আমি বের হয়ে আসতে আসি, রুমে আসি, তুমি দাঁড়াও, তুমি যে ইসের সামনে আসো মানে ব্যাঙ্গারি গ্রেজ আর কি, তুমি যে গ্রেজটার সামনে এসে দাঁড়াও আমি সাথে উঠতে আসি, ঠিক আছে তারাই সাথে উঠো আমি গ্রেজের সামনে আসি। তো গ্রেজের সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বলো যে তুমি কই, কয়ে তুমি কি ব্যাগ নিয়ে আসছো না কাঁধে, হ্যাঁ সবুজ পেন লাল গেঞ্জি, হ্যাঁ ও আমাকে দেখছে কিবিয়া ভাই, হ্যাঁ দেখার পরে কিন্তু বলতেছে যে আমি তোমাকে তুই দেখতে পাচ্ছি, বললাম তুমি আমাকে দেখে আমার তো দেখতে হবে, তুমি কোথায় সেটা বলো, কয়ে আমি আসি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, আমি তুমি একটু মুখটা দেখাও কই আসো তাহলে তো আমি বলবো, কয়ে যে না দেখা করা যাবে না তুমি চলে যাও। তখন একটু ইয়ে হয়েছিল ভাই, আমি মানে চুল টুল কাইটা গেছিলাম, তো দেখতে মানে একটু খারাপই দেখা যেতেছিল, আয়না তেমন ভালো লাগছিল না, হয়তো
ওকে আপনাকে আগে দেখেছে,
আগে দেখেছে
মানে
না আমি দেখিনি
আপনি দেখেন,
আমি দেখিনি।
আচ্ছা
এই বললাম যে তুমি প্লিজ তোমার আল্লাহ তো একটা বাস দেখা করো, আমি দেখাটা করেই চলে যাবো বাসায়, তোমাকে একটু ডিস্টার্ব করবো না, ওই বলো যে আমি যে তোমার দেখি তুমি বাসায় চলে যাও তোমাকে আমার ভালো লাগে না, আমি তোমার সাথে ই করবো না, কেমন লাগে এই সময় ক্রিয়া ভাই দেখেন মানে এত পরিমাণে কষ্ট পাইলাম, মানে আমার ওই সময়ের মধ্যে কান্না বের হয়েছে, যার জন্য এত দূর থেকে এত দূরে চলে আসলাম তো দেখার জন্য, এখন সে আমাকে এই অবস্থায় দেখা বলতেছে যে তোমার সাথে আমি দেখা করবো না, পরে ফোনও বন্ধ করে দিয়েছে ওই সময় চলে গেছে, পরে কি করবো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, যদি কি হয়তো বা দুষ্টুমি কথা আছে বা ফোন টোন দিবো, পরে ওই যে ঘাটের মধ্যে গিয়ে বসে থাকি, বসে বসে বাজি হেডফোন দিয়ে গান শুনি, এর মধ্যে মানে মোবাইল পকেট থেকে সাইলেন্ট করেছিল, বাড়ি করে দেখি 152টা কল, মোবাইল 152টা কল, দাদা ভাইয়ের মানে দাদা ভাই যে আমি কই গেলাম কি অবস্থায় আসি,
দাদা ভাই আপনাকে 152
দাদা ভাই একটা, কারণ তারা এমন একটা ছেলে কই গেছে না বইলা, তারপর ঝামেলার মধ্যে আসি কিনা এই জন্য, পরে ওই ফোনটাও আমি ই করি নাই ব্যাক করি নাই, পরে আবার ওইভাবে মোবাইল চ্যালেঞ্জ করে দিয়া ব্যাগের মধ্যে মোবাইল দিয়া, শুধু বাপটা দিয়ে যাবো ফোন টোন দেয় কিনা, মোবাইল মোবাইলের দিক টাকা থাকি জট ফোন আছে কিনা ভাই, এমন একটা সম্বন্ধ করছে ভাইয়া দেখি যে মোবাইলে কোনো ফোন নাই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, পরে আমি কি করলাম ওখানে অনেক কষ্ট করে মানে কোথাও রাস্তা কাটাইলাম, কাটানোর পরে দেখি যে তারপরও ফোনে কোনো অ্যানসার নাই বা কোনো রেসপন্স করে নাই, পরে আমি চলে আসলাম সকালবেলায়, পরে এইভাবে কাটাই মনটা খারাপ, ঠিক মতো কাজ করবো কথা সেটা ওই ইয়েকে ফোন ওর ওই বান্ধবীকে ফোন দিয়ে বললাম যে মুন্নি গিয়ে কাজটা ঠিক করলো, যে কি করছে ভাইয়া মানে ও এরকম ই করে আমাকে এরকমটা করছে, মুন্নি এরকমই মেয়ে এরকম মেয়ে সব ছেলেদের সাথে করুক, আমার সাথে বলো তুমি জানো না আমি কিরকম ছেলে, আমি আর কি করতে পারি, ঠিক আছে ও ছেলের সাথে এরকম করে এবার ছেলেরাও কি করতে পারে এটা আমি ওরা দেখা দিব, তোমার জন্য আমি কিছু করছি না জীবনে, তো কি ভাইয়া বুঝলাম না, বললাম যে তোমার জন্য আমি কিছু করছি তো, একটা ছেলেকে মারছি বা তোমার কেউ হেল্প করছি তো, বলো হ্যাঁ অবশ্যই, আমি বললাম যে এবার আমার একটা উপকার করো, কি উপকার, আমি বললাম যে মুন্নির বাড়ির পুরো অ্যাড্রেসটা আমাকে দাও, ও কোথায় থাকে কিভাবে কোথায় থাকে দাও, নয়তো তোমার জীবনে ঝামেলাই হবে, কোনো পার পাইবে না কোনো কিছুতে, ওর ভয় পাইছে কিনা না পাইছে জানি না, শুধু আমাকে সত্যি মানে পুরো বর্ণনা দিল বাসার, বললো যে বরিশাল গিয়ে হিজলা থানার রমজান হাজি মিয়ার বাসা তিনতলা ও থাকে, সবাই এক নামে চিনে, বললাম যে ঠিক আছে বর্ণনাটা পাই আর কাউকে জানানি, পরের দিনই চলে গেছি ওখানে, কারণ আমি নাচর বান্ধা আমি এটা আর দেখবই আমি এত সহজে সব কিছু ছেড়ে দিই না, পরে রওনা হলাম, গেলাম যাওয়ার পরে আরো একবার ওর নাম্বারে নক করলাম, দেখি যে বন্ধ পুরো বন্ধ করেছি সিমটা, বাসায় গেলাম বাসায় দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে কোনটা রমজান মিয়া হাজি বাড়ি, বলে যে কেন যে আমার এখানে রাত্রেও থাকে ওদের সাথে দেখা করতেছি, বললাম যে মুন্নি ও তাহলে যান উপরে যান, গিয়ে দেখি যে ওরা বাসায় কেউ নাই, পরে পাশের রুমে নক করলাম দরজা, কলিং বেল বাজাইলাম, একটা মহিলা করলো, বললাম যে কোথায় ওরা, এবার এই ঘরের লোক, ওরা তো শপিং করতে গেছে রাতে আসবে হয়তো, বলো যে আপনি কি, বললাম যে আমি ওর ভাই ঢাকা থেকে আসছি, বলে বলো যে আচ্ছা ঠিক আছে ওরা আসবে আপনার আমাদের ঘরে বসে থাকেন, বলো মানে না থাক ঘরে থাকতে হবে না আমাকে আপনার জামেলাতে লাগছি, আমি বাহিরে থাকি ও আসলে আমাকে ফোন দিয়েন, নাম্বারটা ওই মহিলার কাছে দিয়ে আসলাম, পরে ওই মহিলা আমাকে ফোন করছে ভাই ওরা তো চলে আসছে না আসেন, আচ্ছা ঠিক আছে আসতে আসি, বাসায় গেলাম, যাওয়ার পরে ওদের দরজা নক করলাম, এখানে কি মুন্নি থাকে, বললো যে কেন আপনি কি, বললাম যে আমি অমুক ঢাকা থেকে আসছি আমি মুন্নির বন্ধু, মুন্নির বন্ধু ঢাকা থেকে আসছে কেমন বন্ধু, আর বাবা জিজ্ঞেস করতেছে, বললাম যে ওর কাছ থেকে জেনে নেন কেমন বন্ধু, পরে মুন্নি রাখলে মুন্নি দিয়ে গায়ে ওইটাকে আমি চিনি না, এবার ডাইরেক্ট বলছে আমি আমি তো জানি তুমি এখন অনেক কিছু একটা বলবা, তো আমি ওকে চিনি না জানি না, পরে আমি ওকে বললাম যে তুমি তো ভালো করেই জানো আমি কে,
সামনে সামনে
সবার সামনে ওর বাবা মা সবার
সামনে, আপনি মানে ইউ আর রিয়েলি রিয়েলি ডেয়ারডেভিল, মানে এই ব্যাপারে মানে মারাত্মক রকমের সাহসী, কিন্তু সাহস গুলোকে প্রত্যেকটা কাজে বাজে কাজে ব্যবহার করা হচ্ছে, যে বলুন তারপর,
বললাম যে তুমি তো ভালো করেই জানো আমি কে, তুমি আমার সাথে এই ব্যাপারটা করো তোমার ঠিক হয় না, আরো দশজনের সাথে সাথে করতে পারো, এই যে মামার সাথে।
মানে আলটিমেটলি আপনি ওই মুন্নির ফ্রেন্ডের কাছ থেকে শোনার পরে আপনার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, সবার সাথে এরকম
করে?
জি। তারপর কি হলো ওই বাসাতে যাওয়ার পর? আপনি যখন
বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার যেহেতু কিছু না, তাহলে আমি চলে গেলাম, চলে আসা করি। ওরা রাতের বেলা ওরা যাও মোটামুটি মাছ ধর করছে, ছেলেটা বাসায় আসলো কেন, তোর জন্য ছেলেটা বাসায় আছে যা
মাধ্যমে। কি বলেছিল
ওদের? কাউকে কিছু বলে না, শুধু ওকে এইটুকুই বলে চলে আসি যে তুমি তো আমাকে ভালো করে চিনো, যেহেতু এখন চিনো না, ঠিক আছে আমি চলে যাই বলে চলে আসি বাইরে।
মুন্নিকে আপনি দেখলেন?
হ্যাঁ। সেই মুহূর্তে
দেখার পর আপনার কেমন লাগলো?
ভাই দেখার পর আমার এতটাই কষ্ট লাগছে, এত সুন্দর একটা মেয়ে পাইলাম না, এত মানে বিশ্বাস করেন, ও যখন আমার সাথে ফোনে কথা বলতো পারে না, ওর জানটা আমার ফোনের মধ্যে আমাকে দিয়ে দেয়, মানে মোবাইলে আমার জন্য মরে যাবে এরকম একটা অবস্থা। আমার এতটাই ভালোবাসা, আমার মনে পুরো ভালোবাসা সিচুয়ে ভালো হয়েছে। ওর জন্য আমি কিছু টাকা জমা দেবো, যে আমাকে বলতো যে দেখো জান নামাজ পড়া তো ভালো, নামাজ পড়ো। তারপরে আমি ওর কথা মতো নামাজও পড়তাম, ইভেন ভালো কাজও করতাম, মোটামুটি কম যেতাম ওইসব জায়গাতে, যে যে জায়গাতে যেতাম ওর জন্য আমি মানে ওর জন্য আমি আলটিমেটলি মোটামুটি ভালো হয়ে গেছি। মনে অনেক খারাপ লাগলো যে মনে একটা মেয়ে পাইলাম না, আমার জীবনে এভাবে কথা বললো, কেন ওর সাথে আমার, আমি আল্লাহকে বলি যে ওর সাথে আমার পরিচয়টা কেন হলো। মোটামুটি তখন থেকে অপকর্ম তোমার থেকে বাড়াই দিয়েছি, যাই হোক পরে বাড়াইছিলাম, এখন যেখানে ছিলাম সেখান থেকে বলি। ও মানে চলে আসার পরে মানে একা একা ওইসব ওইসব ভাবতাছি, এইসব ওই রকম মেয়ে এইসব কত, তো আমি আমি এটার প্রতিশোধ নিবই, তো আমার সাথে এরকমটা কেন করলো। পরের দিন আমি ও কলেজে যাওয়ার সময় ওকে বুঝলাম যে দেখো আমি তোমার সাথে কি একটা অপরাধ খুঁজেছি, তা আমাকে কিছু দেখাও যে আমি তোমাকে এই ভুলটা করছি, এই জন্য তুমি আমাকে এরকম ব্যবহারটা করলা, এইভাবে আমাকে রেসপন্স করতে হবে। বলো যে আপনার দোষ নাই, আপনাকে বন্ধুর মতো লাগে, আপনার বন্ধু হয়ে থাকেন, ভালোবাসা হওয়ার দরকার নেই। আমি তখন সেটা বলতাম, তখন ভালোবাসা দিয়া জানতাম দিয়া জীবন দিয়া দিলা, এখন এরকম কেন? এখন কি চেহারা ভালো লাগে না? চেহারা দিয়ে কি ভালোবাসা হয়? বলো যে জানি না, আপনি চলে যান না, আমি লোক ডাকবো। বলে বললাম যে লোক ডাকলে ডাকো, সমস্যা কি? লোকে আমাকে কি করবে? এটা ডাকা সহ নাই, জানা দিয়ে একটা মারে খাইলাম তোমার জন্য, সমস্যা কি? এর মধ্যে দুইটা ছেলে আইসি, আইসা বলতেছে যে ভাই কথা কি হয়েছে, তো এই ছেলে আমাকে ডিস্টার্ব করা হয়। মুন্নি আরো বলে দিছে যে ছেলেটা আমাকে এরকম কথা যাবে, দেখেন ছেলে আমাকে ধাক্কা দিল, বলবেন যে ভাইয়া দেখেন এরকম করেন না, ব্যাপারটা যদি ভালো করলে ভালো হয়। তোর বলতে কয় তোর সাথে কি ব্যাপার ভালো করবো, হ্যাঁ তুই একটা মেয়ে ডিস্টার্ব করেছো আমার এলাকার কিছু বাড়ি কুড়িয়ে তোর। পরে বলাম যে ভাই মেয়েটাকে তো আমি চিনি, ও তো আমার গার্লফ্রেন্ড। পরে বলাম যে ঠিক আছে তাহলে তুমি কালকে এটা ফলটা পাই যাবা, যেহেতু তুমি আমাকে এভাবে এভয়েড করলা, হ্যাঁ ঠিক আছে তাহলে যাও। কিন্তু আমি আমি তো কিরকম এটা জানোই, আর একটু পরিচয় কালকে নিয়ে যাবো আমার কাছ থেকে।
আপনার প্ল্যান কি ছিল?
প্ল্যান ছিল আমি ওর যত চেহারা এত সুন্দর আমার কাছে না, ওর চেহারা মধ্যে আমি কিছু একটা করবো,
কিছু একটা কি
কিছু একটা বলতাছি। পরে পরের দিন সকালবেলা মানে আমি এইসব সীমন্ত তো জানতাম যে কি দিন হয়। পরে ওই সকালবেলা কলেজে যাওয়ার সময় আমি মানে আমার হাতে একটা ই ছিল, মুডের হ্যাবিট যেটা বলা হয়, এসিড জাতীয়, এটা
কি জিনিস? এটা
হাইড্রোলিক এসিড।
হাইড্রোলিক এসিড আপনার হাতে পেলেন কোথায়?
এটা কিনে নিয়ে ঢাকা থেকে সবকিছু বারোটা করে কিনে নিয়ে গেছি, আমি জানি ওকে জানালা করবোই,
এবং যদি হ্যাঁ
মানে রাগ করে এইটা করলাম। পরে নিয়ে গেলাম ওইটা, সকালবেলা আসার সময় আমি অলরেডি হাতের মধ্যে পুরো রেডি করে রাখি, যে আসলেই আমি ওরা আরেকবার জিগাবো যে তুমি কি করো, যদি ও না বলে।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটু থামাচ্ছি। এবং আপনি এটা জানতেন যে এই 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 কাজ করলে বাংলাদেশের আইনে কি শাস্তি হতে পারে?
হ্যাঁ জানি তো।
কি শাস্তি হতে পারে?
এটা মানে এসিড মারা হয়তো যাবজ্জীবন, হয়তো বা মৃত্যুদণ্ড।
হয়তো বা না, এসিড মারার শাস্তি মানেই হচ্ছে মৃত্যুদণ্ড।
মৃত্যুদণ্ড
প্রমাণ হলেই মৃত্যুদণ্ড।
হ্যাঁ এই জন্যই গর্বে বলতাছি এটা আমি।
জি।
পরে আমি রেডি হলাম, পরে আমার মনের মধ্যে মানে বিবেকের মধ্যে তিনটা জিনিস বাধা দিল প্রিয়া ভাই। একটা হইলো এই জিনিসটা মারা হচ্ছে মৃত্যুদণ্ড, এক দ্বিতীয় হচ্ছে ওকে আমি ভালোবাসি, তৃতীয়ত এটা আমার করার জিনিসটা ঠিক না, যেটাকে আমি ওকে ভালোবাসি, এটা আমি ই করে দিলাম।
মেয়েটা আসলো একবার আপনার সামনে, ওই সময়টাতে এসেছিল মেয়েটা?
হ্যাঁ সামনে আসছে। পরে আমি এসেছি এটা আসতে করে মানে ব্যাগের ভিতরে ঢুকাই দিচ্ছি, দিয়ে বললাম দেখো তুমি আমার এরকম মানে আমি যেহেতু তোমার জন্য অনেক ভালো হয়ে গেছি, এখন যদি তুমি আমার সাথে এরকম করো আমি এর চেয়েও বেশি খারাপ হয়ে যাবো। বলে যে আপনি জাহান নামে যান, আমার দেখার বিষয় নেই, প্লিজ আপনি আমাকে রেহাই দেন, আমি আপনার সাথে পায়ে দিচ্ছি, আমি জানি আপনি এরকম লোক, আপনাকে আমি সম্মান করি বড় ভাইয়ের মতো। পরে বললাম যা যা ঠিক আছে যাও। সত্যি কথা কি প্রিয়া, যেহেতু আমি এখানে সবকিছু বলতে আসছি আমাকে বলতেই হবে। পরে মেয়েটাকে আমি সেখানে ক্ষমা করে দিলাম, এই জীবনে ফার্স্ট আমি কোনো রাগ মানে ই করলাম, মাফ করলাম কাউকে।
ওকে
পরে চলে আসলাম ওখান থেকে। পরে রাতের বেলা আমার ওই ইয়ের সাথে কথা হইলো, ওর ওই বান্ধবীর সাথে, বললাম দেখো মুন্নি আমাকে এভাবে ওয়েট করলো, এটা কি কাজটা ঠিক হয়েছে? ভয় দেখেন যা হচ্ছে ভুলে যান, বা এইসব মানুষের জীবনই হয়। আপনি ভুলে যান, আপনি আল্লাহ পাক যদি কপালে লেখা থাকে জীবনে কেউ না কেউ আপনার জীবনে আসবো।
জি
বলে যান। পরে ওর কথা শুনে মোটামুটি যে শান্তি হলাম। ওদিন বাসায় আইসে এই বদির বাড়িতে, এত পরিমাণে ঢিং করছি কিবরিয়া ভাই, মানে রাস্তা দিয়ে যে আসবো আমি লাইট দেখি, চোখে দেখি একটা লাইট আমাকে চারটার মতো দেখা যায়, এরকম একটা পরিমাণে ড্রিঙ্ক করছি ওদিন। ড্রিঙ্কের সাথে সাথে সবই হই করছি। পরে বাসায় আইসা সবাই দাদা ভাই তো অবাক, তুই না জিজ্ঞা করে গেছিলি, তো আমি তো মনে করছি কোনো কাজ জানালা হয়েছে। বললাম যে ভাই আমার শরীর অসুস্থ, আমি তো বাসায় চলে যাবো। বাসায় কেন যাবি? বললাম যে কোনো একটা কারণে যাবো, আমার শরীরটা অনেক খারাপ হলো। যাতে ঠিক আছে যা বাসায় যা, সমস্যা নেই। পরে ওদিন মানে বাসায় আসি, যেহেতু বাসায় তো আসা লাগবেই, যখন একটা জায়গায় কাজ করি কোনো কোনো সচরাচর বাসায় যাওয়াটা আমার দরকার। পরে বাসায় আসলাম, আসার পরে বললাম যে শরীর ভালো না, কিছুদিন থাকতে হবে। সবাই যথাযোগ গাম্পায়ন করলো, খাওয়াই লো, শরীর সুস্থ করে তুললাম। পরে বাসায় চলে আসলাম, মানে ওই ঢাকাতে চলে আসা, মানে ওনার সাথে কাজ টাজ করতাসি, ওই যেভাবে যেভাবে করতাম সেভাবে যেভাবে করতাসি। তো এর মধ্যে আবার হয়েছে কি, এবার কোন দিয়ে যেন একটা মামলা হয়ে গেছে, মানে ওই ঈশার বাবা যে মুন্নির বাবা মানে থানায় কমপ্লেন করছে যে আমার মেয়েকে এইভাবে অ্যাসিড দিয়ে হুমকি টুমকি করছে।
এটা কি মুন্নির বাবা করে?
মুন্নির বাবা করছে।
আচ্ছা,
যে আমার মেয়েকে এইভাবে হুমকি টুমকি দিয়েছে ছেলেটা, মানে একটা কমপ্লেন করলো থানাতে, করার পরে আমাকে থানা থেকে ফোন দিয়েছে। আমি তো কনফিউজ,
যে মামলাটা করলো মুন্নির বাবা সেটা তো বরিশালে করেছে।
হ্যাঁ, বরিশালে করেছে।
তখন আপনি কোথায়?
তখন আমি ঢাকায়।
তখন আপনি ঢাকায়, ওকে।
পরে আমাকে মানে ফোন দিয়ে এসে মুন্নিকে দিয়ে ফোন দেবে ভাইয়া, মানে মুন্নির ফোন দিয়েছে, মানে এর মধ্যে দেখি হঠাৎ থেকে আমার মোবাইলে ফোন মুন্নির নাম্বার দিয়ে, মানে মানে মোটামুটি কনফিউজ হয়ে গেলাম যে এতদিন পরে মুন্নির ফোন, আচ্ছা দেখি কি বলে। আমি খুশি হলাম, হ্যালো মুন্নি, বলো যে আমি মুন্নি বলছি, আপনি একটু বরিশাল আসতে পারবেন? আমি বললাম যে কেন, আপনার সমস্যা কি? আমার বাবাকে আপনার নামে এইসব বলছি, আমার বাবা আপনাকে দেখবে বা মেনে নিয়েছে এরকম। দেখেন কোন জায়গাতে ব্রেনটা কাটা যাচ্ছে ভাই। বলো যে আচ্ছা ঠিক আছে, তো আমি একটু হ্যাপি যে আসি, জীবনে আর কি আছে, ওকে যদি পাই তার কিছু দরকার পড়ে না। তো এখান দিয়ে যে মামলা টামলা থানায় যে পুলিশের সামনে কথা বলতেছে এটাও আমি জানি না। পরে গেলাম, সবাইকে নিয়ে নেই, কাউকে জানা নেই, আগের মতো একাই চলে এলাম, কারণ এসে জায়গাতে আমি কাউকে নিই না। পরে ব্যাগটা নিয়ে ওখানে গেলাম, যাওয়ার পরে মুন্নি দেখলাম যে আমাকে রিসিভ করলো হিজলা থানা, থানা থেকেই ওখান থেকে রিসিভ করলো। রিসিভ করার পরে বাসায় নিয়ে গেছে, বাসায় নেওয়ার পরে দেখলাম যে বাসায় পুলিশ, পরে বলো যে এই সেই ছেলেরা, পুলিশে কোনো কথা নাই, উঠায় থাপ করে লাফছে আমার বেশি লাফি। হ্যাঁ, ওখান থেকে উঠে লাফ, আমার তো বুঝতে আর কিছুই বাকি নেই যে এখানে হয়তো বা কোনো জানালা হয়েছে। পরে আমার চলো যে চল বরিশালের মাইতো খাস নাই, এবার দেখ কেমন লাগে। আমি তো ভাই ঝামেলা করেন না, এখানে আমার কথা একটু শোনার চেষ্টা করেন, তোর কথা কি শুনবো, তুই হলে একটা গুন্ডা, তোর কথা কি শুনবি, মেরে ঢাকা থেকে বরিশালে এসে ডিস্টার্ব করো, তুই কত বড় গুন্ডা, এতে কি আমাকে বোঝার বাকি আছে কিছু? পরে ওই অবস্থায় হাতে হ্যান্ডকাপ লাগে নিয়ে গেল ওখানে। পরে যাওয়ার সময় মানে সিএনজি নিয়ে, সিএনজি করে ওখানে পুলিশের হাতে কামড় দিয়ে দৌড়,
সিএনজির ভিতরে পুলিশের
হাতে কামড় দিয়ে দৌড়,
হাতে কামড় দিয়ে দৌড় দিলেন ওখান থেকে।
আধারে তো আর দেখবে না যে কোথায় কোন দিকে যেতেছি, দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে ওখান দিয়ে দূরে চলে আসার সময় মানে নাইট গার্ড আছে না, নাইট গার্ডের সামনে গিয়ে বললাম,
আপনার হাতে হ্যান্ডকাপ দিয়েছিল?
হ্যান্ডকাপ দিয়েছিল।
তাহলে আপনি দৌড় দিলেন কিভাবে?
হ্যান্ডকাপ তো শুধু হাতে দিয়েছি, তারপরে পেনের যে বেল্টটা না, বেলের মধ্যে ওনারা ধরছে,
ও বেল্টের ভিতরে,
বেল্টের ভিতরে ধরছে।
আচ্ছা,
বেলে ধরে আসলে যে রহিত হি বাদে হ্যান্ডকাপের সাথে ওই তো ছিল না, শুধু হ্যান্ডকাপে হাতে বললো যে চল থানায় যাই, থানায় গিয়ে।
মানে আপনি যখন দৌড় দেন তখন আপনার দুটো হাত বন্ধ ছিল?
হ্যাঁ, দুই হাত ছিল বন্ধ ছিল।
তারপর কি করলো? না,
সারা শরীর পুরো খোলা।
তারপর
বেল্টে ধরলো, বেল্টে সিএনজিটা আমার আগে ঢুকাইছে, আমার আগে ঢুকাইছে। ওই পাশে যদি একজন থাকতো তাহলে তো আমি আলটিমেটলি যেতে পারতাম না, ওই পাশে কেউ ছিল না, আমি এই সুযোগটাই কাজে লাগাইছি। আমাকে যখন ঢুকাই দিয়েছে আমি ওখান দিয়ে দৌড়, মানে এখানে ঢুকাইছে ওখানে নেই, হয়তো ইচ্ছা মতো দৌড় দেওয়া, মানে পুলিশের হাতে প্রতি কি ধরনের দৌড়তে হইতে পারে সে রাস্তাঘাটে চিনি না, কোথায় কি ইচ্ছা মতো দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে একটা বাড়ির সামনে গিয়ে নাইট গার্ড ওনার সামনে গিয়ে চাপাস করি,
অরণ্য আজকে এখানে কনফেস করছে। অরণ্যকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। সময় না থাকে।
7 দিন পর্যন্ত ছিলাম, এর মধ্যে খাওয়া সকালে রুটি, দুপুর বেলা শুধু খিচুড়ি, আর রাতের বেলা শুধু ওই খিচুড়ি, মানে গরম ঠান্ডা খিচুড়ি গরম করে দেয়। গারদের সাথে গারদের রাখা হয়েছে আমাকে, গারদে আবার কিছু লোকজন থাকে যারা একটু অপকর্ম করে, মানে গারদের শক্তিশালী প্রভাবশালী কিছু লোকজন থাকে যারা ভিতর থেকে বাইরে ব্যবসা ট্যাবসা করতে পারে বা ক্ষমতা থাকে। তোমার বাড়ি কই? বললাম আমার বাড়ি ঢাকা। তো কি বলো, ঢাকা থাকো এই জায়গায় কেন? বললাম যে পুরো ভাঙে টাঙে সবকিছু ওনার সাথে বললাম। ও এই সমস্যা, ঠিক আছে বসো, তুমি আমার সাথে কোনো জানালো হইবো না। তো বললাম যে ভাই যেভাবে করেন আমার একটা ফোন করার ব্যবস্থা করে দিন, খালি আর কিছু না, একটা ফোনই আমার এই জায়গা পানি করে দেবেন। পুলিশেও বলতেছি তুই টাকা করে, বললাম যে দেখ আমার আটকাই সব ভালো কথা, মার সব ভালো কথা, তোর যদি ভাতের ক্ষমতা থাকে একটা ফোন করার সুযোগ দিয়ে আমার কদার ফোন করা এটা খারাপ, তুই পরে করতে পারবি। তোর বড় সার যখন আসলো আসার পরে আর দুইটা আসলো, দুইটা রিক্সার মতো বাইরে আছে। আমি বললাম যে সার আমাকে মারেন নাই তো এটা শোনেন কেন কি। পরে পুলিশ বললো যে আচ্ছা ঠিক আছে, পরে বললো যে তোরা মারবো না, মারার বদলে আমার কি দিবি। বলে আছে ঠিক আছে আপনি মারেন না, আপনার প্রয়োজন আমি কিছু দিয়ে দিচ্ছি, 5,000 টাকা দিয়ে দেবো, শুধু মাইটা না খাওয়া না খাওয়ার ভয়ে। পরে বলো দাদা ঠিক আছে 5,000 টাকা মারতে দিবো না, সকালবেলা চালান করা হবে। তুই আচ্ছা সকালবেলা চালান করে, এর মধ্যে যদি একটা ফোনের সুযোগ পাইতাম ভাই তাহলে বুঝি আমার হয়ে যেত, আল্লাহর কি রহমত। ওই সময় যে কারতটা ওর ফোনের মাধ্যমে আমি দাদা ভাইকে একটা ফোন দিয়েছি, দাদা ভাই আমি যদি জানালার মধ্যে আসি আমার আটকে ফেলাইছে বরিশাল এমন থানার মধ্যে। দাদা ভাই তো শুনে তো মাথা পুরা তো মাথা নষ্ট, কি ব্যাপার অরণ্য আটকাইছে, তুই না কয়ে গেছো চলে কোন থানা এটা? বললাম আমি তো থানার নামটা বলতে পারছি না, শুধু হিজলা থানা শুধু আমি এটা চিনি। ওরা বললো আচ্ছা ঠিক আছে তুই জানালা করিস না, 1 ঘন্টার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবো। মানে বাইরেটা কি সে করতে পারি না, হ্যাঁ কিভাবে কি সমস্ত এরকম। ওরা দেখলাম যে আমার গায়ে যে অরণ্যকে ওই সারা বলে অন্যরে সেরা দেবো। পরে গেটটা খুলে দিল, পরে বাইরে চলে আসলাম এবং ওই পুলিশ আমার যাওয়ার জন্য ভাড়াও দিয়ে দিচ্ছে, ওই যে মায়ের জন্য যে টাকাটা রাখছে না ওটা দিয়ে দিচ্ছে। ছিল
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, ওর গ্যাংটা কতটা শক্তিশালী আপনারা বুঝতেই পারছেন, ও নিজেও জানে না ও কার সাথে চলে। বাই দ্য ওয়ে আমরা এখানে এই দাদা ভাইয়ের পরিচয়টা এখানে রিভিল করিনি, দিস ইজ নট আ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দিস স্টোরি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ও যে অপরাধের মধ্যে জড়ালো এবং সেটার রেজাল্ট আসলে আলটিমেটলি কি দাঁড়ায় সেটাই হচ্ছে আমাদের মূল জায়গা। বলুন তারপর
চলে আসলাম দিনটা। পরে দাদা ভাইয়ের যা বলছি যে এই অবস্থা, এই লোক মানে এই মেয়ের বাবা এইভাবে এইভাবে এটা এটা করছে, আর আমি যত ক্ষমা করে দিয়েছিলাম তারপর ক্ষমা করে কিভাবে, ও তো নিজে মনে হলো যে আমার তো ক্ষমতা রয়ে বেশি, ফালাইলো বেশি, এখন আর কি করা যায় দাদা? কয় তুই কিছু করিস না, আর ব্যবস্থা করতে কোন ভাষায় থাকে তিমুক জায়গায় মুখ থানাতে তিমুক জায়গাতে। তো দাদা ভাই হয়তো বা কেউ নিয়ে গেছিল, পরে আমার লোকজন যারা সবাই গাড়ি শুনছি যে যাইয়া ওই যে বাবা বাবার প্রচুর মাদুর করছে বাস ওই জায়গায় যা, এবং ওই মেয়েটারে ঢাকা নিয়ে এসে নিয়ে এসে বসে যে তোর কয়েক ঘন্টা মন চাই ওর সাথে মিলেমিশা কর
আপনাকে।
হ্যাঁ ওই যে ওই মুন্নির সাথে। বললাম যে না দাদা দেখেন সব কিছু সবসময় সব কিছু হয় না, কারণ ওকে আমি ভালোবাসি, হয়তো বা ও আমার সাথে এরকম দুর্ব্যবহার করছে, যাই হোক হাঁচি মুখে মেনে নিলাম সমস্যা নেই, পরে ওটা ছেড়ে দিলাম।
স্বীকার করবে যে তার
নিতেও পারেন।
ওকে, মুন্নিকে নিয়ে আসা হয়েছিল আপনার কাছে?
মনি ভিয়া চলছিল পরে আমি পরে মানে আড়ালে গিয়ে বললাম যে দাদা ওর সাথে আড়ালে কিছু কথা বললাম যে ঠিক আছে চা আড়ালে যা পরে ওখানে বললাম যে দেখো আমি যে সব কাজ টাজ করি আমি সব কাজ সেরে দেবো ভালো হয়ে যাবো তুমি শুধু আমার ভালো হওয়ার একটা সুযোগ দাও তুমি আমার জীবন সাথে বলো আমি সব সেরে দিব প্রয়োজন তোমার ইয়ে কথা বাইক হয়ে যাবো পরে ও রাজি হয়েছে পরে রাজি হওয়ার পরে বললো যে একটা কাজ করো এভাবে তো দাদা ভাইকে ফাঁকি দেওয়া তো চলে যাওয়া যাবে না ওই যাবো যেখানে যাবো সেখান থেকে দাদা ভাই নিয়ে আসবো তাহলে একটা কাজ করি আমি আগে কলকাতা চলে যাই তারপরে তোমাকে নেওয়ার একটা ব্যবস্থা করি পরে কলকাতা যাওয়ার ডিসিশন নিলাম হ্যাঁ এখান দিয়ে আমার হেল্প করলো আমার একটা বন্ধু
কলকাতায় গেলে আপনি মানে ঠিক বুঝলাম না কলকাতায় গেলে আপনি কিভাবে এই জায়গা থেকে ভালো হতে পারবেন এবং কলকাতায় যাওয়ার চিন্তাটা মাথায় আসছিল কিভাবে
মানে বাস্তবে বাংলাদেশের বাইরে গিয়ে বাস্তবে দাদা ভাইয়ের হাত থেকে বাংলাদেশের বাইরে থাকা অসম্ভব মানে ওনাকে ওনার কাজকর্ম বন্ধ করে দেওয়া ওনার সাথে না থাকা বলো আমার সাথে বিমানি টেমানি করলি যা ঠিক না তোর যার জন্য তুই কিছু করলি আমার ডাইন হাত তাছাড়া আমি সাহসী লোক আমারও হারাইলো সাহসী লোকও হারাইছে এই জন্য বললাম যে চলো কলকাতা চলে যাই পরে যদি এখানে তোর সাথে তো জীবনে সবকিছু শেয়ার করি আমাদের কলকাতা যাওয়ার একটা ব্যবস্থা কর কিভাবে কি হয় আমি তো সব কিছু জানি না পরে ও বললো যে ঠিক আছে চল কলকাতা যাওয়ার ব্যবস্থা করে করে দিব কিভাবে যেতে হয় সেটা আমি জানি পরে বললো যে টাকা পয়সা যা আছে সব দেয় যা আছে পরে ওখান থেকে 2-3 লাখ টাকা নিলাম ব্যাংকে আর ইসে তো ছিলই মোবাইলের বিকাশে ছিল পরে মানে আমার এই ছিল আমি কলকাতা গিয়ে ওকে নিয়ে অনেকদিন যেন থাকতে পারতাম আর ওখানে যেন সব কিছু
ওখানে ওকে নিয়ে যাবেন আপনি
হ্যাঁ মানে ওকে পরে আনবো
পরে আনবেন আগে আপনি কলকাতা
গিয়ে ওখানে সবকিছু রেডি করবো
আচ্ছা
রেডি টেডি যেন কিছুদিন থাকা যায় পরে ওকে নিয়ে আসবো কোনো কিছু দিয়ে পরে বলে যে সাজ্জাদ কিছু পর একটা পরে বলে আচ্ছা ঠিক আছে মানে দালাল টাইপের কিছু কয়েকজন থাকে ওনাদেরকে দিয়ে একটা ব্যবস্থা করতে হবে পরে গেলাম ওর সাথে এটা কোন জায়গায় গেলাম এটা কুমিল্লার ওই এলাকাতে একটা মানে দুর্গা পুকুরি
মানে বর্ডার দিয়ে আপনি পাস হবেন
হ্যাঁ বর্ডার দিয়ে মানে ওখানে গেট আছে আর কি একটা ওখানে দালাল টাইপের থাকে ওই যে বর্ডারের সামনে যা থাকে ওনাদেরকে টাকা দিলে ওনারা যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আর কি রিস্ক চপ ওনাদের আমাদের কিছু না ওনাদের কাছে গেলাম ওই সাজ্জাদ নিয়ে গেল আমাকে নিয়ে গিয়ে বললো যে ওই দালালকে বাহু করলো বললো যে ও যাবে ব্যবস্থা করে যে বললো যে এখন তো পরিস্থিতি খারাপ বর্ডারের পরিস্থিতি খারাপ এবং ওই দেশের পরিস্থিতি খারাপ এখানে অনেক কিছু ইয়ে করতে হয় টাকার ব্যাপার সেটা কিন্তু বেশি ঠিক আছে বেশি হলে বেশি যেমন কি টাকা পয়সা যেমন আসে কি করার পরে ওনাকে বললো যে কত টাকা দরকার যে এই মুহূর্তে আমার কাছে কমপক্ষে 1.5 লাখ টাকার মতো লাগবে ডাইরেক্ট আমার বন্ধু বলো আপনি কি মদের মুকুল পাইছেন 1.5 লাখ টাকা কি বর্ডার দিয়ে যেত তাহলে ও তো এমনিতেই 10-5 হাজার টাকা দিয়ে যাইতে পারে তো কয় আরে ভাই ওরে এমন ভাই পাঠাবো সারা জীবন থাকতে পারবো এটা বললো পরে বললো যে না আপনার দরকার নাই আমার চিনা পরিচিত দালাল আছে আমি ওরা দিব টাকাও দিব কম দেখেন 20 হাজার টাকাই হয়ে যাবো আচ্ছা যখন অনেক জায়গা কি দরকার যখন আমাদের দর্শন দর্শন দেখেন কি ভাই জায়গাতে কোন জায়গাটা ই করলো টাকা সেখানে লাগে 10 হাজার ওখানে 1.5 লাখ টাকার কথা বলছে মানে মনে করছে নার্ভাস বর্ডার সামনে গেলে অনেক নার্ভাস হয়ে থাকে মৃত্যুর ভয় থাকে ওই সুযোগটাকে উনি হয়তো বা কাজে লাগাইছে পরে বলো যাচ্ছা ঠিক আছে 20 হাজার টাকা দিয়ে ওকে আমি পাঠা দিতে আসি পরে বললো যে না 20 হাজার টাকাও দিব না আপনার কাছে যামুই না পরে তাহলে 10 হাজার টাকা দিই দেখেন কই এলো টাকা এই মূল্যটা 10 হাজার টাকা দিয়া এটা মেনটেন করলাম বললো যা দাদি আছে ই দাও 10 হাজার টাকা দাও তুমি আমার সাথে আসো পরে তোমাদেরকে দুটা জিনিস দিয়ে দিব ওইটা হাতে করে নিয়ে গেলে কোনো জানালা হইব না ওইটার দাম হইলো 1 লাখ টাকা ওইটা যদিও কোনো জানালা মানে বিপদে তো কোনো হাত পা নাই তো ওইটা দেখালে তুমি ওই দেশের নাগরিক সব কিছু
তোমার কি ছিল জিনিসটা
মানে একটা কাঠ আর কি কিসের জন্য কাঠ আমি বলতে পারি না কাঠ আমার হাতে আসেও নেই বলতে আমি ঘরের মধ্যে মানে ইয়ে করলো সাজ্জাদকে নিয়ে গেল বলে যে একটা কাঠ দিয়ে দিবো এই কাঠটা ওর কাছে দিবা ও এটা দিলে ওকে সবাই আইনের লোক ভাববে মানে সবাই সম্মান করবে কিন্তু ঝামেলা করবে না এটার দাম আছে 1 লাখ টাকা বলে যে আচ্ছা আর এটা মানে 1 লাখ টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিবো যদি কোনো ঝামেলা না হয় যদি ঝামেলা হয় তোরা কাজে লাগাই না কাজে না লাগলে এটা আমি তোমাকে ফেরত দিয়ে দিবো ওনার দিকে 1 লাখ টাকা কিন্তু উনি রাখলো সাথে ওই 10 হাজার টাকা লাগলো গ্রিম সাজ্জাদকে নিয়ে গেল আমি তো একটা আড়ালে মানে একটা ডান ক্ষেতের পাশে গাছ বসে পার্কের মতো ওই জায়গাতে বসে বসে আছি এই সাজ্জাদের আসার কোনো খবর নাই কোনো নাম গুলো নাই ফোনও নাই এভাবে 2 ঘন্টা পার হয়ে গেছে 3 ঘন্টা পার হয়ে গেছে আসার কোনো খবরই নাই গেল ওই কি ব্যাপার ফোন দিয়ে দেখি ফোন বন্ধ পরে আসলে সন্ধ্যা হয়ে যেতে আসে এবং রাত করে গিয়ে থাকলো নাকি জিজি পোকার ডাক আস্তে আস্তে ভয়। এবার গ্রাম তো বর্ডার সামনে তো আলটিমেটলি ধান খেত বা জঙ্গল টাইপের থাকি, এই ভয়ে মানে বলেন যে না এখানে থাকা না সম্ভব না। চলে আসলাম বাজারে দিকে, মানে এক ঘন্টা হাইজা মানে কিছু বাড়ির মতো আছে, একটা মসজিদ দেখা গেল, মসজিদের সামনে আসলাম। পরে মোটামুটি রাতটা মসজিদে কাটানো হয়েছে।
আপনি যে ইন্ডিয়াতে চলে যাচ্ছেন বা যাবেন এই এই ব্যাপারটা কি আপনার পরিবার জানতো?
না কেউ জানতো না।
এবং ওই মেয়েটা মেয়েটা
জানালে তো আলটিমেটলি সবই জানানো হয়ে গেল একটু হইতাছে, তুমি থাকো কোনো জানালা না হয়ে যাবে সবকিছু। বলে যে দেখো সবকিছু তাড়াতাড়ি করো, এখানে আমার আবার বাড়িটি একজাম শুরু হয়ে গেলে ঘর থেকে বের হইতে যাবে না, এর মধ্যে আবার ওর আবার একজাম শুরু হয়ে যাবে বাড়িটি একজাম। পরে বলে যে ঠিক আছে তাড়াতাড়ি করো দেখেছো ওকে, ওর সাথে কথা শেষ ওখানে। পরে দেখলাম যে ওর মোবাইল মানে অন করলে কিন্তু একটা মেসেজ আসে যে ওর ফোনটা অফ হয়েছে বা অটো রিপ্লাই হিসেবে কিছু লেখা উঠে, ওইটা দেখে আমি বুঝতে পারলাম যে ওর ফোনটা প্লে হয়েছে বা অন করছে। সাথে সাথে ওখানে ফোন দিছি, ওখানে ফোন দেওয়ার কি ব্যাপার, তোর কি অবস্থা, কি হয়েছে, এটা মানে মানেটা কি, তুই কালকে গেলি, কোনো ভাবনা এইসব কি হয়েছে, হয় দোষ কি বলবো, দালাল উঠি টাকা পয়সা সব নিয়ে পালাইছে, সাথে আমার মাছ দিল করে টানাই দিছে। এখন আমি পরে তোর কাছে আসতে পারছি, আমার মোবাইলটাও সাথে করে নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে গেছে, শুধু সিমটা কোনোভাবে রাখছি, এখন অন্য মানুষের মোবাইলে সিমটা ঢুকেছে, তোর সাথে কথা বলেছি, তুই কোথায় আমার কাছে নিয়ে যা, এমন তুই কই, এমন জায়গাতে আসি। পরে ওখানে গেলাম যেদিকে সত্যি অবস্থা বিভৎস, ওখানে ওখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে চলে আসলাম ইসে ঢাকাতে। পরে মানে টাকা পয়সা সব কিছু সাইড হয়ে গেল এখান থেকে, পরে কিভাবে এখন ওইভাবে যাওয়াটাও মানে বিশ্বাসটা হারে ফেলাম যে ওখানে এভাবে যে যাবো যাওয়াটা হয় না, কারণ আবারও যদি একই সমস্যাতে করি তেমন কি হবে। পরে বললাম চল কিভাবে যাওয়া যায়, বলো যে একটা ব্যবস্থা আছে ট্রেন দিয়ে যাওয়া যেতে পারে, ওটা তুই হালাল ভাবে যা, সমস্যা কি, ট্রেন দিয়ে যাবি। পরে ট্রেনের ব্যবস্থা করলাম, এর মধ্যে কলকাতা গেছি ট্রেন দিয়ে, ওইভাবে সব কিছু মানে ই দিয়ে কলকাতা আলটিমেটলি চলে গেলাম। পরে ওখানে থাকলাম একদিন, থাকার পরে কিছু মানে ওখানে বাড়ি মানে সহজে ভাড়া পাওয়া যায় না, অনেক নিয়ম মেনে চলতে হয় ভাইয়া, যেটা মানে ভাষায় বোঝানো যায়। পরে কয়েকজনকে বলে মানে সবকিছু জানলাম, কিছু বাঙালি ছিল ওখানে কোম্পানি থেকে, বাঙালি বললাম যে আপনারা কিভাবে কিভাবে থাকেন, বলে যে ওয়াইফ নিয়ে থাকতে হলে এভাবে থাকতে হয়, আপনি কি ওয়াইফ নিয়ে থাকবেন, বললাম হ্যাঁ। পরে উনি সবকিছু ব্যবস্থা করে দিল, হ্যাঁ, বলে এদিক দিয়ে দাদা ভাইয়ের ফোন মোবাইলে ফোন বন্ধ করে দিছি, ফার্স্টে যখন দুটা ফোন আছে ফোন বন্ধ করে দিছি, কিছু কোনো ফোন অন করি নাই। পরে দেখি মানে ফোন চালু করতে না করে আবার দেখি ফোন মানে ফোন দেওয়াই টেলিফোন দিয়ে মানে ফোনটা তো, পরে দেখলাম দাদা ভাই ফোন। পরে নার্ভাস হয়ে গেলাম যে ভাই ফোন দিয়েছে কি নাকি হয়, ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার সাথে সাথে বললো যে তুই কি আবি নাকি তোর হসপিটালের বেডে টিকিট কেটে রাখবো, উনি যেটা বলে ভাই ওটা কিন্তু সত্যি, সেটা করিয়ে দাঁড়ায় যে কাউকেই। পরে বললাম যে ভাইয়া আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনার সাথে এইসব কাজে জড়াবো না, তুই কাজে না জড়া আমার লাগে একবার দেখা কর। বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে চলে আসি এক জায়গাতে, আমি কলকাতার কথাটা বললাম না তখন যে যদি জানালো হয় যে কলকাতা কেন যাবি, তুই কি প্ল্যান করিস। বললাম যে আমি তো এক জায়গাতে আসি, আসতাসি আসতাসি বললে ফোন দিয়েছি বন্ধ করে, কোনো খবর নেই তার সাথে ইয়ে নেই। পরে উনি মানে ওই আমার যে বন্ধু, যে বন্ধুটা এই যে গাড়িতে যে কাজ করতো, হ্যাঁ, ওকে দিয়ে তো সব কিছু ব্যবস্থা করছি, ওর কাছে দাদা ভাই গেছে ওর আমার বাড়ির খবর নেওয়ার জন্য, বলে যে অনন্যর বাসা কোথায়, মানে উনি বুঝে ভালোই যে অলরেডি জানি এরকম যা ওনার বা সাইড হয়ে যাওয়ার জন্য কিছু একটা প্ল্যান করছি, কিভাবে যিনি খবরটা পাইছে জানি না ওনার বুদ্ধি এটা। পরে আমাকে ফোন দিয়ে বললো ওই ইয়ে বললো যে মানে আমার যে বন্ধু যে কন্ট্যাক্ট দেওয়া, বললাম ওর যদি বাসা চলে আয় দাদা ভাই তোর বাসার ঠিকানা আমার কাছ থেকে নিয়ে গেছে, কারণ আমি তোর বন্ধু তো দাদা ভাই জানে আগে থেকেই, এখন তুই না আসলে তুই জানা লইব। এই দিক দিয়ে ভাই আবার দাদা ভাই তো ওখানে বাসায় গিয়ে হাজির, এর মধ্যে সবাই জানাজানি হয়ে গেছে যে আমি এরকম এটা সেটা করি এভাবে এইভাবে এইসব করি বাসায় তো যাই না গেছে। এখন তো মাথা আরো নষ্ট, বাসায় করবো কি যাবো, মানে দাদা ভাই ওখানে আমার মানে দিয়ে ফোন করেছে যে আপনি কথা বলেন রাস্তে বলেন, মানে ফোন দিয়েছে মানে তুই আয় আইয়া আমার সাথে একটা বার দেখা কর, তোর মুখটা দেখি তোর মুখটা কেমন হয়েছে, তুই এত বড় এত বাড়তি হলে কীভাবে, সেটা বললো দাদা ভাই। বললো যে দেখো বাবা তোমার তো আমি ফেলের মতো দেখি, তোমার জন্য সব করছি, তুমি না ছাড়া আমার চলবো না, তুমি যেভাবে পারবে ফেলে আসো, নাহলে যে তোমার বাসায় আসছি একটা একটা ক্ষতি করে ফিরে যাবো। আমি দাদা ভাইয়ের ভয় পেতাম তো ওনার কথা মোতাবেক আমি বললাম যে দাদা ভাই বাসায় তো আসতে পারবো না, আপনি আপনার এখানে আসেন, কারণ বাসায় আমি এই মুখ নিয়ে কীভাবে যাবো। পরে বাসায় চলে আসলাম, চলে আসার পরে এর মধ্যে দাদা ভাইয়ের ওখানে গেছি, দাদা ভাই বলতেছে তোর সমস্যাটা কি, কি হয়েছে, তুই কই যেতে যাচ্ছিলি, কই যাবি, আমার এদিকে কি তোর কোনো কিছু কম, বলুন যে ভাই আমার তো এই কাজটা স্যার ভালো লাগে না, ক্ষমা করে দেন আমি এই কাজ করবো না, আমি ভালো হতে চাই। কই ভালো হবি কীভাবে, আমার কাছ থেকে যদি তুই দূরে কোথাও যাও তোরা তো লোকেও বাঁচতে দিব না, যদি তুই আমার হাত ছেড়ে দেয় তোরা তো ওরা রাস্তার কুত্তা ওকে আমরা খেয়ে ফেলাইব বা বকাটা ছেলেরাও তোরা মারবো, তুই কিছু করার ক্ষমতা পাবি না, তখন আমরা ডাকলেও আমার পাবি না, আমার সহযোগিতাও পাবি না, তখন তোর যে কেউ মারবো এবং তুই যাই কই যাবি। আমি কই ওইভাবে মরলে মতে আসি রাজি আছি বুঝলি, আমাকে ছেড়ে দেবেন ওই আমাকে ওখান থেকে বলো যে ঠিক আছে যা দেখ কিভাবে আস। পরে আয়েশা বললাম, আয়েশা ওরা ফোন দিছি যে আচ্ছা আমি তো ঝামেলা মধ্যে ছিলাম, কালকে ওটা কমপ্লিট হয় নাই, কালকে করে নেবো। হ্যাঁ মুনিরকে বললাম, এর মধ্যে দেখি কিছুজন ছেলে আইসা মানে সবকিছু নিয়ে ওই দাদা বাড়ির লোক মনে হয়, কিন্তু আমি তখন কিন্তু জানতাম না, দেখি আসি খাজার ভিতরে থাকি বেশি বাড়ি কোথা বাড়ি দেখে কয়েছিলি এমন দেখ তোর কি অবস্থা হয়, মানে তার সবাই মিললে মানে চর্চা করলো এমন ভাবে প্রচুর মানে বিগত ভাবে চর্চা করছে কি করবি তুই ভাইবা দেখ, এখন একটা ঝামেলায় বসো কালকে আর একটা ঝামেলায় পড়বি, এর মধ্যে কোনটা কি হয়ে যাবো নিজে বসতে পারবি না, তুই তো সাহসী ছেলে বুদ্ধিমান ছেলে, এবার তুই বুঝানে কি হতে পারে পরিস্থিতি। পরে আমি শুধু ওই মুনির দিকে তাকাবে, সত্যি কথা বলতে আমি ওনার সাথে যাই নাই, ওনার দিকে হাত বাড়াই নাই, আমি শুধু মুনিকে ফোন দিয়ে বললাম যে তুমি তাড়াতাড়ি কালকে চলে আসো, কালকে আমরা যেভাবেই হোক বাংলাদেশ ছাড়বো। পরে মুনি বলো ঠিক আছে আমি কালকে বাসা থেকে বের হয়ে আসতেছি, বাসায় তো অলরেডি সব জেনে গেছে, বাসার চিন্তা আমার একবার মাথা থেকে আউট, বাসায় আমি আর যেতে পারবো না, চাইলেও এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবো। পরে মুনি আসলো ইসে, মুন্নিকে আমি রিসিভ করলাম ই থেকে ঢাকা তালতলা থেকে, ওখান থেকে রিসিভ করে নিয়ে ওকে নিয়ে ট্রেন যেখান থেকে আমি গেছিলাম ওই মোতাবেক রওনা দিলাম।
কলকাতায় গিয়ে আপনাদের প্ল্যান কি ছিল, আপনারা কি করবেন?
কলকাতায় গিয়ে আমাদের প্ল্যান ছিল আমরা ওখানে থাকবো কিছুদিন, ওখান থেকে বাংলাদেশে মানে মিট করে পরে চলে আসবো।
ওখানে থেকে বাংলাদেশে মিট করে মানে কনফিউশন মানে আমি ঠিক বুঝতে পারছি না, আমরা যদি এখনো এসএমএস কল দিই তাহলে কিন্তু আপনার গল্পটা স্টপ করে দিতে হবে যদি লোকজন কনফিউশন
থাকে। জি কিন্তু বুঝতে হবে এটা হচ্ছে কলকাতাতে গিয়ে আমরা কিছু থাকবো, হ্যাঁ থাকার পরে ওখান থেকে মানে বাঙালি যেহেতু আসে ওই সাহসটাই আমার কাছে ছিল, এই কারণে ওকে নিয়ে গেছি।
না এই কারণে ওকে নিয়ে গেছেন ঠিক আছে, বাট আমি বুঝতে পারছি না যে আপনারা কলকাতায় নিয়ে থাকার পারমানেন্ট কোনো প্ল্যানও করছেন না, আবার একই সাথে এই জিনিসটাও কনফিউজ যে কলকাতাতে আপনারা যাচ্ছেন সেক্ষেত্রে আপনার দাদা ভাইয়ের হাত থেকেও তো আপনি বাঁচতে পারবেন না যদি বাংলাদেশে ফিরে আসেন, এবং মানে কি হচ্ছে কলকাতা তাহলে কেন, হোয়াই কলকাতা?
মানে আমার মাথায় কি হইতেছে আমি কিছুই বলতে পারি না ভাই, শুধু মাথা নষ্ট হয়ে আমি যেটা পাঠাই সেটাই কথা শুনি
না, কিন্তু সেক্ষেত্রে মুন্নিও আপনাকে কেন ভাবা অন্ধের মতো সাপোর্ট।
ওই যে একটা পাঠা গিয়ে বললাম না যে মুন্নিকে বললাম যে তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দেবো, ভালো হয়ে যাবো, তুমি প্লিজ আমাকে ভালোবাসো বা আমার সাথে চলো, মানে একটা মানুষ ভালো হতে হলে আরেকটা মানুষের সাহায্য প্রয়োজন।
দিস থিং হ্যাপেন ইন লাইফ, আমরা কিছু কিছু সময় অনেক সুন্দরভাবে শুনে আসার পরে অনেক বিশ্বাস ব্যাপারগুলো শুনে আসার পরে কনফিউজের জায়গাতে কিছু কিছু জিনিস এত বেশি কনফিউজ করে দেয় আমাদেরকে যে বিশ্বাস করতে খুব কঠিন হয়। আমরা জানি যে এই পার্টে অনেকেই অনেক বেশি কনফিউজ হয়ে গেছেন, বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এটা ওদের জীবনে হয়তো বা ওদের মতো করেই ঘটেছে, যাই হোক আমরা শুনতে চাই। তারপর
ওরে মানে বাংলাদেশি যে কজন ছিল ওনারা বলো যে এটা বাংলাদেশে মিট হবে একটা কারণে, তোমরা বাংলাদেশ থেকে বিয়ে করে আসো এখানে, তারপর এখানে থাকার একটা ব্যবস্থা হবে।
তখন আপনারা কলকাতায় যাননি?
না ওই ওনার মা ফোনের মাধ্যমে আর কি যোগাযোগ হয়ে যাচ্ছে।
আচ্ছা
মাথা থেকে তোমরা বিয়ে করে দিলে আসি আপনি ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ তোমরা আসো। তারপরে আমরা কলকাতা মানে বাংলাদেশে বিয়ে করার জন্য মানে রেডি হই, আমি কাজী অফিসে যাই। যাওয়ার পরে মানে ও বলো যে কাজী অফিসে বিয়ে করা যাবে না, কারণ বাবার পরিচয় টরিচয় এটা আমি দিতে পারবো না, কারণ বাবা প্রভাবশালী যেই কোনো ভাবে বা তোমারও পরিচয় দিতে গেলে এখানে একটা জানাল আছে, তাহলে চলো মাজার হিসাব মাজারে গিয়ে বিয়ে করি। সেটা হচ্ছে কিরকম কি মজার বিষয় আছে এখানে যে ও বললো যে দুইটা মালা কিনে নিয়ে আসো, এরপরে যা যা আমি দেখেছি দুইটা মালা কিনে নিয়ে আসলাম। পরে
মুন্নি
হ্যাঁ পরে দুইটা মালা কিনে নিয়ে আসলাম, গেন্দা ফুলের মাঝখানে যেটা একটা গোলাপ ছিল মানে যেটা পাইছি নিয়ে আসার পরে ওদের একটা মাঝারে নিয়ে গেলো, মাঝারে নিয়ে গিয়ে মাঝারে খাদেম গুলো থাকে না খাদেমের অনুসারে কিভাবে জানি বিয়ে মানে ও করার জন্যই করলো। পরে ওই খাদেম বিয়ে করা ছিল, দুজন দুজনের গলায় মালা করা দিলাম, এভাবে আর কি একটা বিয়ে হয়েছে। পরে
কত সালে বিয়েটা হলো?
এটা হচ্ছে 2014 নভেম্বরে। এভাবে শুধু মাজার হিসাবে এভাবে, কিন্তু ওখানে কোনো কাবির নামা বা কোনো আমাদের বিয়ে হয়ে গেছে সবকিছু রেডি, আমি কলকাতা আসবো, বলে যে আচ্ছা দেখো আসো কিছু করে পারি কিনা। এর মধ্যে আবার দাদা ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে আমাদের লোক সব তোদের বাড়িতে, তোর মানে এখানে অনেক চর্চা হইতেছে তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। পরে আমি বাসায় তো যাইতে পারবো না কোনোভাবে, মুখ জানাইতে পারবো না। পরে মুন্নির বললাম যে তুমি বাসায় চলে যাও, পরে ঝামেলাটা সেরা তোমার ব্যবস্থা করাছি। এর মধ্যে আবার শুনি যে আমার সাথে যে বন্ধুরা ছিল এই যে আমাকে যে বড়রা নিয়ে গেছিল না, ওকে নাকি দাদা ভাই মারে ফেলাইছে।
তাকে মেরে ফেললো?
হ্যাঁ ও আমাকে নিয়ে গেছিল বর্ডারে।
তাকে দাদা ভাই মেরে ফেললো?
হ্যাঁ।
অপরাধ কি ছিল?
ওই আমাকে বড়ার সামনে নিয়ে দিয়েছে, ও সবকিছু ব্যবস্থা করে দিয়েছে।
ওটা উনি জানলো কিভাবে?
ওটা ওর মুখ থেকে জানছে।
ওর মুখ থেকে জানছে? বলছে আপনাদের কাজের সঙ্গে কি সাহায্য জড়িত ছিল?
মোটামুটি ছিল আর কি।
মোটামুটি বলতে?
মোটামুটি বলতে যেমন আমার সাথে ঘটো, ওই আমার সাথে গেলে একটু টুকটাক কাজ টাজ করতো, আর আমার সাথে যে বন্ধু এইটুকু জানতো, ওকে দিয়ে আমার সাথে পরিচয়টা হয়েছে দাদা ভাইয়ের।
ওকে,
ও ওর মুখে মানে ওকে জিজ্ঞাসা করছে অরণ্য কই, সত্যি করে বল, ও বর্ডারে হয়তো বা আছে, বর্ডারে থাকবো কিভাবে তুই জানি কিভাবে, কয়ে আমি ওর নিয়ে গেছিলাম, এইটুকু বলার জন্য ওরে মেরে ফেলেছে। পরে কয়েকটি সাজ্জাদের বাসায়, ওরে গেলাম সাজ্জাদের বাসায়, যে দেখি সত্যি অবস্থা, আমার মা কান্না করতেছে, আমার মা তো ডাইরেক্ট আমাকে ডাকি বলেছে আমার আমার ছেলের ইয়ের জন্য শুধু তুই দেয়। সত্যি আমার সাজ্জাদ অনেক ভালো একটা বন্ধু ছিল ভাই, যদি যদি কোনো বিপদ থেকে জীবনে বাঁচতে পারছি ওর জন্যই বাঁচতে পারছি, কিন্তু এই লোকটা আজকে আমার পাশে নেই, আমার একটা ভুলের জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু সত্যি আমি ওকে এখনো মিস করতে চাই, আমার যা বলিব কতগুলো আসার একটাই কারণ আমি ওকে নিয়ে কিছু বলতে যাই, ওকে যেন সবাই যেন অন্যজন একটু দোয়া করে, আর ওর কারণ আজকে আমার এই অবস্থা। আমি
কিভাবে মেরেছিল ওকে, কি হয়েছিল আপনি জানেন?
ওকে শুরি চর্চা করা হয়েছে, গুলি করা হয়েছে।
তাহলে বাড়ি থেকে কি দেখলেন? ডিটেইল জানতে চাই আমি বিস্তারিত, বলুন।
ও বাসায় গেছি, যে এদিকে যে আমার মা কান্না করতেছে, ওর লাশ মানে ঘাড়ের মধ্যে শুই, আর হচ্ছে বুকে দুইটা গুলি, দুইটা গুলি করা হয়েছে, এভাবে মারা হয়েছে, পরে দেওয়া হয়েছে।
কোথায় ঘটেছে এটা? তেজগাঁওয়ে?
তেজগাঁও, তেজগাঁওয়ের ওদিকে, ওদের বাড়ির ওদিকে, ওদের বাসায় গিয়ে মারছে।
ওদের বাসা কোথায় ছিল?
ওদের বাসা ছিল আপনার তালতলাতে, তেজগাঁও থেকে দাদা ভাই তালতলা গেছে, ওর মা যেখানে থাকে ওর মার বাসায় গিয়ে ওর খুন করছে, ওর মা ওর বাবা আলাদা থাকে। তো
কবে ঘটেছে ঘটনা?
এটা করছিল ওই যে 2014 আমাদের বিয়ের ওই বিয়ের পরের দিনে, পোস্টমর্টমে ভাই এমন ভাবে এটা দিচ্ছে ওকে, মানে ছন্টা ছায় গুলি করে মারছে।
বারবারই একটা কথা বলছিল যে আপনি অপরাধী, কিছু জিনিস আপনি এখানে গোপন করে যাচ্ছেন, আমার আমি কনফিউজ হয়ে যাচ্ছি। সেখানে তো মা চাইলে মামলা করতে পারতো, মা কি মামলা করেনি
আমার নামে?
হ্যাঁ,
আমাকে যে বলছে তুই যাই, আমি যদি জীবনে পারি তার কোনো ক্ষতি করো, আমি তো মা তো মাই, মা তো সন্তান হারা এসে জীবন, ওর মা মারা এটা নিয়ে একটা মামলা করছিল, আমি এমনিতে এই ঝামেলা
মামলা করেছিল। আপনার নাম ছিল সেখানে?
না, এটা হয়েছিল জড়িত মামলা।
কি জড়িত মামলা?
যে কারণ ওনার এই ভাগনা তো মারা গেছে, এখন ওর যত বড় অপরাধ করুক ওর অপরাধ কিন্তু মাপ, কেন মারা গেছে দিছে ওর সাথে আমি ইসে মানে মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে চুরি করছি, আর হলো গিয়ে ওই যে একটা ফোন হয়েছে, মানে একটা ফোনের মামলা দিয়েছে।
মোবাইলের দোকানে চুরি আপনি করেও ছিলেন?
হম,
কি ঘটনাটা কি ছিল? আপনি কিছু জিনিস পরিষ্কার করতে চাচ্ছেন, আমাদের কাছে একটু পরিষ্কার করতে হবে, কি ছিল মানে মোবাইলের দোকানে চুরির কথা কেন আসবে এখানে?
মোবাইল দোকানে চুরি মানে ও আমাকে বলেছে দোস্ত আমার একটা কাজ আছে, তুই আমার সাথে আয়। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, তুই বাইরে যেতে পাহারা দিবি, আমি ভিতরে কিছু কাজ করবো ওই জায়গাতে, তাও তলায় আচার করে ওর সাথে রাধে গেলাম, দেখি ও সাদের একটা দোকানে সাদে উঠলো, আমি জানি না যে মোবাইলের দোকানে কিসের দোকান।
আচ্ছা,
বাইরে দাঁড়ালাম, ও মোবাইলগুলি সব ব্যাগের ভিতরে হয়ে চুরি করছে, এই মামলা ইচ্ছা করছে আমার উপর, এই মোবাইলগুলি সব আমি চুরি করছি, আর ও তো মারা গেছে, মানে ও সব মানে ই করে দিয়ে গেছে, তারপরে এই হিসাবে মামলাটা করছে আমার ঘরে এসে।
নো, আপনি যা বলছেন এখানে সেটা মিথ্যা বলছেন। প্রথম কথা হচ্ছে সে মারা গেল, মারা যাওয়ার পরে মামলা হলো, তার মামারা মামলা দিয়েছে, সেখানে আপনার নাম আছে, সেখানে যদি নাম থাকে তাহলে এখানে মোবাইল চুরির মামলাটা অন্য কেউ করার কথা, সেখানে আপনার নাম কিভাবে আসে? আমি খুবই কনফিউশনের মধ্যে আছি। না না, এক মিনিট, আপনি যেটা মিথ্যা বলতে চাচ্ছেন সেটা মিথ্যা হয়ে গেলে আমরা অফকোর্স আপনাকে সে মিথ্যা বলার সুযোগ দিব না। আপনি আপনি বলেন যে আসলে মামলার বিষয়টা কি ছিল, কোনো জিনিস এখানে গোপন করতে আসেননি আপনি? আপনি নিজের
মানে দাদা ভাই মানে এটা ই কইরা মানে সাজ্জাদ রে আমার মিলাইছে, ওর মামার বুদ্ধি দিছে যে ওর নামে মামলা করে দাও।
কার নামে মামলা করে?
আমার নামে মামলা করে দাও, মানে দাদা ভাই এই ওর মামার বুদ্ধি দাও সে।
তাহলে আমার সাথে কি মামলা?
এটা ওনাদের বুদ্ধি মতো করছে, এটা কিভাবে করছে ভাই সঠিক আমি বলতে পারছি না, মানে সব ঝামেলা ঝামেলা যেমন চারদিক থেকে আমাকে ঘিরে ধরছে।
আমি ঠিক বুঝলাম না, একজন লোক মোবাইল চুরি করলো সেখান থেকে মামলা হলো, মোবাইল চুরির মামলাটা ওর মামারা কেন করবে? মোবাইল চুরি কার দোকানে করেছিল?
মোবাইল চুরি হয়েছিল ওই এলাকাতেই, ওর মা যে ভাষা থাকে ওই মার ওই মা যে ভাষা ওই এলাকাতেই দোকান আছে, ওই দোকান থেকে।
তো দোকানদার মামলা করেছিল?
না, দোকানটা তো জানে না, মানে দাদা ভাই এই যা মানে ওর মামার পরামর্শ দিয়েছে যে এই দোকানে একটা চুরি হয়েছে, আমি তো বুঝাই বলি যে এই জায়গায় মানে ওনারা জানতো যে এখানে একটা চুরি হয়েছে, মানে তো এটা মেনটেন করে জেরা করা হয়েছে, এখানে যেমন একটা চুরি হয়েছে ওর তো কথা বলার কোনো ক্ষমতা নেই, তো ওর উপরে এই মামলাটা তোমরা চাপাই দাও, কারণ সাজ্জাদ যাই করবো না, সাজ্জাদ এখন মারা গেছে, এখন ও যদি মার্ডারও করে তা ওর কোনো বিচার নেই। এখন এই মামলাটা ওর উপর চাপাইল ওই ওর মামার দিয়ে আমার মানে থানায় গিয়ে গিয়ে গাড়ি এবং মামলা করা হয়েছে।
কি মামলার কি ছিল, কাহিনীটা কি ছিল?
মামলা ছিল মোবাইল চুরি আর টাকা পয়সা মানে চিন্তাই করা।
মোবাইল চুরি টাকা পয়সা চিন্তাই করা, তার মানে যে মারা গেল যে হত্যা মামলাটা গুলো।
হত্যা মামলাটা তো আমার উপর দিবে না, কারণ ওটা তো মরি বলো যে গুলি খায় মারা গেছে মানে সন্ত্রাসের উপর চাপাই দিছে, ওনার উপর চাপাই নিয়ে উনি যে মারছে এটাও দেখে নেই। কারণ
মামা কিভাবে ওই দোকানের হয়ে মামলা করে? মামার তো দোকান না।
মামার দোকান না,
দোকানের এলাকার মামলাটা করেছিল কি? মামলা করেছিল আপনি বলছেন মামা। মামা মামলা করলে দোকানের মামলা কিভাবে করবে?
যে ইয়ে পরামর্শ দাদা ভাই পরামর্শে দাদা ভাই কিভাবে বুদ্ধি দিয়েছে কিভাবে কান পড়া দিয়েছে এটা শুধু ওনারাই জানে।
মামা মামলা করলে আপনার হত্যার সাথে জড়িত মামলা করতে পারে, কারণ সে তার ওয়ারিশ, কিন্তু সে তো দোকান চুরির কোনো মামলা করতে পারবে না। দোকান চুরির মামলা করলে আইডার দোকানদারকে করতে হবে অথবা পুলিশকে করতে হবে। আসলে মামা কিভাবে আপনার দোকান চুরি?
সবাইকে নিয়ে নিয়েছিল নাকি দোকানদার পরে মামা সবাইকে নিয়ে নিয়েছে।
প্রিয় শ্রোতা, আমরা বিষয়টা আসলে কনফিউজ, তবে আমরা আর একটু সামনে থেকে এগোতে চাই। একটা জিনিস বিষয় পরিষ্কার না করার মানেই যে পুরো জিনিসটা মিথ্যা হয়ে যাবে ব্যাপারটা তা না, আমরা আর একটু সামনে থেকে এগোতে চাই, হয়তো বলার জায়গা থেকে কোনো সমস্যা আছে। জি বলুন। তারপরে
পরে ওর মা বললো যে তুমি আমার সেই মৃত্যুর জন্য দায়ী, কারণ দশ হাজার চলতে গিয়ে আমার পড়ার আছে এই অবস্থা। পরে ওর মামার বললো আচ্ছা ওর আমরা দেখা দিব ও কেমনে কি করে, ও কত বড় দাদা ভাই চললে কত বড় গুন্ড হয়েছে ওর এটা আমি দেখা দিব। পরে দাদা ভাই গুলো দেখ তোর কত কি যে জানালাই আছে তুই বসতে পারবি না, তোর কোন দিক দিয়ে কি হবে তুই নিজেও জানবি না, পয়সা একটা ওইবার আছে এখনো সময় আছে আমার সাথে আয় পর সবকিছু ক্লিয়ার করে দিব। আমি কই আচ্ছা ভাই ঠিক আছে আমার একটা সত্য আছে তাহলে আমার এই মামলাটা মিট করে দিই, তখন সব ক্লিয়ার হয়ে যাবে তুই আয় পর। পরে শুধু ভাই এই যে মামলাটা মিট করার জন্য শুধু আমি ওনার কাছে গেলাম।
কোন থানাতে মামলা হয়েছিল?
তেজগাঁ থানাতে।
কত সালে?
এটা 2014-14।
কিসের মামলা ছিল এটা? মোবাইল চুরি।
মোবাইল চুরি। হ্যাঁ
মোবাইল চুরি।
মোবাইল চুরি টাকা পয়সা ছিনতাই।
আচ্ছা টাকা পয়সা ছিনতাই মোবাইল চুরির মামলা ছিল। ওকে তারপর?
পরে বললো যে এইভাবে কাজ কর আমার মৃত্যুটা তো দেখছো তুই এসে এতে বিপদে গো তোরটা, তুই আমার এখানে কোনোদিনও যেতে পারবি না যাবি না। আমার আমি এখানে বলবো সবাইকে শ্রোতাদেরকে বলতে থাকি, ভুল এমন ভাবে মানুষের জীবনে চাপ দেয় যেটা বুঝতে পারবে না। যে এই ভুলটা আমি একটা ভুল করার কারণে যে দাদা ভাইয়ের হাত ধরার কারণে ভালোভাবে চলছি ঠিক আছে, বুক ফুলায় চলছি ঠিক আছে, কিন্তু এই বুক ফুলায় চলাটা যে আমার জীবনে কত বড় ভয়ঙ্কর হয়ে আছে সেটা আমি আজকে বলতে পারছি ভাইয়া। এই জন্য আমি সবাইকে বলবো যে কেউ যেন এই কাজটা কখনোই না করে।
না ফাইন, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে দাদা ভাইয়ের সাথে তারপরে কি করলেন?
হ্যাঁ তারপর বলতাসি পরে দাদা ওই যে ওনার সাথে তো তখন দেখবার জয়েন হয়ে গেল আমার অলরেডি জল করতেছি, এর মধ্যে মানে ওই মুন্নির ব্যাপারটা বাদ দিয়ে দিলাম, কারণ জল সবসময় যেমন মুন্নিকে নিয়ে বিয়েটা আছে বিয়েটা থাক এটা পরবর্তী কিছু করবো। পরে কি করলাম দাদা ভাইকে বললাম যে ভাই আমাকে এখানে একটা বাসা ভাড়া করে দিয়ে দেন, আমি মুন্নিকে নিয়ে থাকি এখানে। মুন্নির ব্যাপারটা উনি জানা গেল যে সবকিছু মুন্নির জন্য, আমি যে ভালো হয়ে যাবো যা যা করবো সবকিছু মুন্নির জন্য। এমন করে ও এবার বুঝতে পারছি যে মুন্নি সব নষ্টের মূল। পরে বলে যা যা ঠিক আছে তুই থাক দেখি, কারণ বাসায় তো যাওয়া অসম্ভব কোনো কারণে, যায় বিয়ে করেও যেতে পারবো না বউ নিয়েও যেতে পারবো না কোনো কারণে যেতে পারবো না, বাসায় যাওয়াটা আমার জন্য একবারে বন্ধ নিজের কাছে আমার নিজের কাছে ওনাদের কাছে কি সেটা জানি না। পরে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে মুনির ব্যাপারটা আমি দেখেছি। পরে রাতের বেলা মুনির বাবারে মামারে সবারে সব সকল পরিবার সহ ঢাকা নিয়ে আসছে দাদা ভাই লোকজন দিয়ে এবং পুলিশ দিয়েও, মানে পুলিশ তো তার কথায় এক পায়ে খারাপ, পুলিশ টুলিশ দিয়ে সবকিছু দিয়ে নিয়েছে। পরে এমনি এই এই ব্যাপার আপনার আমার যে লোকের বিশেষ করে আমার ভাই এভাবে বলছে আমার ভাইয়ের এভাবে জাদু টাদু করছে দেখছে ওর ক্ষমতায় বেশি এভাবে ব্ল্যাক ম্যাজিক করছে ওকে, এটা কিন্তু ঠিক নয়, এখন আপনার মেয়েকে মানে সরাইতে হবে এবং কি করতে চান ওর মেয়ে বাবাকে বল। আমি ভাই কি করবো আপনি এত আপনি সবকিছু তো আপনিই পারেন আপনি একটু পরামর্শ দেন। কয় আপনারা এই মেয়েকে নিয়ে বরিশাল চলে যান, মেয়ে যেন কোনোভাবে মানে ঢাকা আসতে না পারে আর ছেলের বিষয়টা আমরা দেখে দিব। এদিকটা কিন্তু মুনির সাথে আমার যোগাযোগ একদম বন্ধ, এভাবে দুই বছর কোনো দুজনে কিছু না, কিন্তু এদিকটা ওনার কাজ চলাই রাখি মানে মানে ওই মুন্নি নাই এ কারণে এত পরিমাণে রাগ আর এত পরিমাণে নেশা এ কথা কি মানে মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এর মধ্যে একদিন একটা অপারেশন হয়েছিল কিসের দাদা ভাইয়ের লোকজন অপারেশনে যাবো আমাকে ওর সাথে জড়িত করছে যে অপারেশনে যা ওখানে একটা কি হইব মানে কি জানি একটা অপারেশন মানে করে গেলাম ওখানে গিয়ে দেখি ফায়ার শুরু হয়ে গেছে অলরেডি অপারেশন শুরু তাদের সাথে হইতে তখন যেটা করতে পারতাম কিন্তু দেখুন ওই পাশে কালা পোশাক করা গেছিল আর আমাদের লোকজন অলরেডি ফায়ার চলতেছে। এর মধ্যে আমাদের সাথে একজন ছিল জ্যাকি ভাই, জ্যাকি ভাইয়ের শরীরে গুলি লাগে, গুলি লাগার পর জ্যাকি ভাইয়ের নিয়ে আমার সবাই দৌড়াদৌড়ি করি মানে তখন বুঝতে পারলাম যে জীবনে কই আইসা দাঁড়াইলাম কি বিয়ে ভাই যে এমন মানুষ ছিলাম এমন হয়ে গেলাম এটা কিভাবে কি আজও জানি না। পরে সব কিছু এভাবেই চলতেছে জানি না কোনোদিন ভালো হতে পারবো কিনা, কিন্তু এভাবে যখন চলতে থাকে এক বছর এভাবে কেটে যাওয়ার পরে ভালোভাবে যত দাদা ভাইকে পায়ে ধরে বললাম যে ভাই আপনি আমাকে সুন্দর জীবন করে দেন, তোর সুন্দর জীবন একটাই তুই তুই আমার সাথে থাকবি এছাড়া তোর কোনো সুন্দর জীবন নাই, কারণ তোরে ছাড়া এখন আমার কাজ ভালো একটা, এখন তোরে ছেড়ে দিলে যে রাস্তা থেকে আরেকটা ভালো ছেলে আইনা বুঝাই টুজাই ব্যবসা সব কিছু ধরে দিব, এটাও সম্ভব না। আর ও জীবনে কোনো সময় কাজ করবো না।
মূলত আপনার কাজটা কি এখন?
এখন আমার কাজটা ওই যে মাদক ব্যবসা করা বা কিছু।
মাদক ব্যবসা আপনি পুরো জিনিসটা ক্লিয়ার করে বলেন, কি করেন আপনি আপনার ডেইলি কাজ থেকে?
এটা বলতে গিয়ে মানে পার করা, মানে বর্ডার থেকে কখনো কখনো মাল আসলে এটা নিয়ে আসা হয়, আর মানে আমার ইশারাতে লোকজন পোলাপান কাজ করে এবং দিয়ে আসা, এবং বিভিন্ন ক্লাবে বা আপনার বিভিন্ন ইসে যে হোটেল গুলা বোর্ডিং গুলা ওখানে কিছু পৌঁছা দিয়ে আসতে হয় এবং ওখান থেকে টাকা পয়সা নিয়ে আসতে হয় এই কাজ।
আপনি কোন ধরনের কোন অস্ত্রের সাথে জড়িত আছেন, মানে অস্ত্র চালানো মানুষ খুন করা?
না, অস্ত্র অস্ত্র ওই যে অপারেশনে গিয়ে একবার চালাইছিলাম, তখন আমাকে সব শেখানো ছিল, অভিজ্ঞতা তো এতদিন ধরে।
মুন্নির কি হয়েছে এখন?
মুন্নি বরিশাল আছে, মানে মুন্নির, কিন্তু আমি মুন্নির সাথে আমার বিয়েটা এখনো আছে, জানি না ও আমাকে ভুলে গেছে কিনা, কারণ 2 বছর পার হয়ে গেছে। যদি মনে থাকলে তো থাকলোই, শুধু ও আমাকে ভুলে গেলে যেন আমাদের এই বিয়ের কথাটা যেন না ভুলে, এটা বলবো।
আর পরিবার জানে, আপনার মা জানে যে আপনি এই ধরনের কাজের সঙ্গে জড়িত আছেন?
হ্যাঁ, ওটা তো জেনে গেছে, দাদা ভাই বাসা যাওয়ার পর থেকে জেনে গেছে। ইভেন আমি,
মা কি বলেছে আপনাকে?
মা ওই যে একটা কথাই বলছিল যে তুই আর তোর চেহারা একটু দেখি, তুই কত বাড়তি হয়ে গেছ বা তোর কি অবস্থাটা একটু দেখি। পরে আমার মা, পরে এর মধ্যে তো 1 বছর কাটাই গেল, এই মানে এই কিছুদিন আগেও মা আসছিল দাদা ভাইয়ের কাছে, বললো যে এই যে 2 থেকে 4 মাস আগে আইসা বললো যে আমার ছেলেটাকে দিয়া দেন, আমার তো একটাই ছেলে, আমার অনেক ইচ্ছা ছিল আমি আমার ছেলেকে দিয়ে কিছু একটা করবো। যে মানে কাইনা কাইটা সব কিছু মানে বললো যে ওর বাবাটা নাই এভাবে চলে গেছে, আমার অনেক ইচ্ছা ছিল আমি এই পোলাটা দিয়া মানুষ করিয়া আর বাবারা দেখাই দিতে, ওর বাবা ওখানে আরো দু একটা বিয়ে মানে ওখানে গিয়ে আরো 2টা বিয়ে করছে। পরে আচ্ছা ঠিক আছে আপনার ছেলের আপনি মানে সবকিছু যখন শেয়ার করার পরে বলো যে আচ্ছা ঠিক আছে নিয়ে যান। পরে চলে গেলাম মায়ের কাছে, পরে সব কিছু মানে মাথা থেকে ফেলাই দিলাম, জীবনে কি করলাম। মানে এখনো মানে মাঝে মাঝে এলাকা থাকা বন্ধুদের সাথে মোটামুটি ডাক নিতে হয়, কিন্তু এটা সারা সম্ভব কিনা জানি না, তবে আস্তে আস্তে কমাই দিতেছি। তবে এখন ছোটখাটো একটা কাজ করতেছি, মার মুখে দুমুর ভাত তুলে দিই।
কি কাজ করেন
আপনি? এখন কি মানে বর্ডারের তার কোম্পানি তো আছে না, বর্ডার তার কোম্পানি,
কি কোম্পানি?
বর্ডার মানে বর্ডারে মানে যে বর্ডারে যে তারগুলি বানায়, ওই তার কোম্পানি,
বর্ডারের সীমানায় বানায়
ওই তার,
ওই কোম্পানিতে কাজ করে, করে কিছু টাকা পয়সা। আর আপনার মা কি পরে বিয়ে করেছে? আর
হ্যাঁ, পরে এক বিয়ে করেছিল আমার বাবা, ওখানে আমার বাবার মনে আমার খুবই আদর করে, ওনাকে দিয়ে মানে বলো যে দেখ এখানে তুই চলে আয়, তুই আর ইসে করিস না, মানে বললো যে দেখ একটাই তো ছেলে তুই। আমি বললাম আমি তো আসতেই যাই, কিন্তু আমি তো আসতে পারতাছি না, এই যে ঝামেলা জীবনে ভুল করছিলাম, ভুল করতে গিয়ে তো।
আপনার দাদা ভাইয়ের সঙ্গে আপনার যোগাযোগ আছে এখন?
দাদা ভাইয়ের সাথে এখন যোগাযোগ আছে কিনা মানে আমি যদি যাই ওইভাবে হয়, কিন্তু ওনার সাথে কনফিউজ করি না ভয়, যদি এই ভুল তো আর কোনোদিন করবো না কি ভাই, ভাইয়ের সাথে যোগাযোগ কোনোই দরকার, যদি মরেও যাই আমাকে যদি আরো 10 জন মহিলাও ফেলায় তো আমি দাদা ভাইয়ের।
আপনি আজকে যে ঘটনাটা বলে গেলেন এটা যদি উনি জানে ওনার আপনার কি হবে?
উনি জানলে আমি কি হবে জানি না, যেহেতু আজকে আমি আসছি এটা বলার জন্য আমার এটা বলা উচিত। আমি যে অপরাধটা করেছি আমার একটাই কথা, শ্রোতারা মানে যারা শুনতে আসলে কিনা কেউ জানি ভুল করেও কোনো ভুল কথা না বাড়ে, কিন্তু এই ভুলটা যে একদিন কি হবে এটা কেউ কখনো বলছে।
এখানে একটা বিষয় আমি সবাইকে একটু নোট করতে চাই, ওর বলার জায়গা থেকে শেষের দিকে এসে বিশেষ করে রাত 1টার পরে এসে অনেক বিষয় গোপন করেছে, সেটা ওর মুখের চাহনি, ওর কথা বলার স্টাইল সবকিছু দেখলেই বোঝা যায়। এটার কারণ ওর বর্তমান জীবনে বেঁচে থাকা, সুন্দরভাবে বেঁচে থাকার একটা ভয়। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে ওর যে কথাগুলো আছে এখানে সেখানে ওর নিজেকে অনেক কিছু গোপন করেছে, এবং একই সাথে যাদেরকে নিয়ে বলার ছিল সেই জায়গাগুলো গোপন করেছে। তার প্রধানতম কারণ আমি আবারও বলছি, কারণ আজকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষের নাম এখানে নিয়েছে একজনের মানুষের পরিচয়ও সেখানে দেয়নি। তার প্রধানতম কারণ হচ্ছে হলো সে সুন্দরভাবে বাঁচতে চায় সে যাওয়ার জায়গাটি থেকে।
জি ভাইয়া,
এবং একটা জিনিস সবাইকে একটু নোট করতে চাই, এই জায়গাটিতে আজকের এই যাহা বলিব সত্য বলিব শোনার পরে আপনাদের যা মনে হয়েছে সেটা হলো যে বারবারই একটা কথা বলি যে অপরাধ আসলে কেউ একজন আপনা আপনি অপরাধী হন না, সেটার পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে। তবে অপরাধে যখন জড়িয়ে যান তার আগে তিনি বুঝতে পারেন যে একটা অপরাধ, সেখানে যদি ঠান্ডা মাথায় তিনি চিন্তা করতে পারেন, যেমনটা তিনি অ্যাসিড ছোড়ার আগে চিন্তা করেছিলেন বলে অ্যাসিড ছোড়েননি, এমনটা যদি তিনি চিন্তা করতে পারতেন যে মাসে 15,000 টাকা আমি পাবো কিন্তু টাকাটা অন্যায় পথে আসবে, ওই রাতে যদি সিদ্ধান্ত নিতেন তাহলে আজ হয়তো ওর জীবনটা এরকম হতো না। এরকম সুযোগ আমাদের জীবনে আসে এবং এই সুযোগ থেকে যেন আমরা কোনোভাবে বের না হয়ে যাই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব, তবে তার আগে আমি এই মুহূর্তে কথা বলতে চাই আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কি বলার আছে আজকের এই পুরো স্টোরি শোনার পরে, দেখে তিনি কি বলেন। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সকল শ্রোতাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের যে প্রকৃতি অরণ্য, এটা এটার কাহিনীটা কিন্তু অরণ্যের জন্য আমার কিছু বলার আছে এবং আমাদের সমাজ পরিবারের লোকদের যারা আছে তাদেরও কিছু শিক্ষণীয় ব্যাপার আছে আমি বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের জন্য যে ছেলের মেয়েরা খারাপ হয় বা ভালো হয়ে উঠবে কিনা, এতে আমি আবারও অনেকবারই বলেছি যে পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে ছেলে সন্তানের ক্ষেত্রে বাবার একটা বড় ধরনের ভূমিকা আছে, যে পরিবারে বাবা থাকে না। এখানে তো দেখা গেছে যে অরণ্যের মা বাবা ছোটকাল থেকে ডিভোর্স হয়ে গেছে, যেখানে বাবা ডিভোর্স হয়ে গেছে শুধু মায়ের উপর নির্ভরশীল ছিল। শুধু ডিভোর্সের কারণে নয়, এমনকি বাবা জীবিত থাকলেও যদি বাবারা বাহিরে থাকে, যেমন মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন জায়গায় বাবা থাকে অথচ মায়ের কাছে সন্তান থাকে, আমরা দেখেছি আমাদের প্র্যাকটিক্যাল পেশাগত জীবনে যে বাবাহীন অবস্থায় যারা থাকে সেই সন্তানদের ক্ষেত্রে মারা ঠিক সঠিকভাবে তাদেরকে লালন পালনের পদ্ধতিটা গ্রহণ করতে পারে না। এটা একটা সাধারণ নিয়ম যে মা যেমন সন্তান লালন পালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সন্তানদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, আচরণের বৈশিষ্ট্য, সন্তানকে শৃঙ্খলা এবং সামাজিক নিয়ম কানুনের ভিতরে রাখার জন্য বাবার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই হোক, এটা দুর্ভাগ্যজনক যে ডিভোর্সের কারণেই অরণ্য তার বাবা হারিয়েছিল, এবং এর অর্থ এই নয় যে মা তার ভূমিকা কম বা কম আদর দিয়েছে, কম ইয়ে করছে। এটা হচ্ছে যে এই বাচ্চামূলক কথা, এই বাবা না থাকার কারণ হচ্ছে মা বাবার ডিভোর্স, অর্থাৎ পরিবারটাই ছিল বন্ধু পরিবার, পরিবারটাই ছিল দ্বন্দ্ব সংঘাতমুখ একটা পরিবার। আর তাছাড়া তারা যখন গিয়ে অন্যের উপর নির্ভরশীল হয়, মামার উপর বা নানার উপর, তখনও কিন্তু সামাজিক বা নৈতিক এবং মানসিকভাবে অনেক ধরনের বিপর্যয় বা অনেক ধরনের কমপ্লেক্সের দিকে তাদের পড়তে হয়, সেই কারণে তারা নষ্ট হয়, সেই কারণে তারা বকে যায়। কিন্তু তারা দোষ দেয় যে তারা যেহেতু শৃঙ্খলাবিহীন হতে চায়, তারা যেহেতু একটু অন্যরকম আচরণ করে, স্বাভাবিকভাবেই মা বা মামারা মা কিছুটা শাসন করেছে। এটা কিন্তু তাকে বলতে চাচ্ছে যে তাকে বেশি শাসন করেছে, ব্যাপারটা হয়তো তা নয়। যাই হোক, এভাবে সে যখন লেখাপড়া করতে পারে নাই বা মাদ্রাসা পড়ুক, যখন তাকে সে সঠিক হতে আসে নাই, তখন তাকে কাজ করতে দেওয়া হয়েছে। আর স্বাভাবিক নিয়মে এই বয়সে যেটা হয়, সে হয়তো একটা ছেলে মেয়ের সঙ্গে প্রেম করেছে, সেই কারণে সে বাধা পেয়েছে, এটাও স্বাভাবিক। সে হয়তো মনে করছে যে বাধা পাওয়াতে পারে না, মারা বাবা মামারা বাধা দিদি, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বাধার কারণে সে পালিয়ে গেছে। যেটা হয় আর কি যে তারা যারা টিউশনে যায়, একটু পকেটে যায়, তারা চলে যাবে। তো কিন্তু সে যে একেবারে যার ক্রিমিনালদের মতন, অপরাধীদের মতন, সে কিন্তু তা নয়। ওই পরিবেশগত কারণে সে একটু হয়তো আচরণগত সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সে কিন্তু দেখা গেছে যে বাসের ভিতরে অন্যায় প্রতিবাদ করেছে। এটা দেখে ওই যে আমাদের দেশের যে গডফাদার বা দাদারা তারা বসে থাকে, তারা দেখে কোন ছেলেগুলি দুঃসাহসী, কারা খুব বড় ধরনের অ্যাকশনে যেতে পারবে, সেখানে তাদের নজরে পড়ে গেছে এবং সে তারা তাকে পিক আপ করে নিয়েছে। এই দেশে এরকমটাই হয়, তাকে সেইভাবে মাসে 15,000 টাকার বিনিময়ে তাকে কিনে নিয়ে গেছে। এবং সেই যে এখন অরণ্য যখন বুঝতে পারছে যে এইভাবে বিক্রি হওয়াটা ঠিক হয়নি, এটা এই অনুভূতিতে কিন্তু আমাদের সকল তরুণ তরুণীকে থাকতে হবে যে অন্যের কাছে টাকার পয়সা বিনিময়ে যাতে নিজেরা বিক্রি হয়ে না যায়, এবং সে কিভাবে বিক্রি হলো, খুবই খারাপ কাজ করা যায় বিক্রি হলো। সেখানে শিক্ষণীয় অনেকেই আছে, অরণ্য হয়তো শিখেছে। এখন এই অরণ্যের কাহিনী থেকে আরো অন্যান্য আমাদের নবীন প্রজন্মের লোক সন্তানরা শিখবে, এটা আমরা আশা করতে পারি। যাই হোক, ক্রিমিনালদের হাতে একবার যদি আটকে যায়, তখন সেখান থেকে বের হওয়াটা আর একটা কঠিন কাজ। অর্থাৎ আমাদের সমাজ এরকম একটা পন্থা তৈরি করতে হবে যে এরকম গডফাদাররা যাতে এরকম নিরীহ অথচ ভালো ছেলেগুলিকে একটা শৃঙ্খলা একটা একটা কারাগার ভিতরে আটকে রাখতে না পারে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কি এই খবরগুলো নিতে পারতো না? তারা কি শেল্টার দিতে পারতো না এই জন্য ছেলেকে? তার মানে হচ্ছে কি যে আমাদের সমাজ এবং আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কিন্তু ভালো হওয়ার জন্য কাউকে আশ্রয় দেওয়ার মতন সামর্থ্য রাখে না। এরকম সমাজে লোক ভালো হতে পারবে কেমনি, ভালো হয় কিভাবে, কিভাবে ভালো হতে পারে, এই প্রশ্নটা আমাদের সরকারকে রাখতে হবে। অরণ্য সেটা একটা উদাহরণ, শুধু অরণ্য না, সকল ধরনের অপরাধীদের কাহিনী দেখতে দেখা যাবে যে তারা একবার হয়তো কোনো না কোনো ঘটনাচক্রে অপরাধ জগতে ঢুকে গেছে, কিন্তু সেখান থেকে বের হতে না পারার প্রধান কারণই হচ্ছে এই যে ওরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে অথবা অন্যান্যভাবে পথ রুদ্ধ করে রাখে, যা তারা ভালো হতে না পারে। এই রুদ্ধ পথটাকে খুলে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের সমাজের, আমাদের প্রশাসনের, আমাদের পুলিশের। আমরা সেই দায়িত্ব পালন করছি কিনা সেই প্রশ্ন আমাদের করতে হবে। যেভাবে হোক, তার ভাগ্যটা অনেকটা ভালো, বিশেষ করে তার মা এসে ওই গডফাদারের কাছে কাপড় দিয়ে নিজের কাছে নিয়ে গেছে, সে মোটামুটি মুক্ত হতে চাইছে। এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, তার জন্য সৌভাগ্যের ব্যাপার, আমাদের জন্য স্বস্তির ব্যাপার। এখন অরণ্যকে এবং এর সঙ্গে আর অন্য যারা এটা শুনতে চান তাদেরকে সবাইকে বলা উচিত যে আমার ঘরে মা থাকবে, বাবা থাকবে, আমার মামা থাকবে, তারা আমাকে শাসন করবে, এটাকে যদি আমরা মনে করি আমার প্রত্যাশা করছে এটা ঠিক না। তারা কিন্তু ভালোর জন্যই সব কাজ করে, আমাদের মুরগিরা কিন্তু আমাদেরকে শিক্ষা দিতে চায়, তারা চায় আমরা ভালো পথে থাকি, কিন্তু আমরা নিজেরা বুঝি না বলে আমরা শাসনটাকে আমরা অন্যভাবে গ্রহণ করি। তা এখন এইভাবে করতে করতে খারাপ পথে চলে যাই, এবং খারাপ পথে গেলে একবার ঢুকলে যা হয় আর কি সেখান থেকে ফিরে আসা কঠিন হয়, কিন্তু যেহেতু এখন অন্য ফিরে আসতে পেরেছে এবং এই যে অনুষ্ঠানটা যাহা বলবো তত্ত্ব বলবো অনুষ্ঠানটা আমি আরো অনেকবারে বলেছি, এই অনুষ্ঠানটা অনেকের চোখ খুলে দিয়েছে, অনেকের নতুন পথ খুলে দিয়েছে। যে বললাম যে আমাদের সমাজ, আমাদের পুলিশ বা আমাদের প্রশাসন যেখানে ওই অন্ধকার জগৎ থেকে বের হওয়ার যে পথটা, যে রাস্তাটা খুলে দিতে পারে নাই, সেই রাস্তাটা কিন্তু খুলে দিয়েছে এই যাহা বলবো সবচেয়ে বড় অনুষ্ঠান। এরকম অনুষ্ঠানকে আমরা সাধুবাদ জানাই এবং এই অনুষ্ঠানের থেকে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে অরণ্য যে এখন নতুনভাবে জীবনযাপনের স্বপ্ন দেখতেছে আমরা সেজন্য তাকে স্বাগত জানাই। আশা করি অরণ্য সুন্দর এবং সুপ্রতি থাকবে, আমরা তার জন্য দোয়া করছি।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরব। বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি, SMS অফকোর্স, এবং ফিডব্যাকও জানিয়েছেন অনেকে ফেসবুকে। সবাইকে স্পেশালি থ্যাংকস জানাতে চাই যারা এখানে রিপ্লাই দিয়েছেন। প্রিয় শ্রোতা, একটি বিষয় বলছি, যারা বিভিন্ন রকমের কমেন্টস করেন তাদেরকে একটা বিষয় আমরা বারবারই বলি যে যারা এখানে কনফিউজ করতে আসেন তাদেরকে হিট করা, তাদেরকে হার্ট করা, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। তাকে শুনে আমরা যদি নিজেরা সচেতন হতে পারি, অ্যাওয়ার হতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে আমাদের আসল জায়গাটাতে আমরা হিট করতে পেরেছি, যেটা জেডিএসবির মূল টার্গেট। লুবনা চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া অরণ্যর পরিস্থিতির শিকার হয়েছে দাদা ভাই নামক ওই মানুষটাই ওর জন্য দায়ী, যার কথা আজকে সে অনুষ্ঠানে বলেনি। আমরা জানি সমাজে এরকম অনেক দাদা ভাই আছেন, তাদের কাছ থেকে দূরে থাকাটাই শ্রেয়। কাজল ফার্মগার থেকে লিখেছে, কিবরিয়া ভাই আমরাও তেজগাঁও এলাকাতে থাকি, এই এলাকাতে এত ভয়ঙ্কর মানুষ থাকে আমি সেটা জানতাম না, জেডিএসবি শুনে আজকে জানলাম। রতন কক্সবাজার থেকে লিখেছে, অরণ্যর মায়ের শাসন একটু বেশি ছিল বলে অরণ্য বাড়ি ছেড়েছিল, আমার বাড়িতেও বাবা মা একটু বেশি শাসন করে, আমরাও মাঝে মাঝে বাড়ি ছেড়ে পালাতে ইচ্ছে করে, তবে অরণ্যর স্টোরি আমার চোখে আমার চোখ খুলে দিয়েছে। রঞ্জু মিরপুর থেকে লিখেছে, ভাইয়া অরণ্য অনেক কথা গোপন করেছে, আমার মনে হয় ওর আরো ভয়ঙ্কর অপরাধ ও চেপে গেছে। আমি আপনার সঙ্গে একমত। শাওন মোহাম্মদপুর থেকে লিখেছে, কিবরিয়া ভাই ওইসব টুটটুট বাদ দিয়ে এসব দাদা ভাইদের নাম প্রকাশ করে ওদের মুখোশ খুলে দিন, আমরা সবাই জানতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এরকম কথা আমাদের অনুষ্ঠান সম্পর্কে লেখেন কারো পরিচয় রিভিউ করার জন্য। দেখুন, আমরা বারবারই বলি, রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, জেডিএসডি বা যাহা বলিব সত্য বলিব, এটা ক্রাইম স্টোরি বেস কিংবা ক্রাইম রিপোর্টিং বেস কোনো শো না। এটার একটা মূল মোটিভ বা মেসেজটা হচ্ছে মানুষের জীবনে যে অপরাধ বা ভুলগুলো ঘটে যায় সেটা আপনাদেরকে বলে সেটার জায়গাটা থেকে কোনো লেসন বা কোনো শিক্ষা আপনি চাইলে নিতে পারেন, এবং সেখানে কাউকে অ্যাকিউজ করা, কাউকে অপরাধী করা, সেটা আমাদের মূল উদ্দেশ্য নয়। এবং যেহেতু আমরা ইনভেস্টিগেট করি না, সুতরাং সেই জায়গাটি থেকে আমরা অতীতে গিয়ে বা এইসব ঘটনার প্রেক্ষাপটে কী ঘটনা ঘটে যাচ্ছে, মাদক ঘটেছে কিনা, সেই জিনিসগুলো আমরা প্রমাণ সাপেক্ষ বলে আমাদের অনুষ্ঠানে ওভাবে প্রমাণ করি না বা প্রচার করি না। সেই অর্থে আমরা কাউকে এখানে অ্যাকিউজ করা, হেয় করা এবং কাউকে ছোট করা, এটা কোনোভাবেই আমাদের রেডিও এথিক্স থেকে যায় না, এবং সেজন্য আমরা এটা প্রচারও করি না। লীনা উত্তর থেকে লিখেছেন, অরণ্যের জন্য কষ্ট হচ্ছে, ও কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে, একটি প্রশ্নবোধক চিহ্ন, এবং এই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের একটা পরিণতির বিষয়। যাই হোক, অরণ্য কি বলার আছে আপনার?
আমি বলবো যে ভাইয়া,
আপনি খুব বেশি পরিমাণে নড়াচড়া করছেন, আপনার কি মানে দাগের কারণে এই জিনিসগুলো হয়?
জি, দাগের কারণে যে ড্রিঙ্ক করেন,
ড্রিঙ্ক করেন,
ড্রিঙ্ক আর হচ্ছে মাঝে মাঝে যে ইয়াবা আছে,
ইয়াবা নেন আপনি? ইয়াবা কি পরিমাণ নেন?
একটু মোটামুটি শেখাতে হবে।
কিন্তু আপনার শরীরের অঙ্গ ভঙ্গি দেখে আমি বুঝতে পারছি প্রচুর পরিমাণে ইয়াবা নেন। এই টাকাটা আপনি পান করা থেকে
এখন মানে এখন কোথাও পাই না, কারণ আগে যখন খাইতাম তখন থেকে, কিন্তু এখন আমি
লাস্ট টাইম কখন নিয়েছেন, আজকের দিনে কখন নিয়েছেন?
লাস্ট টাইম নিয়েছিলাম যখন ওই যেদিন আমার বাসায় চলে আসবো এই আর কি।
আপনি আজকে নিয়েছেন ইয়াবা?
আজকে ইয়াবা সেবন করি, আজকে কিছু ড্রিঙ্ক করেছিলাম।
কখন ড্রিঙ্ক করেছেন আপনি?
সকালবেলা
করেছেন। লাস্ট টাইম আপনি কখন ইয়াবা নিয়েছেন, সত্যি কথা বলেন?
লাস্ট টাইম গতকালকে
একবার নিয়েছিলাম। মিথ্যা কথা বলেছেন, লাস্ট টাইম গতকালকে নিয়েছেন, এবং আপনার এখন ইয়াবা নেওয়ার টাইম হয়েছে বা এরকম কিছু একটা হয়েছে, সার্কেলের মধ্যে আপনি আছেন, আপনি যেরকম নড়াচড়া করছেন আমি দেখিয়ে বুঝতে পারছি যে সামথিং রং।
এটা অ্যাকচুয়ালি এখন মোটামুটি তো হচ্ছেই, কারণ এটা
কি হবে আমি ছেলে জানতে পারিনি, কিন্তু ওইভাবে করার টাকাও আমার কাছে নাই, এখন কি হবে এটা আমি বুঝতে পারিনি। তবে আমি আল্লাহর কাছে বলি যে আমার সবকিছু যেন আল্লাহ পাক কমায় দেয়, সুস্থ করে দেয়, সবকিছু যেন ছাড়তে পারি এবং চেষ্টা করে। আর এখানে বলি যে লিবিনাদের বলা শেষ, সবাই তো গল্পটা শুনলো, শুনে কে কি বাজে জানি না, তবে সবাইকে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা অপরাধ যখন অপরাধ করবেন তখন একটাবার শুধু ভাববেন যে অপরাধটা কি হতে পারে। আর বিবেক মানুষের মানে বিবেক হচ্ছে এমন একটা জিনিস, বিবেকে আপনাকে কোন দিক দিয়ে কষ্ট দিতে আছে সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি অন্যায় অপরাধ করে যাবেন, অপরাধ করবেন, অন্যায় করবেন, কিন্তু একদিক দিয়ে এটা আপনার পাশে বসছে, বা আপনি একদিক দিয়ে না একদিক দিয়েই আপনি এটা ফল পাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু সামহাও এটা আপনি সমস্যা হচ্ছেই, সবাইকে আমি বলবো আপনারা কোনো ভুলে যাবেন না। আর মুন্নির উদ্দেশ্যে একটু বলি ভাইয়া, তখন যেহেতু আমাদের বিয়েটা হচ্ছে, মুন্নি যদি আমাকে ভুলে গিয়ে থাকে তাহলে আমার ও আমাকে ভুলে যাও, ওকে আমি কোনো দায়ী করবো না বা ওকে আমি আবদারও করবো না, শুধু ভালো থাকুক মুন্নি, খুব ভালো থাকুক এবং আমার জন্য তো দোয়া করুক, আর যদি পাস পারে আমার জীবনে সুন্দর করার জন্য আমার জীবনে আসুক। আসবেন আমি আজকে শোনার পর অবশ্যই আসবেন না, সেটা আমি ভালো করে জানি, তারপরে যদি আসতে চায় আমি আমার দরজা মনের দরজা জন্য চাই, চিরজীবনের জন্য খাওয়া।
অনেক কিছুই মিস্ট্রি থেকে গেল, অনেক কিছুই অজানা থেকে গেল, কিন্তু যতটুকু ওকে সামনে থেকে বসে থেকে দেখেছি ওর ফেসটাকে রিভিল করা সম্ভব নয়, সেটা ওর জন্য প্রবলেম হবে। যদি গল্পের এতটুকু পরিমাণ সত্যি হয়ে থাকে, যদি 10% সত্যি হয়ে থাকে, যে জায়গাগুলোতে আমরা কনফিউজ হয়েছি বিশেষ করে রাত একটার পরে, সে জায়গা থেকে শুধু একটা কথাই বলার আছে, এই বিষয়ে কোনো মানে কোনো ধরনের কোনো কনফিউশন নেই, ও ড্রাগ অ্যাডিক্ট, এই বিষয়ে কোনো ধরনের কোনো কনফিউশন নেই যে ও যে ঘটনাগুলোর কথা বলেছে সেই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। কিন্তু একটা জিনিসের ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, সেটা হচ্ছে ওর মুখে মামলা করা এবং খুনের সাথে আদৌ জড়িত কিনা, সবকিছু মিলিয়ে যে মানুষগুলোর কথা এখানে এসছে সেই মানুষগুলোর কাছ থেকে যদি আমরা শুনতে পারতাম তাহলে হয়তো ওর কিছু যে জিনিসগুলো হাইড করে গেছে সেগুলো বিষয়ে ওর যে আরো অপরাধ আছে সেগুলো এখানে অনেক বেশি প্রকাশ পেত। কিন্তু এটা ঠিক যে মুন্নির ব্যাপারটা নিয়ে যখন সে বলতে গেছে তখন থেকেই ও গল্পের মধ্যে এক ধরনের অফসাইডেড হয়ে গিয়েছে অপরাধগুলোর জায়গাটা থেকে, যে সময়টাতে ওর জীবনে বেশ কিছু অপরাধ ঘটেছে বলে আমার মনে হয় যেগুলো ও এখানে রিভিল করেনি। এবং সব কথার শেষ কথা হচ্ছে ও কি পরিমাণ ড্রাগ অ্যাডিক্ট ওকে আমি সামনে সামনে দেখে ভালো করে বুঝতে পেরেছি, এবং ওর এই অবস্থা থেকে ওর যে উপলব্ধিটা যে না আপনারা কেউ এই পথে এসেন না, আপনারা যদি এই পথে আসেন তাহলে আপনাদের জীবনে ভালো কিছু হবে না। ওর বয়স মাত্র 20-22 মধ্যে এবং এই সময় ওর যে উপলব্ধি সেই উপলব্ধিটা আমাদের সবার মনে ছড়িয়ে যাওয়াটাই হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব উদ্দেশ্য। আমরা এ পর্যায়ে এই সপ্তাহে যিনি চিঠি পাঠিয়েছেন, যারা মেইল করেছেন তাদের মধ্যে থেকে একটি চিঠি বা মেইল আপনাদেরকে পড়ে শোনাবে আর যে রাজু, তারপর আমরা আবারও ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি মহিউদ্দিন চট্টগ্রাম থেকে লিখছি। যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমি আমার ভুল তুলে ধরতে পারছি এটি জেনেই আমার খুব ভালো লাগছে। আজ আমি আমার জীবনের ছোট একটি ঘটনা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমরা তিন বন্ধু একসাথে বড় হয়েছে, খাওয়া পড়া ঘুম সবই প্রায় একসাথে করতাম, প্রচণ্ড বিশ্বাস ছিল আমাদের মাঝে। কিন্তু একবার কি যে হলো, এক বন্ধুর বাসায় আমরা সবাই ছিলাম, রুমের মধ্যে কেউ ছিল না, যখন ঠিক সে সময়টাতেই বন্ধুর বাবার পকেট থেকে বেশ কিছু টাকা আমি চুরি করেছিলাম, ওরা অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু কোথাও পায়নি, আর আমাকেও কিছু জিজ্ঞেস করতে পারছিল না কেননা আমি তার ছেলের বন্ধু ছিলাম, আর নেয়ার পর আমিও লজ্জাই বলতে পারছিলাম না। কিন্তু এখন মনে হয় সেদিন না বলে আমি আমার অপরাধের মাত্রাই শুধু বাড়িয়েছি, সেদিন যদি বলতাম তাহলে মানসিক শান্তিটুকু অন্তত পেতাম। আজ মনে হচ্ছে যা করেছি সব ভুল করেছি, আমি সত্যি লজ্জিত, আমি চাইবো আমার মতো এমন ভুল যেন কেউ আর না করে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে, অনেক অনেক ধন্যবাদ রাজু। আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবং যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে বন্ধুটি চিঠি পাঠিয়েছে তাকেও ধন্যবাদ জানাই, এবং প্রিয় শ্রোতা আপনাদের সবসময় বলি যিনি অপরাধ করেন তাকে ঘৃণা না করে অপরাধকে ঘৃণা করুন, কারণ অপরাধে আপনি জড়িয়ে যেতে পারেন, আপনি যাতে না জড়ান সেজন্যই আমাদের এই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আর জে কিবরিয়া, আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জে রাজু, সবার পক্ষ থেকেই শুভরাত্রি।